This track was downloaded from FusionBD.com.
অন্ধকারের গল্প।
আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4 এবং আমি মুকুল আছি আপনাদের সাথে এবং সবাইকে স্বাগত অন্ধকারের গল্পে। আজ শনিবার 26 এপ্রিল 2014। আগেই জানিয়ে দিচ্ছি যে আমাদের এস এম এস করার নিয়ম এবং আজকের বিষয়টা বলছি, আমাদেরকে এস এম এস করতে হলে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে আপনার নাম লিখতে হবে, স্পেস দিয়ে লোকেশন, তারপর যে কথাগুলো বলতে চান আজকে আমাদের প্রোগ্রাম নিয়ে এবং আজকে অতিথির কথা শুনে আপনারা যা বলবেন সবকিছু লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নম্বরে। আর ফেসবুকে আমরা রয়েছি, ফেসবুকে ইতিমধ্যে একটা পোস্ট দেওয়া আছে, অবশ্যই সেখানে আপনাদের কমেন্টসগুলো লিখবেন এবং লাইক দিবেন এবং আপনাদের সহযোগিতা বারে বারে বলছি যে প্রোগ্রামটা অনেক কষ্টসাধ্য একটা প্রোগ্রাম, আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এই প্রোগ্রামটা এগিয়ে নিয়ে যেতে পারবো না এবং আপনাদের অসংখ্য হাজার হাজার কমেন্টস থাকে এবং এগুলো আমরা অন ইয়ারও পড়ার চেষ্টা করি এবং অফ ইয়ারও আপনাদের কমেন্টসগুলো পড়ব এবং আপনাদের যেসব উপদেশ রয়েছে সেগুলো আমরা মাথায় রাখব। facebook.com/dhakafm90.4 যে কোনো প্রান্ত থেকে লাইভ শুনতে ক্লিক করুন www.dhakafm904.com। ওকে, আর কেউ যদি আপনার নিজের জীবনের অন্ধকারের গল্প বলতে চান, যে সবার জীবনই অনেক খারাপ স্মৃতি থাকে এরকম অন্ধকারের গল্প যদি বলতে চান, তাহলে আপনি এস এম এস করতে পারেন, আপনার সাথে আমরা যোগাযোগ করে নিব তখন। আমরা এর জন্য এস এম এস করার সময় যেটা করতে হবে যে প্রথমে ওজি লিখতে হবে, ওজি অন্ধকারের গল্প, ওজি স্পেস দিয়ে আপনার নাম, তারপর স্পেস দিয়ে আপনার অ্যাড্রেস, তারপর আমাদেরকে পাঠিয়ে দিবেন। আর এমনি আপনি মেইল করতে পারেন, ইমেল করতে og@dhakafm904.com, আবারও বলছি og@dhakafm904.com। ওকে, এবং আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং যার ইন্টারভিউ নিব, আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আশা, যে কিনা নায়িকা হতে এসেছিল, মিডিয়ার হাতছানি সবসময় আমাদের সবাইকে একটু আলোকিত করে, সবাই মিডিয়াতে আসতে চায়, ছেলে মেয়ে নির্বিশেষে সবাই চায় নাম যশ খ্যাতি, এবং মিডিয়াতে আসলেই যে নাম যশ খ্যাতি খুব সহজেই হয়ে যায় যাদের কপাল ভালো, কিন্তু এখানে অনেক অন্ধকারের গল্প আছে, স্পেশালি মেয়েরা যারা মিডিয়াতে কাজ করতে চায়, মিউজিক ভিডিওতে কাজ করে, মডেল হতে চায়, নাটক করতে চায়, সিনেমা করতে চায়, তো এখানে সবাই যে খারাপ তা না, অবশ্যই অনেক ভালো মানুষ রয়েছে, না হলে কিন্তু আমাদের এত বড় ইন্ডাস্ট্রিটা এভাবে এগিয়ে যেত না। তারপরও কিছু দুষ্ট চক্র থাকে, কিছু মানুষ থাকে যারা মানুষের সাথে প্রতারণা করে। তা আমরা আজকে যার সাথে কথা বলবো, আশার কথা বলছি, সে নায়িকা হতে চেয়েছিল, তার জীবনের অনেক অন্ধকারের গল্প আমরা শুনবো, তারপর সে প্রতারিত হয়েছে অনেক, সে এখনো সেই স্বপ্ন দেখে, সে নায়িকা হতে চায়। এবং আজকে আমার সাথে রয়েছে সাদেক সামি, এবং সাদেক সামি আজকে আশার সাথে কথা বলবে এবং অবশ্যই আপনারা এসএমএস করবেন সবকিছু মিলিয়ে। আর প্রথমেই আমরা তার ইন্টারভিউ নেওয়ার আগে আমরা যেটা করতে চাই, যে আমরা নারী নির্যাতনের যে সার্বিক পরিস্থিতি এটা নিয়ে আমরা একটা প্রতিবেদন শুনবো, আমাদের প্রতিবেদক তারেক আহমেদ একটা প্রতিবেদন তৈরি করেছে, আমরা এটা শুনে ফিরে আসছি। এবং যার বেলা আবারও বলছি, ফেসবুকে একটা পোস্ট রয়েছে, facebook.com/dhakafm90.4, সেখানে গিয়ে আপনারা অবশ্যই আপনাদের কমেন্টসগুলো করতে থাকেন এবং লাইক দেন এবং আপনাদের সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য। আর রিসেন্স করতে চাইলে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে নাম লিখবেন, স্পেস দিয়ে লোকেশন, তারপর যা বলতে চান লিখে পাঠিয়ে দিবেন 16260 নম্বরে। এবং এই প্রোগ্রাম যদি ভালো লাগে, আপনারাও যদি চান যে নিজের জীবনের অন্ধকারের গল্প বলতে চান, তাহলে রিসেন্স করতে পারেন, সেই ক্ষেত্রে শুধু প্রথমে ওজি লিখতে হবে, ওজি স্পেস দিয়ে আপনার নাম, তারপর লোকেশন, আপনার অ্যাড্রেসটা, তারপর কিছু বলার থাকলে লিখে পাঠিয়ে দিবেন 16260 নম্বরে। আর আমাদের মেইল করতে পারেন og@dhakafm904.com। ওকে, আমরা সার্বিক যে পরিস্থিতির কথা বললাম, নারী নির্যাতনের যে সার্বিক পরিস্থিতি, সেটা নিয়ে তারেক আহমেদের একটা প্রতিবেদন শুনে ফিরে আসছি।
বাংলাদেশ মহিলা পরিষদের এক জরিপে দেখা যায়, 2013 সালে দেশে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে 4,777। যৌন নির্যাতন, বাল্য বিবাহ, নারী আত্মহত্যা, শারীরিক ও মানসিক নির্যাতনের এই চিত্র উঠে এসেছে। এছাড়া সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো দেশে প্রথমবারের মতো নারী নির্যাতন নিয়ে জাতীয় পর্যায়ে একটি জরিপ চালিয়েছে। ভায়োলেন্স এগেনস্ট উইমেন সার্ভে 2011 নামের এই জরিপে নারী নির্যাতনের একই চিত্র উঠে এসেছে। গত বছরের 30 ডিসেম্বর এই প্রতিবেদনটি প্রকাশিত হয়। এই প্রতিবেদনে বলা হয়, নারীরা বাইরের থেকে নিজ ঘরে অনেক বেশি নির্যাতিত হয়। জরিপে চার ধরনের নির্যাতনের কথা বলা হয়েছে, যেমন শারীরিক, যৌন, মানসিক ও অর্থনৈতিক নির্যাতন। শারীরিক নির্যাতনের মধ্যে 45% নারীকে তাদের স্বামীরা চড় বা ঘুষি মেরে আহত করেছে আর 15% লাথি বা মারধরের শিকার হয়েছেন। যৌন নির্যাতনের ক্ষেত্রে 26% নারী ইচ্ছার বিরুদ্ধে স্বামীর সঙ্গে শারীরিক মিলনের সময় আহত হয়েছেন আর 30% স্বামীর ভয় অনিচ্ছা সত্ত্বেও শারীরিক মিলনে বাধ্য হন। জরিপ বলছে 1/4 নারীর ক্ষেত্রেই এ ধরনের যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে বিগত এক বছরে। 20-34 বয়সী নারীরা এই নির্যাতনের ক্ষেত্রে বেশি ঝুঁকির মধ্যে আছেন। শহরের তুলনায় গ্রামে এ ধরনের ঘটনা বেশি ঘটে। জরিপে প্রত্যেকের কাছে ঠিক এক বছর আগে নির্যাতনের শিকার হয়েছিলেন কিনা তাও জানতে চাওয়া হয়েছিল। তাতে দেখা যাচ্ছে নির্যাতনের পরিমাণ তেমন কমেনি। ধারণা করা হয় ঘরের ভেতরে নারীরা নিরাপদ, তবে এজরি বলছে উল্টো কথা। বাইরের মতো ঘরের ভেতরের স্বামী ও অন্যান্য আপনজনের কাছে নারী ঝুঁকির মধ্যে আছেন এবং নির্যাতনের সম্মুখীন হন। বিয়ের আগের চিত্রটিও নারীর জন্য ভয়াবহ। প্রায় 42% নারী বলছেন তারা 14 বয়সের আগে জোরপূর্বক যৌন সম্পর্ক করতে বাধ্য হন আর 35% নারীর প্রথম এই অভিজ্ঞতা হয় 19 বয়সে পা দেওয়ার আগেই। জরিপটি বলছে জীবনের কোন না কোন সময় 65% বিবাহিত নারী স্বামীর শারীরিক নির্যাতনের শিকার হন আর বিগত এক বছরেই এ ধরনের নির্যাতনের শিকার হয়েছেন বিবাহিত নারীদের প্রায় অর্ধেক। সে সময় 20-39 বয়সী নারীরা বেশি নির্যাতনের শিকার হন। একাধিক বিয়ে করা 98% বলছেন সাবেক স্বামী ও তাদের মারধর করতেন। এর মধ্যে আবার 66% বর্তমান স্বামীর হাতে একইভাবে নির্যাতনের শিকার। জরিপ অনুযায়ী বিবাহিত নারীদের প্রায় অর্ধেকই অর্থনৈতিক নির্যাতনের শিকার হন। 1/3 গত এক বছরে এ ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। এই নির্যাতনও গ্রামে একটু বেশি দেখা যায়। 30% নারী বলছেন স্বামীরা হাত খরচ দিতে অস্বীকৃতি জানান। 17% বলছেন স্বামীর টাকা পয়সা আছে এবং অন্যান্য খাতে খরচও করছেন, কিন্তু তারপরও তারা সংসারের খরচ দিতে চান না। শেষ এক বছরে স্বামী ছাড়া পরিবারের অন্য সদস্যদের মাধ্যমে প্রায় 1/3 নারী নির্যাতনের শিকার হন। 29 কম বয়সী নারীরা এ ধরনের নির্যাতনের ক্ষেত্রে বেশি ঝুঁকির মধ্যে থাকেন। 4% নারী পরিবারের অন্য সদস্যদের মাধ্যমে যৌন নির্যাতনের শিকার হন। গড়ে 42% নারী এবং 50% শহরের নারী 14 বয়সের আগে যৌন সম্পর্ক করতে বাধ্য হন। 1/3 বলছেন তাদের প্রথম এই অভিজ্ঞতা হয় 19 বয়সে পা দেওয়ার আগেই। দ্বিতীয় বিয়ে হয়েছে এমন 19% নারী বলছেন বর্তমান স্বামীর ঘরে থেকে তারা নিজেদের পছন্দে ভোট দিতে পারেন না। আগের স্বামীর সংসারে একই অবস্থা ছিল 20% নারীর। নির্যাতনের ঘটনাস্থল নিয়েও জরিপে রয়েছে কিছু চমকপ্রদ তথ্য। যেমন প্রায় 88% বলেছেন তারা স্বামীর সংসারে শারীরিক নির্যাতনের শিকার হন, 86% হন মানসিক নির্যাতনের শিকার আর যৌন নির্যাতনের শিকার হন 55%। এরপরে রয়েছে কর্মক্ষেত্র। 16% নারী কর্মক্ষেত্রে শারীরিক নির্যাতন, 26% মানসিক নির্যাতন আর 29% যৌন নির্যাতনের শিকার হন, অর্থাৎ ঘরে বা বাইরে কোথাও নিরাপদ নন নারীরা। তবে যাদের বিরুদ্ধে এই অভিযোগের তির, অর্থাৎ পুরুষদের অনেকেই মনে করেন এই নির্যাতনের জন্য অনেকাংশেই নারীরাই দায়ী। নারী নির্যাতন বা নারীর প্রতি অশ্লীল অঙ্গভঙ্গির জন্য কেন নারীরাই দায়ী জানতে চেয়েছিলাম কয়েকজনের কাছে।
আজকাল প্রায় দেখা যাচ্ছে যে কোনো রিলেশন, বিশেষ করে প্রেমের রিলেশন গুলো ব্রেক হওয়ার পরে মেয়েরা, বিশেষ করে মেয়েরাই ছেলেদের উপর অভিযোগ আনতেছে যে তারা যৌন নির্যাতিত হচ্ছে। আসলে আপনিই দেখেন, কোনো মেয়ে যদি যৌন নির্যাতিত হতে না চায় সে যদি তার নিজেকে রক্ষা করতে পারে, তার ছেলে কিভাবে সম্ভব তাকে যৌন নির্যাতন করা? কোনোভাবেই সম্ভব না। অনেক সময় দেখা যায় তারা মিথ্যা অভিযোগও নিয়ে আসে তার ছেলেদেরকে ব্লেম করার জন্য, তাকে বিভিন্নভাবে ফাঁসানোর জন্য। আসলে কোনো কিছুই একচেটিয়াভাবে হয় না, দুটা পক্ষের সম্মতিতে যে কোনো একটা অকারণ ঘটে থাকে। তা আমি এখানে বলবো শুধু যে ছেলেদের দোষ তা কিন্তু না, সমানভাবে একটা মেয়েও কিন্তু সেইভাবে দোষী। প্রেমের ক্ষেত্রে আমি বলবো একটা ছেলে একটা মেয়ে যখন প্রেম করে একটা সময় দেখা যাচ্ছে তারা খুব অন্তরঙ্গ হয়ে যাচ্ছে, ঘুরছে ফিরছে বিভিন্ন জায়গায় যাচ্ছে, যে কোনো একটা সময় তারা এসে কি করে যৌন মিলনে আগ্রহী হয়ে পড়ে দুটা পক্ষের সম্মতিতে। পরবর্তীতে দেখা যাচ্ছে কোনো কারণে তাদের মধ্যে ব্রেক হয়, সেক্ষেত্রে মেয়ে ছেলের বিপক্ষে বলতেছে যে সে শারীরিক নির্যাতন হয়েছে। আসলে কতটুকু যুক্তিযুক্ত এটা? যখন তারা খুব অন্তরঙ্গ ছিল তখন দুজনের সম্মতিতে হয়েছে, এখন পরবর্তীতে দেখা যায় ছেলেকে দোষারোপ করা হচ্ছে। আসলে মেয়ে কি কোনো দোষ ছিল না? অবশ্যই মেয়ের ছিল। এই দোষারোপটা কি ছেলে মেয়ের উপর করতে পারে না যে একটা ছেলে শারীরিক নির্যাতিত হয়েছে একটা মেয়ে দ্বারা? দেখা যায় যে বাস্তবে দেখা যায় কি, আমাদের সমাজ আমাদের রাষ্ট্র কোন ছেলেকে নির্যাতিত হচ্ছে এটা আসলে কোনোভাবে মেনে নিতে পারে না বা এটা ফুটে ওঠে না। একটা মেয়ে যেভাবে যৌন নির্যাতিত হচ্ছে সেম একটা ছেলেও কিন্তু যৌন নির্যাতিত হচ্ছে। তো আমাদের সমাজ আমাদের রাষ্ট্র রাষ্ট্র সেটা প্রকাশ পায় না, ছেলের যে যৌন নির্যাতিত হচ্ছে সেটা আমরা আসলে কোনোভাবে ফুটে তুলতে পারি না। আমাদের প্রত্যেক আমাদের মিডিয়া প্রত্যেক জায়গায় আসা হচ্ছে একটা মেয়ে নির্যাতিত হচ্ছে, শারীরিক যৌন নির্যাতিত হচ্ছে, ছেলের যৌন নির্যাতন তো আমরা কোনোভাবে মিডিয়াতে আসে না বা আসলেও সেভাবে কোনো কাজ হয় না। আসলে কেন কেন এটা প্রেমের সম্পর্ক যৌন নির্যাতনের দিকে যাবে? দেখেন আমাদের ফ্যামিলি থেকে শিখতে হবে, প্রথমে সামাজিক অবক্ষয়ের কারণে আমাদের আজকে ছেলে মেয়েদের মধ্যে এই অবস্থা। ফ্যামিলি যদি আমাদেরকে শেখায় কীভাবে চলতে হবে, কীভাবে কার সাথে কী ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে আমরা সুন্দরভাবে চলতে পারবো। আজকাল দেখা যায় ছোটো ছেলে ছোটো মেয়েরা যারা স্কুল 9-10 পড়ছে 12 এর মধ্যে, তারা মোবাইলে পর্ন ক্লিপ দেখতেছে। প্রযুক্তি এতই বেড়ে গেছে তারা মোবাইলে সব কিছু দেখতেছে, এখান থেকেই তারা শিখতেছে আসলে কীভাবে, এখান থেকেই তারা উৎসাহ পাচ্ছে যৌন নির্যাতনের দিকে, শারীরিক সম্পর্কের দিকে। তা আসলে আমাদের বাবা মায়েদের উচিত তার ছেলে মেয়েকে বোঝানো কার সাথে কী বিহেভ করতে হবে, স্টুডেন্টে কীভাবে থাকতে হবে, কীভাবে চলতে হবে, তাদের শারীরিক মানসিক প্রবলেমগুলি শুনতে হবে মায়েদের, মায়েদেরকে বোঝাতে হবে মেয়েদেরকে ছেলেদেরকে, যদি হয় তাহলে আমরা ইনশাল্লাহ।
আমি আবুল কালাম আজাদ, বর্তমানে খান ব্রাদার্স গ্রুপে ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেশন কর্পোরেট হেড অফিসে কর্মরত আছি। আমার মনে হয় কথাটা সম্পূর্ণ সঠিক নয়। আমি যতটুকু বলবো যে পুরুষ শাসিত সমাজ যদিও বলি, বাট নারীরা অনেক সময় দেখা গেল যে তারা নিজেরা এমন কিছু কাজ করেন যেটার পক্ষে পুরুষ ছাড়া মেয়েরা এটা বুঝতে চায় না। বিশেষ করে আমাদের সমাজের বর্তমান যে অবস্থা, নারীদের যে সমস্ত বিশেষ করে অশালীন যে সমস্ত কাপড় চোপড় পরে, তাদের যে চলাফেরা, তাদের যে পারিপার্শ্বিকতা, তাদের যে মুভমেন্ট, যেগুলা এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যেটা আমাদের সামাজিক অবস্থা শুধু অবক্ষয় না, মানে চরম থেকে চরমতম বিপর্যয়ের দিকে আমরা চলে যাচ্ছি। এবং স্বাভাবিকভাবে বাসা বাড়িতে দেখা গেল যে সামান্যতম কোনো কিছু হলে পরে এমন একটা সিচুয়েশন বর্তমান হয়েছে যে নারীরা সব দিক দিয়ে অগ্রগণ্য, দেখা গেল তারা নিজেরা জানেও যে এটা আমার ভুল, তারপরেও যে পুরুষ শাসিত সমাজ যদিও বলি কিন্তু বাসায় যে দেখা যায় নারীরা যেটা বলে সেটার উপরে আমাদেরকে চলতে হয়, মানতে হয়, বাধ্য হতে হয়। বাসা বাড়িতে যে জিনিসটা পারিবারিক হিসাবে আমরা থাকি ছেলে মেয়ে নিয়ে, এমন কোন কিছু ঘটনা ঘটে যার প্রেক্ষিতে বাচ্চা কাচ্চারা বুঝতেছে, তারপরে কোনো রেসপন্স করার কোনো পরিবেশ থাকে না। তারা অনেক সময় দেখা যায় যে বিয়ের আগেই যে একটা ভালো সংসারে যেতে চায়, তাদের বাবা মার দেখাশোনার ভিত্তিতে হয়তো একটা ভালো ছেলের সাথে বিয়ে হয়, ছেলেও হয়তো কাজকর্ম কিছু করে সেখান থেকে ইনকাম হয়, মেয়েরাও কিছু কিছু ক্ষেত্রে কাজকর্ম করে সেখান থেকে ইনকাম হয়। বাট যৌথভাবে একটা পরিবেশ তৈরি করতে হলে মেয়েও যেমন ভাবে তার বাবা মার দিকে একটু লক্ষ্য করে, পুরুষরাও তার বাবা মার দিকে লক্ষ্য করে। বাট মেয়েরা চায় সবসময় যে সে ওইটার কি বলবো আমি, ইগোয়েট্রিক, যেটা আর কি আপনার এই সেন্ট্রিফিউগাল না মানে আত্মকেন্দ্রিক, এই জিনিসটা একটু বেশি তারা ফিল করে, পুরুষরা যেটা করে না, যার ফলে সামান্য কিছুতেই মেয়েরা অনেক সময় একটু বেশি বেপর হয়ে ওঠে যে আমার টাকা সব তুমি তোমার বাড়িতে খরচ করছো, বা আমি যে ইনকাম করি আমি একটু ভালো কিছু করবো এটা করতে দাও না, এই সেই। এটা আমার মনে এটা সঠিক নয়, কারণ বোধ স্বামী স্ত্রী মিলেই সংসারটা ডেভেলপ হবে, তার বাবা মা বা ছেলের বা মেয়ের বোধ সাইড দিয়ে যদি দেখাশোনা করতে হয় সবার সার্বিকভাবে এটাকে ওভারকাম করা উচিত। আর এই মেয়েরা যে জিনিসটা বলে, আমার ধারণা যেটা একান্ত আমার ব্যক্তিগত ধারণা, সেটা হলো মেয়েরা কিন্তু চাকচিক্য পছন্দ করে, বিয়ের আগে অনেক কিছু চাকচিক্য দেখছে, এ হবে সেই হবে অমুক হবে তমুক হবে, পরবর্তীতে দেখা যায় তার আর এক বান্ধবী হয়তো ভালো জায়গায় গেছে, ভালো ইনকাম করছে, তার ভালো একটা স্বামীর ঘরে গেছে, সেখানে যেই সে মনে করে হয়তো যেমনভাবে আমার মনে করি নদীর এপারে থেকে ওপারে খুব ভালো, ওপারে যত আছে সব কিছু পজিটিভ, এরপরে অতটা না, আসলে এটা সঠিক না।
নদী চরিত্রতার অবক্ষয়ের কারণে অনেক সময় নারী যেমন অত্যাচারিত হয় তেমনইভাবে পুরুষ অত্যাচারিত হয়, শুধু নৈতিক চরিত্র অবক্ষয়ের কারণে। যদি নৈতিক চরিত্র ঠিক থাকে তাহলে কেউ কেউ অত্যাচার করতে পারে না, নারীও অত্যাচারিত হয় না, পুরুষ অত্যাচারিত হয় না। আমরা রাস্তাঘাটে দেখতেছি, আমরা সবসময় জেনে আসছি নিম্ন শ্রেণীর যারা তারাই বউদের উপর হাত তুলে কিংবা বউ স্বামীর উপর হাত তুলে। এখন একটা ট্র্যাডিশন হয়ে গেছে ভদ্র সমাজে, হয়তো অনেক ক্ষেত্রে যেগুলি প্রকাশ করতে পারে না, এমন কিছু ঘটনা থাকে যেগুলি প্রকাশ করতে পারে না, তার প্রতিফলনে হয়তো এই পুরুষ শাসিত সমাজে, এখনো কিন্তু পুরুষ শাসিত সমাজই, পুরুষ শাসিত সমাজে অনেক নারী প্রতিবাদে বাধ্য হয়।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এই জরিপের জন্য 7টি বিভাগের 7টি গ্রাম ও 7টি শহরকে বেছে নেয়। তারপর গ্রাম ও শহর মিলে 420টি এলাকায় ভাগ করা হয়। এক একটি এলাকায় 30টি থানা থেকে একজন করে নারীকে বাছাই করা হয়। 15 বছরের বেশি বয়সী 12,600 জন নারীকে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়। তাদের মধ্যে 12,530 জন নারী জরিপে তথ্য দেন। জরিপে তথ্য সংগ্রহ করা হয় 2011 সালের 19 থেকে 28 ডিসেম্বর পর্যন্ত। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের কারিগরি ও আর্থিক সহায়তায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে জরিপ করেছে, একই ধরনের জরিপ UNFPA বিভিন্ন বিদেশি সদস্যগুলোর মধ্যেও চালায়। এ থেকে জানা যায় ভিয়েতনামের পরিস্থিতি বাংলাদেশের তুলনায় খানিকটা ভালো। ভিয়েতনামের করা জরিপ অনুযায়ী সে দেশের 58% নারী স্বামীর মাধ্যমে কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হন। অন্যদিকে উন্নত বিশ্বের নারীরাও পারিবারিক নির্যাতনের হাত থেকে রেহাই পাচ্ছেন না। 2010 সালের ইউরোপীয় ইউনিয়নের করা এক জরিপে উল্লেখ করা হয়েছে, ইউরোপের প্রতি 4 জন নারীর মধ্যে 1 জন জীবনের কোনো না কোনো সময় পারিবারিক নির্যাতনের শিকার হন। জরিপে বলা হয়েছে 78% মনে করেন নারী নির্যাতন খুবই পরিচিত ঘটনা। অন্য একটি গবেষণায় উল্লেখ করা হয়েছে, অস্ট্রেলিয়া, কানাডা, ইসরায়েল, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্রে 40-70% নারী তাদের স্বামী বা ছেলেবন্ধুর হাতে খুন হন। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর 2011 সালে দেওয়া তথ্য অনুযায়ী বছরটিতে 44% নারী স্বামী বা আত্মীয় স্বজনের মাধ্যমে নির্যাতনের শিকার হন।
ওকে, আমরা নারী নির্যাতনের সার্বিক পরিস্থিতিটা জানলাম এবং তারেক আহমেদের প্রতিবেদনটা শুনলাম। তো অনেকেই মন্তব্য করেছে, যাদের ইন্টারভিউ নিয়েছি অনেকে হয়তো নারীকে দোষারোপ করছে, কিন্তু সব ক্ষেত্রে যে নারী দোষী এ কথাটাও কিন্তু ঠিক না। তবে পরিসংখ্যান যা বলছে যে তারা নির্যাতনের শিকার, নির্যাতিত হচ্ছে। ওকে, এর মধ্যে আমাদের সাথে অনেকগুলো SMS চলে আসছে। রাসনা আমাদের সাথে জয়েন করেছে, আশিক আমাদের সাথে আছে, তারপর আমাদের সাথে শুভ্র রয়েছে। নারী নির্যাতন বন্ধে নিজের উদ্যোগটাই যথেষ্ট, ভালো বলেছেন আপনি। হাসান আমাদের সাথে রয়েছে, আসার ফটো দেখতে চান, ছবি আমরা ফেসবুকে একটা ছবি দিয়েছি, আর পুরো ছবি দেখার আসলে কিছু নেই। বাবু আমাদের সাথে রয়েছিল, রুবি আজকের টপিকটা খুবই ভালো, নারীরা সচেতন হবে এটা থেকে। হিমু আমাদের সাথে জয়েন করেছিল, আর ফেসবুকে আমি অসংখ্য কমেন্টস দেখতে পাচ্ছি এবং ফেসবুকে আপনারা আরো বেশি বেশি কমেন্টস করুন এবং আপনাদের সবকিছু আমাদের মাথায় থাকবে, আমরা সবকিছু পড়ব, অন ইয়ারে না পড়তে পারলেও অফ ইয়ারে পড়ব। তারপর সাথিয়াপুর গল্প শোনার জন্য সবাই অস্থির হয়ে আছে, এবং সাথিনা আশা, আশার গল্প শুনতে সবাই অস্থির হয়ে আছে এবং আমরা আশার কথা শুনব, এবং সাদিক সামিও রয়েছে আমাদের সাথে এবং সে আজকে প্রশ্ন করবে, তার কথাগুলো শুনবো। ওকে, আবারও বলছি যে আমাদের সাথে জয়েন করতে চাইলে মোবাইল মেসেজ সঙ্গে আপনার নাম লিখুন, স্পেস দিয়ে লোকেশন, তারপর যে কথাগুলো বলতে চান তা লিখবেন এবং আশাকে কোনো প্রশ্ন করতে চাইলে করতে পারেন এবং তা লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নম্বরে। ফেসবুকে আমরা রয়েছি facebook.com/dhakafm90.4। আর আবারও মনে করে দিচ্ছি যে অন্ধকারের গল্প যদি আপনারাও আসতে চান, আপনাদের জীবনের যদি অন্ধকারের কোন গল্প থাকে, আপনারা আমাদেরকে SMS করতে পারেন। প্রথমে লিখবেন OG অন্ধকারের গল্প, স্পেস দিয়ে আপনার নাম, তারপর আপনার অ্যাড্রেস, এবং পাঠিয়ে দিবেন সেই একই নাম্বার 16260 এই নম্বরে। আমাদের একটা ইমেল অ্যাড্রেস রয়েছে, og@dhakafm904.com। ওকে, আর ফেসবুকে আমি অনেক কমেন্টস দেখতে পাচ্ছি। বিপুল খান আমাদের সাথে রয়েছিল, কাউসার আহমেদ লিখেছে, গল্পটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো অবশ্যই, এবং আমার মনে হয় যে কথা না বাড়িয়ে আমরা সাদিক স্বামী এবং আশার কাছে চলে যাবো গল্পটা শুনতে। তার আগে আমি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, বিজ্ঞাপন বিরতির পরই আমরা সাদিক স্বামী এবং আশার কাছ থেকে তার গল্পটা শুনবো, এবং অবশ্যই আপনারা গল্প শুনতে শুনতে আমাদেরকে SMS করবেন, ফেসবুকে কমেন্টস করতে থাকবেন।
শুনছেন ঢাকা FM 90.4, আর শুরু হয়ে গেল অন্ধকারের গল্প। শনিবার রাত 11টা মানে অন্ধকারের গল্পের সেই আয়োজন। কেমন লাগছে আমাদের এই আয়োজন নিশ্চয়ই আমাকে জানাতে ভুলবেন না, সেজন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আপনার নাম ঠিকানা লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নম্বরে। এছাড়াও আপনারা আমাকে জানাতে পারেন ফেসবুক থ্রুতে, সেজন্য যে কাজটি করতে হবে ফেসবুকে যেতে হবে facebook.com/dhakafm90.4, সেখানে একটি পোস্ট দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে কমেন্ট করতে পারেন। আজকে আমাদের যে অতিথি আজকে উপস্থিত আছেন তাকে কিন্তু যে কোনো কোশ্চেন আপনি পাঠাতে পারেন। আর আরও একটি কথা বলতে আছি, অন্ধকার দুনিয়া নিয়ে আপনার যে কোনো অভিজ্ঞতা বা আপনার আপনার জীবনে অন্ধকার গল্প যদি থেকে থাকে তা কিন্তু আপনি আমাদেরকে জানাতে পারেন এবং আমাদের স্টুডিওতে এসে আপনি কিন্তু বলতে পারেন। সেজন্য যে কাজটি করতে হবে, আপনার মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে এবং টাইপ করতে হবে ওজি স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা লিখে পাঠিয়ে দিতে হবে 16260। আমি আরেকবার বলছি, ওজি স্পেস আপনার নাম ঠিকানা লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারে। এছাড়াও কিন্তু আপনার ফেসবুকেও জানাতে পারেন, সেজন্য আমাদের সেই পোস্টের নিচে আপনি কিন্তু কমেন্ট করতে পারেন facebook.com/dhakafm90.4। সেখানে একটি পোস্ট আপলোড করা আছে, সেখানে কমেন্টে গিয়ে আপনি আপনার কমেন্ট জানাতে পারেন এবং আপনি কি বিষয়ে বলতে চান সেটি কিন্তু আপনি মেসেজ করে আমাদের জানাতে পারেন। আর আজকে আমাদের প্রোগ্রামে যিনি উপস্থিত আছেন তার সম্পর্কে আর কিছুক্ষণ পরে আমরা জানব। পুরো প্রোগ্রামটির আয়োজন আপনাদের কেমন লাগছে? আমাদের এর আগেও আমরা যে প্রোগ্রামগুলো করেছি, আমরা আমাদের প্রোগ্রামে একদম প্রথম দিকে আমরা এনেছিলাম যিনি অজ্ঞান পার্টি নিয়ে উনি কথা বলেছিলেন, উনি অজ্ঞান পার্টির একজন দলনেতা ছিলেন, উনি অজ্ঞান পার্টি কিভাবে কাজ করে উনি জানিয়েছিলেন। এরপরে আমরা নরখাদক শেখ খলিলুল্লাহর কথা কিন্তু জেনেছিলাম। তারপরে আমাদের মধ্যে এসেছিলেন কবি হেলাল হাফিজ। আজকে আমাদের মাঝে এমন একজন উপস্থিত আছেন, সেই সেই ঘটনাগুলো শুনলে হয়তো আপনাদেরকে শিহরণ জাগাবে সেই ঘটনাগুলো, আপনিও কিন্তু তার সাক্ষী। এবং কেমন লাগছে অবশ্যই আমাকে জানতে ভুলবেন না। আপনাদের প্রতিটি কমেন্ট এবং প্রতিটি SMS কিন্তু আমাদের জন্য সবচেয়ে বেশি ইন্সপায়ার করে আমাদেরকে এরকম একটি প্রোগ্রামের আয়োজন করার জন্য এবং প্রোগ্রামকে চালিয়ে নেওয়ার জন্য আপনাদের সাপোর্ট সবচেয়ে বেশি প্রয়োজন। সেই সাপোর্টটি আপনি যেভাবে জানাতে পারেন facebook.com/dhakafm90.4 এই ঠিকানায় গিয়ে আপনি কিন্তু আপনার সেই সমর্থন আমাকে জানাতে পারেন। এছাড়াও কিন্তু আমাকে SMS করতে পারেন 16260 নাম্বারে। আমাদের প্রোগ্রামে হাজির হন অপরাধ দুনিয়ার সেই সব দুর্দর্শ মানুষেরা যারা অপরাধের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সাক্ষী থাকেন। তবে আজকে আমাদের প্রোগ্রামে এমন একজন উপস্থিত হয়েছেন যিনি অপরাধ দুনিয়া নয়, যিনি অপরাধের আসলে একজন ভিক্টিমাইজ, হয়তোবা উনি রাস্তাঘাটে চলাফেরা থেকে শুরু করে সবকিছুতে হয়তোবা উনি অনেক কিছুতে ভিক্টিমাইজ হন, তেমন একজন আসলে আমরা যেরকম দেখি আমাদের সমাজে তেমন একজন আজকে আমাদের মাঝে কথা বলার জন্য উপস্থিত হয়েছেন। আমরা কিছুক্ষণ পরেই তার সঙ্গে যখন কথা বলবো তখন হয়তো বুঝতে পারবেন যে কোন টপিক নিয়ে বা কোন বিষয়টা নিয়ে আমরা তার সঙ্গে কথা বলছি। আমি খুব বেশি কথা বাড়াতে চাই না এই মুহূর্তে। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আশাপু। আশাপু আজকে আমাদের প্রোগ্রামে আসার জন্য অনেক ধন্যবাদ ওনাকে। তার আগে আমি একটু কথা বলতে চাই যে আমাদের সমাজে অনেকেই রয়েছেন যারা আসলে সোনালী রূপালী পর্দার হাতছানি যাদেরকে দিয়ে বেড়ায় বা বয়ে বেড়ায়, তারা অনেকেই হতে চান মডেল কিংবা তারকা। এই সোনালী রূপালীর যে হাতছানি, এই হাতছানির দিতে গিয়ে বা হাতছানিতে সারা দিতে গিয়ে তারা হয়তোবা অনেক কিছুই তারা হারিয়ে ফেলেন। তেমনই একজন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যিনি ভিক্টিমাইজ হয়েছেন, এছাড়াও রাস্তাঘাটে চলাফেরা থেকে শুরু করে অনেক কিছুতে হয়তোবা যেরকম ভাবে হয় আর কি, আমরা অনেক কিছু আমরা অনেকেই দেখি, প্রত্যক্ষ সাক্ষী কিন্তু আমরা, কিন্তু হয়তোবা মুখ ফুটে সেটি বলতে পারি না বা প্রতিবাদ করতে পারি না। কিন্তু আশাপুর কাছ থেকে হয়তোবা আমরা শোনার পরে সেই বিষয়গুলো আমাদের কাছে অনেকটা পরিষ্কার হয়ে যাবে আর সেই বিষয়গুলো সম্পর্কে আরো অনেক কিছু হয়তোবা আমাদের অজানা বিষয় আরো থেকে থাকে এবং সেই বিষয়গুলো অনেকে বলতে চান না, হয়তোবা লোকচক্ষুর আড়ালে বা লোকচক্ষুর ভয়ে অনেকে বলতে চান না। আজকে আশাপু সেই সাহস করে আসলে আমাদের প্রোগ্রামে এসেছেন এবং উনি সেই সব কথাগুলোই বলতে চান। এই মুহূর্তে আশাপু আমার সঙ্গে আছেন। আশাপু কেমন আছেন?
জি ভালো আছি।
আশাপু আমাদের আজকের প্রোগ্রামে আসতে পেরে আপনার কেমন লাগছে?
আমার খুবই ভালো লাগছে এবং মানে এরকম একটা অনুষ্ঠানে আসলে আসার ইচ্ছা ছিল আমার, যে আমার মনের কথাগুলো আমি বলবো। এই সুযোগটা যে এত তাড়াতাড়ি এসে যাবে মানে এটা বুঝিনি। আমি সবসময় মনে হতো যে আমার এই কথাগুলো বলা দরকার কাউকে, কিন্তু কাকে বলবো।
আচ্ছা, আজকে আসলে এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি এসেছেন, যে সেখানে শুধুমাত্র আপনি এবং আমি, আমরা দুজন আসলে কথাগুলো শুনছি না, এর বাইরেও লক্ষ লক্ষ শ্রোতা আমাদের আসলে শুনছেন আজকের প্রোগ্রামটি এবং তারা হয়তোবা অনেক বিষয় আসলে এখান থেকে জানতে পারবেন আমি আশা করি। তো আশাপু আপনার জীবনে আসলে ইচ্ছা কি ছিল? অনেকে তো আসলে হতে চায় ডক্টর ইঞ্জিনিয়ার কিংবা পাইলট, আপনার আসলে ইচ্ছা কি ছিল জীবনে?
আসলে আমি ছোটবেলায় মনে হতো যে বিখ্যাত কিছু হব, সেটা যে কোনো লাইনে হতে পারে, লেখক হতে পারে, কবি, সাহিত্যিক, শিল্পী, মানে যে কোনো মাধ্যমে আমি বিখ্যাত হব। কারণ আমি একটা বিখ্যাত ফ্যামিলির মেয়ে, ছোটবেলা থেকে দেখতাম অনেক কিছু, অনেক পত্রিকা রাখা হতো আমাদের বাসায়।
আচ্ছা।
এবং পত্রিকার কোনো না কোনো আর্টিকেল হয়তো বাবাকে নিয়ে লেখা, ভাইকে নিয়ে লেখা বা অন্যরা লিখছে, তো আমার তখন মনে হতো যে আমি যদি এরকম বিখ্যাত হতে পারতাম। তো তখন থেকেই তখন থেকে আমি ডায়েরি লিখতাম, আমার ছোট ছোট জীবনে টুকিটাকি ঘটনাগুলো লিখতাম। তো একসময় আমার বাবা বললো যে তোমার তো পড়াশোনায় মন নাই মনে হচ্ছে, তুমি কি হতে চাও? তো বললাম বাবা আমি বিখ্যাত হতে চাই। তো ঠিক আছে, লেখাপড়া শেষ করো, বিখ্যাত হতে সময় তো চলে যাচ্ছে না। আমি বললাম হ্যাঁ চলে যাচ্ছে না, কিন্তু আমার খুব শখ যে আমি নাচ শিখবো। তো ঠিক আছে তোমাকে নাচে ভর্তি করে দেওয়া হবে। তো নাচে ভর্তি হলাম। নাচে ভর্তি হওয়ার পরে এক দুই বছর পরে আমি একটা অ্যাড দেখলাম আর কি, তখন জাস্ট আমার কৈশোর পার হয়নি আর কি, একদমই ছোট আমি। ওই বয়সে আর কি আমাদের মতন মেয়েরা মডেলিং করতো না, মানে বেশ বয়স্ক মহিলারা মডেলিং করতো বা সিনেমায় আসতো।
মানে বয়সটা কি 15 কিংবা 16 এরকম?
না আরো আরো অল্প,
আরো অল্প, 12-13।
হ্যাঁ ওরকম, 13 হবে না হয়তো, জাস্ট 12 এরকমই হবে।
আচ্ছা, তখনও তো আসলে তাহলে আপনি HSC বা SSC পাস টাস মনে হয়?
না না না,
আচ্ছা
একদমই ছোট। তো আমার খুব ওটাই শখ হতো যে আমি জন্মালাম, আমি পৃথিবীর এসছি, আমার আপন জন ছাড়াও আমার জন্য অন্য কেউ কাঁদবে, এটা আমার সবসময় মনে হতো। কারণ পেপারে দেখতাম কেউ যেন মারা গেল, তার জন্য কাঁদছে মানুষ, তার ছবি তার মানে টিভিতে ইন্টারভিউ দিচ্ছে, তার স্মরণসভা হচ্ছে, সম্ভবত ওটার থেকেই হতে পারে। মনে হতো যে আমি মারা যাওয়ার পরে আমার জন্য এরকম কাঁদবে, পেপারে আমার ছবি আসবে, এই ধরনের মনে হতো। তো পেপারে একটা অ্যাড দেখলাম যে এই চাচ্ছে আর কি, নতুন মুখ চাচ্ছে।
আচ্ছা,
তো ওখানে যাওয়ার পরে
কত সালের দিকে হবে?
80-র।
আচ্ছা,
80-র দশকের।
আচ্ছা,
তো ওখানে যাওয়ার পরে যেই ভদ্রলোক ছিলেন উনি আর কি আমার আত্মীয় হতো আর কি, কিন্তু আমি জানতাম না।
আচ্ছা, যিনি বিজ্ঞাপনটা দেন?
হ্যাঁ, মানে ওই অ্যাড ফার্মের মালিক যিনি।
আচ্ছা,
তো উনি দেখে আমাকে বলছে যে তুমি তো অনেক ছোট, তুমি একটু বড় হও।
আচ্ছা, যোগাযোগ করলেন কিভাবে?
আমি মানে পত্রিকায় বিজ্ঞাপনটা দেখে ওনার মতিঝিলে অফিসে যাই আর কি।
আচ্ছা, তখন তো আসলে মোবাইল ফোন ছিল না, মানে সরাসরি অ্যাড্রেসে চলে যান?
হ্যাঁ, সরাসরি অ্যাড্রেসে যাই আমার ভাইকে নিয়ে, আমার বড় ভাইকে নিয়ে। তো বড় ভাই বলতেছিল যে কেমন না কেমন হয় আন্দাজে তোমাকে নিয়ে আসলাম। আমি বললাম কোনো সমস্যা নেই, তুমি তো আছোই। তখন আসলে আমি জানতাম না বাহিরের দুনিয়াটা যে কতটা নোংরা, কতটা ভয়ঙ্কর, বিভৎস, এটা আমার জানা ছিল না আর কি। সম্ভবত আমার ভাইও জানে না।
আচ্ছা,
তো যাওয়ার পরে ভদ্রলোক দেখে আমাকে বলছেন যে তুমি তো অনেক ছোট, তোমাকে যেতে হবে না। বললাম হবে, কেন হবে না, আপনি কি বিজ্ঞাপন করবেন? তো বললো যে আমি একটা ব্যাটারির বিজ্ঞাপন, স্টিল, তখন তো মুভি এত হতো না, স্টিল ছবি দিয়েই মুভিগুলো করতো।
আচ্ছা, মানে অনেকগুলো ছবি তুলে তারপরে?
হ্যাঁ হ্যাঁ। তো
মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমরা যেরকম দেখি ওরকম কিছু একটা।
তো আমি খুব আপসেট হয়ে গেলাম। তো বললাম আঙ্কেল হবে, আমি পারবো। তো বলছে প্রথমেই আঙ্কেল বললে তো হবে না, প্রথমে ভাইয়া বলতে হবে।
তখন কি আপনার ভাইয়া উপস্থিত ছিল?
আমার ভাইয়া পাশে আছে। তো আমার ভাইয়া বললো যে অ্যাকচুয়ালি আপনি তো আসলে আঙ্কেলের বয়সী, এই জন্য আমার বোন আঙ্কেল বলেছে।
বয়সটা কিরকম হবে ওনার?
ওনার 45 বা 46 এর মতন এরকম হবে।
আচ্ছা, ওই সময়?
হ্যাঁ। তো বললো
যে আপনার বয়স 12-13।
হ্যাঁ।
আচ্ছা,
তো আমি বললাম আঙ্কেল আপনি আমার ছবি তুলেন, তোলা যদি আপনার খারাপ লাগে আপনি আমাকে বাদ দিয়ে দিবেন, কিন্তু আগেই কেন ভাবছেন? কারণ আমি অনেক দেখতে অনেক লম্বা ছিলাম, আমার বয়স অনুযায়ী আমাকে বয়সটা যেরকম আমাকে বোঝাতো যে আরো বেশি বয়স আমার।
আচ্ছা,
তো উনি কিরকম একটা মানে অশ্লীল একটা কথা বললো আর কি, যে উপরের দিকে তো কিছু নাই, তো লম্বায় তো হয়ে গেছে অনেক, এই টাইপের একটা কথা। তখন ভাইটা একটু মাইন্ড করলো এই কথা, যে এরকম একটা কথা বললো। তো ঠিক আছে, তোমার তোমার কি ল্যান্ডফোন আছে, TNT ফোন আছে, আমি পরে যোগাযোগ করব। তো ভাই একটু গম্ভীর হয়ে গেল, আমি বললাম আচ্ছা। তো বাসে আসার পরে ভাইয়া আপত্তি যে না ওখানে আর যাওয়ার দরকার নেই, ভদ্রলোক ভালো না। আমি কেন, তুমি খারাপে কি দেখলো? বলছে না ও যে একটা শব্দ ইউজ করছে তুমি তো শব্দটা বোঝোনি, বুঝতে পারছো তুমি উনি কি বুঝাতে চাইছে তোমাকে? না আমি বুঝিনি। ফ্যামিলিতে ভাই বোন আবার খুব ফ্রি, কিন্তু আমাদের একটা শিক্ষিত ফ্যামিলি, মা বাবা ভাই বোন। তো আমার বড় বোনকে আমার ভাইয়া বলেছে যে ভদ্রলোক এরকম একটা অশ্লীল ইঙ্গিত দিল, যে অর্থাৎ তো লম্বা চওড়া মোটা সোটা ঠিক আছে, কিন্তু ওর উপরের প্রশ্নে কিছু হয়নি, সুতরাং ওকে নেওয়া যাবে না। তারপর আমি হাল ছাড়লাম না, আমি মাঝে মাঝে আঙ্কেলকে TNT থেকে ফোন করতাম, এবং যতবার ফোন করতাম ততবার উনি বলতো আমাকে ভাইয়া বলো। তো একদিন বললাম আচ্ছা ভাইয়া বললে কি লাভ আর আঙ্কেল বললে কি লাভ, আপনি তো আর আমার আত্মীয় হন না। বলে ঠিক আছে তুমি আমাকে ভাইয়া ডাকো, আমি তোমাকে চান্স দিব। তো আমি ভাইয়া ডাকলাম, ঠিক আছে ভাইয়া আমি কবে আসবো বলেন। বললো যে আসলে তোমাকে মানে যখন আমরা মানে অ্যাডটা দিয়েছিলাম তখন তো অনেকে এসছে আমার এখানে, অনেককে আমার পছন্দ হয়েছে এবং অনেক আমরা যেরকম চাচ্ছি সবাই সেরকম, তুমি একটু ছোট তো ঠিক আছে আমি তোমাকে দেব, ওয়েট করতে হবে তোমাকে কিছুদিন। ঠিক আছে ওয়েট করব। তো কিছুদিন ওয়েট করার পরে 6-7 মাস পরে উনি একটা বিজ্ঞাপন আমাকে দিয়ে করালেন, একটা ব্যাটারি বিজ্ঞাপন স্টিল ছবি, ওটাতে কোনো সমস্যা হয়নি। তো পরবর্তীতে
মানে এর জন্য কি কোনো টাকা পয়সা বা কিছু কি
না, উনি আমাকে বললেন যে তোমার কি টাকার দরকার আছে, তুমি এরকম একটা মানে ভালো ফ্যামিলির মেয়ে গুলশানে থাকো, টাকা পয়সার তো মনে হয় কোনো সমস্যা নেই, তোমাকে টাকা দিতে হবে। তা আমি বললাম ভাইয়া যদি আপনার আপনার যদি প্রয়োজন হয় টাকাটা আপনি রেখে দেন, তবে দিলে হয়তো আমি হয়তো ছোট ভাই ভাই আছে আম্মু আছে ওদের জন্য কিছু হয়তো নিয়ে যেতে পারবো, আর যদি আপনি যদি না চান তাহলে আমার সমস্যা নেই। বলে ঠিক আছে, আসলে আমাদের পার্টি তো খুব গরিব পার্টি, দিতে পারছো না, তো ঠিক আছে আমি তোমাকে কনফারেন্স দিব। না ভাইয়া কনফারেন্স লাগবে না, ভাইয়া এসে আমাকে নিয়ে যাবে। যাই হোক, 2 বছর পরে উনি আমাকে আবার ডাকলেন, এটা একটা মুভি, মুভির জন্য। তখন মুভি বিজ্ঞাপনগুলো খুব বেশি হতো না, হাতে গোনা একটা দুটো হতো, খুব বড় বড় ফার্ম যেগুলো সেগুলোতে হতো।
মানে তখন স্টিল ক্যামেরা না, তখন
তার মোটামুটি মুভির দিকে চলে আসছে আর কি।
আচ্ছা আচ্ছা।
তো ওটাও একটা মানে ইসে ব্যাটারির বিজ্ঞাপন, মানে দৃশ্যটা ছিল
তখন কি সাদা কালো ছবি ছিল, মানে
সাদা কালো ছিল, রঙিন হতো বছরে কালে ভাদ্রে একটা দুটো।
মানে আপনার যখন স্টিল ছবিটা তোলা হয় তখন কি সাদা কালো?
হ্যাঁ তখন সাদা কালো। তারপরে যে বেশ কিছুটা গ্যাপ দিয়ে আমাকে টাকা হলো তখন ওই একটা ছিল, ওটা হলো একটা ব্যাটারি এবং ওটা এসে কালার।
আচ্ছা
কালার যাবে
তখন ভিডিও ক্যামেরাতে আর কি, স্টিল ক্যামেরা না?
না ভিডিও। তখন তো আমি তো মানে খুব এক্সাইটেড, কাউকে কিছু বললাম না বাসায়, শুধু ভাইয়াকে বললাম যে ভাইয়া
ফোনটাকে উনি দিয়েছিলেন আপনি ওনাকে দিলেন?
না আমি দিয়েছিলাম, আমি তো ওনাকে প্রায় জ্বালাতাম আর কি, কারণ আমার তো ইচ্ছা যে আমি বিখ্যাত হব। তো ভাইয়াকে বললাম ভাইয়া সন্ধ্যার সময় তো প্রোগ্রাম হবে, মানে শুট করবে সন্ধ্যা থেকে, কিন্তু সারাদিন রিহার্সালের জন্য আমাকে মানে বলা হলো যে তুমি সকাল থেকে আসবা। তো মহিলা সমিতি মঞ্চে গেলাম, ওখানে যে মেকআপ, হ্যাঁ ওখানে যে মেকআপ টেকআপ করলাম, নিজেকে আয়না দেখলাম অনেক সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, ভাইয়াও খুব খুশি, হ্যাঁ তোকে খুব সুন্দর লাগছে। কিন্তু ড্রেসটা নিয়ে ধর আপত্তি, যে আমি যে ড্রেসটা পরে
গেলেন কোন সময়?
গেলাম সকালের দিকে,
10-11টার দিকে।
ওখানে তখন অন্য নৃত্য শিল্পী যারা ছিল, সম্ভবত অনুষ্ঠান হবে, ওরা সবাই মেকআপ করছে, তখনকার দিনের যারা খুব বিখ্যাত ছিলেন, মানে টিভিতে তাদেরকে দেখেছি, তাদেরকে দেখে মানে আমার ভিতরে অনেক একটা কি বলবো মানে প্রাউড ফিল করছি যে ওদের পাশে আমি বসতে পারছি বা ওদেরকে আমি দেখতে পাচ্ছি, এটা আমার জন্য বিরাট একটা পাওয়া।
আচ্ছা।
তো মেকআপ শেষ করার পরে আমি ছোটবেলার থেকে খুব মানে কি বলবো মানে ফ্যাশনেবল ড্রেস পরতাম।
আচ্ছা।
তো স্কার্ট আর শর্ট, একটা স্কার্ট আর একটা টি শার্ট পরা ছিল। তো বললো যেহেতু টিভিতে যাবে, ওই সিকোয়েন্সটা ছিল এরকম যে একটা জাদুকর জাদু দেখাবে, একটা মেয়ে জাদু দিয়ে উনি ওনাকে মানে স্টেজে নিয়ে আসবে এবং একটা খরগোশ থাকবে হাতে। তো তোমার এই ড্রেসটা তো ওই হচ্ছে না, মানে ওইটার সঙ্গে এটা ড্রেসটা যাচ্ছে না,
মানে যেটা আপনি বাসা থেকে পরে গেলেন সেটা,
কারণ আমাকে তো ড্রেসের কথা বলা হয়নি।
আচ্ছা।
পরে ওরা ওখান মেকআপ ম্যান একটা ম্যাক্সি আমাকে দিল যে আপনি এটা ট্রাই করতে পারেন। তো ম্যাক্সিটা এত ছোট, মানে ছোট মানে লম্বাই ঠিক আছে কিন্তু খুব টাইট হয়ে যাচ্ছে, পিঠটা আমার পুরাই ফাঁকা থেকে যাচ্ছে।
আচ্ছা।
তো তখনকার সময় খুব নাম করা এক ভদ্রলোক ছিলেন, অভিনয় করতেন, রিয়াকশন দিতেন, সবাই এক নামে তাকে চিনত। উনি যখন আমার সাহায্যের জন্য মানে আমার কাছে আসলেন, আমি তো পারলে ওনাকে জড়িয়ে ধরি খুশিতে যে এরকম একটা মানুষ আমার সামনে। যাই হোক, আমি খুব বেশি উচ্ছ্বাস দেখাতে পারছি না কারণ সামনেই আমার ভাইয়া, বকাঝকা যদি করে আমার হয়তো আমার কান্না পেয়ে যাবে, যার জন্য আমি আমার ভিতরের আবেগটা ধরে আছি আর কি। তো উনি বললো যে তোমার পিঠটা তো পুরাই দেখা যাচ্ছে। তা আমি বললাম যে ভাইয়া আমার পিঠ তো আর আসছে না ক্যামেরায়, পিঠ এরকম খোলা
থাকে।
হ্যাঁ, অর্থাৎ মঞ্চেও আমি চলে আসছি যে মানে শুট করবে যে মঞ্চের ওখানে সামনে দর্শক গ্যালারি
চেঞ্জ রুমে গিয়ে আপনি কাপড়টা চেঞ্জ করে আসলেন।
তখন উনি বারবারই বলছে যে না আমি ঠিক করে দেই, আমি ঠিক করে দেই। আমি আপনি কি ঠিক কি ঠিক করবেন? দেখি আমি সেফটি পিন লাগানো যায় কিনা। তুমি আলতো করে আমার পিঠের মধ্যে হাত বুলাচ্ছে।
মানে আপনার ভাই তখনও আপনার পাশে?
ভাই আমার পাশে না, আমি তো মঞ্চে চলে এসেছি, পর্দা যেহেতু আমার সিকোয়েন্সটা ওরকম যে পর্দা সরে যাবে,
মানে পর্দার পেছনে,
হ্যাঁ পর্দার পেছনে, ক্যামেরা ট্যামেরা সব রেডি, ভদ্রলোক আর আমি শুধু মানে পর্দার পিছনে। তো আমি বললাম যে যখন উনি আমার পিঠে হাত বুলাচ্ছে তখন আমার ভালো লাগলো না, কারণ উনি তো আমাদের স্বপ্নের পুরুষের মতন একটা মানুষ, যে এত সুন্দর অভিনয় করে, এত সুন্দর বাবা হয়, ভাইয়া হয়, নায়ক এত ভালো, তার যে আসল চরিত্র যে এরকম কুৎসিত হতে পারে, তো এটা তো আমি ভাবতে পারছি না। তখন আমার খুব খারাপ
লাগছে।
না প্রথম আমি টের পাইনি, যখন বারবারে হাত বুলাচ্ছে তখন আমার খারাপ লাগছে, তখন আমি চিৎকার করলাম, ভাইয়া কি করছেন, ছাড়েন। এটা বলার পরে আমার ভাইয়া দৌড়ে মানে মঞ্চের উপরে উঠে আসছে, এসে বললো যে কি হচ্ছে কি হচ্ছে। এখন আমার ভাইয়াকে বলতে পারছি না যে উনি আমার পিঠে হাত বুলাচ্ছে। আমার ভাইয়া খুব রাগী ভাবে ওনার দিকে তাকালো, কি করেছেন? বলে না 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 কিছু করিনি তো, কিছু করিনি, বাচ্চা মেয়ে তো বুঝতে পারি, মানে অন্ধকারে হয়তো ভয় পেয়ে গেছে। মানে উনি বোঝাচ্ছে যে আমি ভয় পাচ্ছি হয়তো অন্ধকারে। পরে উনি সরে গেল,
তখন আমার ভাই সরে গেল,
না আমার ভাই না, ওই ভদ্রলোক।
আচ্ছা,
যে খুব টপ হিরো ছিল আর কি এবং ডাইরেক্টর ছিল তখনকার সময়। তো ভাইয়া যাচ্ছে না, ভাইয়া বলে যা না আমি এখানেই থাকি, তোমার কোন প্রবলেম হবে না, আর কেউ আসবে না। এর মধ্যে আমার পরিচালক যে অ্যাডফর্মের মালিক, সে এসে বলল যে না আপনার তোমার এই ম্যাক্সিটা ভালো হচ্ছে না, আমি বাসায় ফোন করেছি আমার মিসেস এর শাড়ি নিয়ে আসব। ঠিক আছে, শাড়ি নিয়ে আসা হলো, তো ব্লাউজ তো লাগছে না।
মানে সময়টা তাহলে কতক্ষণ? তখন তো দুপুর মনে হয় ঘুরে গেছে।
হ্যাঁ, ওই সারাদিনই এইসব হচ্ছে, লাইট ঠিক করছে, মেকআপ হচ্ছে, এটা সেটা, কারণ পর্দায় আমরা দেখি খুব অল্প এক মিনিটের একটা আবার ট্রাই করছে আমার পাশাপাশি আসার জন্য। আমার ভাইয়ের মধ্যে চলে যাচ্ছে আর কি, আমার ভাইয়াকে বললো ওই আঙ্কেলটা আর কি, মানে পরবর্তীতে যাকে ভাইয়া ডাকা শুরু করলাম, বললো যে সমস্যা নেই, তুমি তুমি সামনে এসে থাকো, তুমি সামনে বসো, যে তুমি সকাল থেকে কাজ করছি, বাচ্চা একটা মেয়ে, আমার মানে মুখে থেকে হাসি চলে যাচ্ছে বারবার, মানে ক্লান্ত হয়ে যাচ্ছি আমি। তো সামনে কতগুলো ছেলে ছিল ইয়াং, খুব সুন্দর সুন্দর, ওরা মিডিয়ার না, সম্ভবত পিছনের যে কর্মীগুলো থাকে ওই টাইপের আর কি।
ওনার কি স্টেজের সামনে ছিলেন?
হ্যাঁ, ওরা হাততালি দিচ্ছে, এই হাসো হাসো, এই যে লক্ষ্মী মেয়ে, এখনই হাসবে এখনই হাসবে, ওদের কথা শুনে আমার হাসি পাচ্ছিল। কিন্তু ওই স্মৃতিটা আমি বলতে পারছি না, যে একটা একটা মানুষকে আমি ছোটবেলা থেকে টিভিতে দেখে দেখে বড় হচ্ছি, এত ভালো একটা মানুষ, আমি পিঠে হাত বুলালাম, আমি বারবার আনমনা হয়ে যাচ্ছিলাম। তো শাড়ি আনার পরে সে আবার আসছে, বলতেছে যে আমি তোমার ব্লাউজটা খুব লুজ মনে হচ্ছে, একটু টাইট করে দিচ্ছি।
এটা কে বললো?
না না উনি না, ওই যে নায়ক ভদ্রলোক, উনি আমার পিছন দিক এসে, মানে
পর্দার পেছনে,
হ্যাঁ মঞ্চের পেছনে, ওই যে শাড়ি টাড়ি আবার আনা হতো, যেহেতু ম্যাক্সিটা চেঞ্জ করে আবার শাড়ি আনা হলো ওই সময় আর কি, বলছে যে তোমার শাড়িটা পরা ঠিক হয় না, আমি তোমার শাড়িটা পরিয়ে দিচ্ছি। আমি বললাম না আঙ্কেল, শাড়ি পরাতে হবে না, আমি
আঙ্কেলই ডাকছেন।
হ্যাঁ, একবার আঙ্কেল ডাকছি, একবার ভাইয়া ডাকছি, মানে আমি নার্ভাস হয়ে যাচ্ছি আসলে, ওই যে ভদ্রলোক মানে টিভিতে অভিনয় করত। তো বললাম না না লাগবে না, আপনি আমি নিজেই পারবো। তো উনি আমার বা বগলের নিচে যখন হাত ঢুকালো তখন আমি আবার চিৎকার করছি, বললাম যে আপনি এত খারাপ মানুষ। তখন আমার ভাই আবার চলে এসছে, ভাইয়া এসে, ভাইয়ার তখন আমাকে কোনো প্রশ্ন করেনি, কলার চেপে ধরে মানে একদম মানে মেরে ফেলানোর অবস্থায় এমন ভাবে কলার চেপে ধরছে ভাইয়া।
আপনার ভাইয়া তাহলে বুঝলো কিভাবে যে কিছু একটা হয়েছে নাকি?
কারণ আমি ভাইয়ার ভাইয়ার কথাগুলো শুনেছে, আমি বললাম যে আপনি এত খারাপ, কারণ ভাইয়ার তো যেহেতু মঞ্চের পিছনে আমি এবং দু একজন লোক আছে, ভাইয়ার তো ওটা চিন্তা হচ্ছে যে আমার ছোট্ট বাচ্চা বোনটা একা, এবং সে একবার এরকম দেখলো যে ঘটনাটা এরকম আবার যদি ঘটে, যার জন্য তার বসে আছে ঠিকই, কিন্তু তার মনটা পড়ে আছে আমার কাছে, এবং কান মনে সম্ভবত সে কানও খাড়া করে আছে যে আবার না কিছু শুনি। মায়ের দেখলাম খুব রাগ, কলার চেপে ধরে আছে বাঁ হাতে। যে আপনি এখানে, আপনাকে বলেছে যে আমার বোনের কাছে আসবেন না, এর আগে ভাইয়া বলেছে যে আপনি এসেন না এখানে, আপনি আবার আসছেন, আপনার এত বড় সাহস, বাঁ হাত দিয়ে কলার চেপে ধরে আছে। সব ছেলেগুলো দৌড়ে আসলো, কি হয়েছে কি হয়েছে। ওই ভদ্রলোকের মুখ একদম ফ্যাকাশে হয়ে গেল, নায়ক ভদ্রলোকের। সে বারবার বলছে না না আমি তো আসলে শাড়িটা ঠিক করতে আসছিলাম। তখন ভাইয়া বলছে আপনি শাড়ি ঠিক করার কে, আপনি কেন আমাকে ডাকলেন না, আমি তোর ভাই ছিলাম এখানে, আমার পরিচালক আছে এখানে, মেকআপ ম্যান আছে, আপনি তো এই ইউনিটের কেউ না, আপনি তো শুটিং দেখতে এসছেন, আপনি কেন আসছেন এখানে। যাই হোক, ভাইয়া প্রচন্ড মার মুখে ওনার দিকে যাচ্ছে। তখন পরিচালক এসে বললো আচ্ছা সরি ভুল,
অ্যাডফার্মেন্ট
যে মালিক, আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনি চলে যান। তো ভদ্রলোক খুবই মানে তখন একদম চূড়ান্ত নাজেহাল করলো আমার ভাইয়া আর কি, এবং ইউনিটের মোটামুটি সবাই জানলো ব্যাপারটা যে কি হয়েছিল। ওরাও খুব আসছে।
মানে আপনি কি বললেন সবাইকে?
না সবাইকে বলিনি।
আচ্ছা মানে
মানে ভাইয়াকে বললাম।
ভাইয়াকে বললেন?
ভাইয়াকে বললাম ভাইয়া উনি আমার বগলের নিচে হাত দিচ্ছিল।
আচ্ছা।
যখন ওনাকে বের করে দেওয়া হলো ইউনিট থেকে, তখন বললাম ভাইয়া আমার বগলের নিচে হাত দিচ্ছিল, মানে আমি কান্না করছিলাম। পরে ইউনিটে তো অনেক ছেলে পেলে কাজ করে, দু একটা ছেলে মানে খুব সান্ত্বনা দিচ্ছিল আমাকে যে আপু থাক, সবাই তো আসলে একরকম হয় না, আপু দেখো আমরা কি তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছি, আমরা তো সকাল থেকে আছি ভাই বোনের মতন, তাই না, লক্ষ্মী বোন কাঁদে না মানে তার হাসানোর চেষ্টা করছে, হাতে তালি দিচ্ছে, দেখে কুতুকুতু দেই, মানে বলছে জাস্ট মুখেই, সরে টাচ করছে না, দূর থেকেই বলছে এরকম। তো আমি এরকম হাজি ঠাট্টার মধ্যে যাই হোক, কোনোরকম করে অনুষ্ঠানটা শেষ করলাম, মানে শুটিংটা শেষ করলাম। আমার খুবই মন খারাপ হলো যে এটা কি হলো, তাহলে কি দুনিয়াটা আসলে আমরা যা দেখি দেখি একরকম হয় একরকম, এই লোকটা এত মানে ভালো বাবা, কখনো ভালো স্বামী, কখনো ভালো বন্ধু, এটা তার চরিত্র, তার মানে কি সবাই এরকম খারাপ। তা আস্তে আস্তে হলো কি আমার পুরুষের সম্বন্ধে একটা খারাপ ধারণা জন্মতে শুরু করলো যে মনে হয় সব পুরুষ খারাপ। তারপরে মাঝে মাঝে আমার ভাইয়াদেরকে আমার ভয় লাগা শুরু করলো যে ভাইয়ারাও কি এরকম, ভাইয়ারা যখন ভাইয়া বড় ভাইয়া তো বেশ বড় তখন ডিগ্রিতে পড়ে, ভাইয়াও কি এরকম, ভাইয়াও কি মানুষের রূপে এরকম চান্স নেয়, ভাইয়া মানে মাথায় এলোমেলো হয়ে গেল আর কি। তো অনেকদিন বাদ দিলাম, আর কোনো কাজ করলাম না, বড় হলাম এর মধ্যে, বেশ বড় হলাম। বড় হওয়া মানে কি, এর মধ্যে বাবা মারা গেলেন, আমার বাবাই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি যেহেতু ছিলেন, আমার মা অসম্ভব সুন্দরী একটা মহিলা ছিলেন, মা তো খুব বিপদে পড়ে গেলেন সবাইকে নিয়ে। তো আমাদের একই গ্রামের সেও খুব বিখ্যাত এক ভদ্রলোক, মোটামুটি যারা পড়াশোনা করেছে, আর ঢাকা ইউনিভার্সিটি হলে তো কথাই নাই, ওই লেভেলের লোকরা ওই ভদ্রলোককে, মানে ওই ভদ্রলোক অর্থাৎ আমার শ্বশুর, এক নামেই সবাই চিনবে, উনি আমার আম্মাকে অভয় দিলেন যে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার তিন মেয়ের বিয়ের দায়িত্ব নেব। এবং ওনার বাসায় থেকে আমি পড়াশোনা শুরু করলাম, এক পর্যায়ে ওনার ছেলের সঙ্গে আমার বিয়ে হলো আর কি, সেই ছোটবেলায়, তখন ১৩ ১৪ কোথায় এরকম। মানে ভদ্রলোক উনিও চাইতেন যে আমাকে বলতো যেহেতু উনি জানে যে আমি বিখ্যাত হতে চাই, উনি নিজেও খুব বিখ্যাত মানুষ, বললেই চেনা যাবে ওনাকে, কিন্তু আমি বলতে পারছি না আর কি। মানে সরকারি ভাবে ওনার জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী সবই পালন করা হয়, এবং বাংলাদেশের এমন কোন পত্রিকা নাই যে ওনার ছবি ছাপানো হয় বা ওনার খবরে, এখন তো অনেকগুলো চ্যানেল, মোটামুটি সব চ্যানেলে ওনাকে দেখানো হয় না ওনার জীবনী। উনি আবার মাঝে মাঝে শর্ট ফিল্ম বানতো ডিএফপি থেকে, তখন উপজেলা হলো, উপজেলা ভিত্তিক বা বিভিন্ন যে যক্ষা টাইপের বা উপজেলা টাইপের বিভিন্ন হয় না তথ্যচিত্র, ওগুলো উনি করতেন। তো বললো যে তুমি তো এত ছোট কিভাবে করবো, আচ্ছা বড় হও তারপর, ঠিক আছে আমি তোমাকে নায়িকা বানাবো। তো ওনার দুই তিনটা তথ্যচিত্র আমি করলাম, ওনার ছেলে তখন নায়ক হতো, এবং এখনকার অনেক অভিনেত্রী ওনার ডিরেকশনে কাজ করেছে, নায়িকা হয়েছে আর কি। এখন ওনারা তো বৃদ্ধ ধরতে গেলে আর কি, বৃদ্ধা, কারণ আমি তো অনেক আগের কথা বলছি। তো আমি যখন একটু বড় হলাম, তখন ওনার ডিরেকশনে আমি চার পাঁচটা কি বলে তথ্যচিত্র আমি করলাম, তারপরে
যেগুলো আমরা ডকুমেন্টারি বলি,
হ্যাঁ ডকুমেন্টারি বলে, হ্যাঁ তো ওরকম চার পাঁচটা করলাম। করার পরে আমি বললাম যে এখন আমি একটু বাইরে কাজ করি, তো উনি বলতেছে যে বাইরে কাজ করবা, তো ওনার সঙ্গে আমি যেতাম এফডিসিতে, যেতাম শুটিং দেখতে, অনেক বড় বড় ডিরেক্টর যারা তখন ছিলেন সবাইকে উনি, মানে উনি যেহেতু ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন সবাই ওনাকে স্যার ডাকতেন আর কি, ছাত্র হলেও স্যার না হলেও স্যার, তো সবাই দেখত যে কিশোরী একটা মেয়ে ওনার সঙ্গে ঘুরঘুর করে, কিন্তু কেউ কেউ সাহস পেত না বলতে যে ওনার কি হয় বা আপনি কি অভিনয় করবেন কিনা। একসময় একজন সাহস করে বলেই ফেলল যে আপনি কি অভিনয় করবেন, তো আরেকজন আবার বললো যে আপনি কি জানেন এই ভদ্র এই ছোট্ট মেয়েটি কার ছেলের বউ, বলে ও ছেলের বউ এত ছোট মেয়ে, বললো হ্যাঁ যার ছেলের বউ সে যদি শুনে আপনাকে এখন জিন মানে একদম লাশ বানিয়ে ফেলবে এখানে, বলে ওরে বাবা তাহলে আর দরকার নেই। কিন্তু ওই কথাটা শোনার পর আমার খুব ভালো লাগলো যে আমাকে নায়িকার অফার দেওয়া হচ্ছে। তো বাসায় এসে
কি মুভির জন্য?
হ্যাঁ মুভির জন্য।
আচ্ছা চলচ্চিত্র যেটা,
হ্যাঁ চলচ্চিত্রের জন্য। আর যেহেতু আমি শুটিং এ যাচ্ছি, রাব্দাক সাবানার সেটে যাচ্ছি, সবাই উঠে দাঁড়াচ্ছে ওনাকে বসাচ্ছে, খুব অনার করছে, ওটা দেখে আমার আরো ভালো লাগতো, কারণ চোখের সামনে ওদেরকে দেখতে পাচ্ছি। আমি জন্মের পর থেকে বা মায়ের কাছে অত গল্প শুনতাম রাব্দাক সাবানার, সেখানে আমি দেখতে পাচ্ছি ওদেরকে, মানে ওনারা বলছে যে হ্যাঁ বসো আমার পাশে, ছবি তুলছে বা তুমি খুব কিউট মেয়ে বলছে, এটা আমার জন্য অনেক বেশি পাও না ছোট্ট একটা মেয়ে। তো বাসায় এসে আমার শাশুড়িকে বললাম, আমার ভাশুরকে বললাম যে আমি ছবি করব, তো আমার শ্বশুর বলে না ছবি করার দরকার নেই, তুমি আগে যা যা করতেছিলে বরং সেটাই কন্টিনিউ করো, নাচ করো। তো আমি নাচ এবং ওয়ার্ডিং শুরু করলাম পাশাপাশি, তো দুটো বড় তিনটা বড় প্রতিষ্ঠানে চান্স পেলাম, ওরা এত ভালো যে আমার আগের যে একটা বাজে যে অভিজ্ঞতা ছিল ওটা একদম আমার মন থেকে মুছে গেল। এবং আমি শুনেছিলাম ওই এক প্রতিষ্ঠানের মানে অ্যাডফার্মের যে মালিক সে খুব বড় নায়ক একজন টিভি এবং রেডিওর, সরি টিভি এবং চলচ্চিত্রের, তার সম্বন্ধে সে গেলেই মানে মানুষকে খুব হ্যারাসমেন্ট করে, স্থান কাল পাত্র দেখে না, যা ইচ্ছা তাই বলে এবং বেডে যাওয়ারও প্রস্তাব করে। তো আমার খুব ভয় লাগতো যে এরকম একটা ভালো মানুষ এরকম হতেই পারে না, আমার কেন যেন মনে হতো ওনাকে দেখে। যাই হোক, তিন দিন যখন শুটিং করলাম, মানে শেষ দিন যেদিন শুটিং শেষ হয়ে গেল উনি আমাকে গাড়ি করে আমাকে বলছে যে চলেন আপনাকে, রাত হয়ে গেছে বেশি সঙ্গে তো আপনাকেও আসেনি, আমার হাজবেন্ডই আসতো সকালে, যেহেতু সন্ধ্যা পর্যন্ত শুটিং হতো তো আমার হাজবেন্ড ওদিন যায়নি, বললো আপনার হাজবেন্ড তো আসেনি তো আমি চলেন আপনাকে পৌঁছে দিয়ে আসি।
মানে তখন কি আপনি চলচ্চিত্রের অভিনয়টা শুরু করলেন নাকি জাস্ট মডেলিং?
জাস্ট মডেলিং, কারণ শ্বশুরবাড়ি থেকে বলে দিল যে না তোমার চলচ্চিত্রে কাজ করা হবে না।
ওই মডেলিং এর ওই সময়টাতেই?
হ্যাঁ।
তো ওনার সঙ্গে একটা কাজ আপনার পড়েছে এরকম মডেলিং এ?
তো আমি খুব ভয় পাচ্ছি কারণ সে এত বাজে কথা তার সম্বন্ধে শুনলাম, তার পাশে আমি কি জানি হাত ধরে নাকি কি জানি বাজে কথা বলে নাকি,
ইউনিটের লোকজনই বলল
না, ইউনিটের না অন্য অন্য অ্যাডফার্ম যারা ছোট ছোট অ্যাডফার্ম গুলো তারা বলতো যে হ্যাঁ জানো ওই প্রতিষ্ঠানে দেখবেন উনি কেমন, আমরা কিছু বললে তো আপনাদের গায়ে জ্বালা ধরে বলেন এ খারাপ সে খারাপ, আপনি যান ওরা তো নায়ক ওদেরকে সবাই এমনি সবকিছু দিয়ে দেয়, আমরা চাইলেও পাই না, মানে ওরা যেটা করে সেটাতে দোষ নেই, আমরা কিছু বললেই সেটাতে দোষ। এখন সেই ভদ্রলোকের ওখানে কাজ করলাম, তো স্বাভাবিক একটু মনে শঙ্কা থাকেই, এবং রাত্রে একা ফিরছি, ড্রাইভার সামনে চালাচ্ছে আমরা দুজন পিছনে, আমার সারাক্ষণই ভয় লাগছে, নয়টা দশটা হবে আমার খুব ভয় লাগছে যে এই বুঝি উনি আমার হাতটা ধরবেন বা এই একটা বাজে কমেন্ট করবেন। তো হঠাৎ করে ওনার কি মনে হলো, উনি ড্রাইভারকে বললো ড্রাইভার তুমি আমার অফিসে আমাকে নামাইয়ে দাও আর এই ভদ্রমহিলাকে ওনার বাসায় পৌঁছে দাও, বলে চলে যাচ্ছে। পরে ফিরে আসছে, ও সরি সরি আশা আপনাকে তো বলাই হয়নি, সরি আমি চলে যাচ্ছি, কিছু মনে করেন না ভাই, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় তাহলে কিন্তু মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি মুগ্ধ হয়ে ওনার দিকে তাকিয়ে থাকলাম যে এরকম একটা ভালো মানুষ, অথচ যে ভদ্রলোক বলেছে সেও কিন্তু একটা অ্যাডফার্মের মালিক, এত নোংরা এত জঘন্য ভাষায় যে কথাগুলো বলেছে, তখন আমার খুব রাগ হলো, একবার মনে হলো ওনাকে বলি যে ভাইয়া আপনার সম্বন্ধে অনেক বাজে কথা শুনেছে, আমার হলাম না এটা বলা বলির দরকার নেই, উনি হয়তো আপসেট হবেন। যাই হোক, এরকম করে আমি বেশ অনেকগুলো কাজ করলাম, বেশ ভালো অভিজ্ঞতা হলো। এর মধ্যে মানে আমার ফার্স্ট বেবি হলো, তারপর একটা অফার আসলো একটা জুয়েলারির মুভি, ততদিনে মুভি বেশ ঘন ঘন মুভি হচ্ছে,
মানে মুভি মানে এটা হলো আপনার বিজ্ঞাপন?
হ্যাঁ, ঘন ঘন মানে আগে তো স্টিল ছবি দিয়ে করতো টিভিতে, তখন মানে মুভি এখন যেরকম হচ্ছে আর কি ওরকম আর কি,
মানে ভিডিও ক্যামেরা দিয়ে যেটা করা আর কি
ওটা। তো ওরকম একটা অফার পেলাম, ওই দিনে 3 দিনের শুটিং, প্রথম দিন দুদিন আমার হাজব্যান্ড আমাকে পৌঁছে দিল।
শুটিংটা কোথায় ছিল?
শুটিংটা ধানমন্ডির কোন একটা বাসায়।
আচ্ছা।
তিনটা মেয়ে ছিলাম আমরা, তিনটা সিকোয়েন্স, একটা জুয়েলারির মানে ইসের শপের, একজন নাচছে, যেহেতু আমি নাচ জানি, আমি গহনা পরে নাচছি, একজন বাসার ঘরে একটা মেয়ে বসে আছে গহনা পরে, আর একজন ড্রেসিং টেবিলের পাশে সাজছে। শুটিং হয়ে গেছে, যার যার চলে যাব। একটা মেয়ে আমাকে হঠাৎ প্রশ্ন করছে যে তুমি চলে আসছ? একটা মেয়ে চলে গেছে আর আমি একা, আর একটা মেয়ে রয়ে গেছে। বললো হ্যাঁ আমি চলে যাবো, আমার ছোট বেবিকে আমি রেখে এসছি। বললো আজকে তো আমরা ডিনারে যাব। ডিনারে যাব মানে আমাকে তো বলা হয়নি, আর আমার জ্যাজ ফার্মের মালিক সে তো আজকে শুটিংয়ে আসেনি, আমি তাকে ছাড়া তো ডিনারে যেতে পারি না, কারণ আমি এই সোনার দোকানের যে মালিক, অর্থাৎ যে প্ল্যাটফর্ম এটা করছে বিজ্ঞাপনটা,
মানে যার জন্য বিজ্ঞাপনটা করা হচ্ছে,
তাকে তো আমি চিনি না। আমি তো অ্যাডফার্মের মালিককে চিনি, অ্যাডফার্মের মালিক যদি থাকতো ওই দোকানের ভদ্রলোকরা আসতো, আমরা একসঙ্গে ডিনার করতে যেতাম। যেহেতু ভদ্রলোকরা আমি চিনি না, অ্যাডফার্মের মালিকও আজকে আসে নাই শুটিংয়ে, এটা তো আমার পক্ষে কখনোই সম্ভব না, আর আমি ওইভাবে আমি যাবো না। আমার বাসা থেকে নিষেধ আছে আমাকে বাইরে কোথাও যাওয়ার। তো মহিলা খুব অবাক হচ্ছে, তুমি শুটিং করো, মডেলিং করো, এরকম ন্যাকামি করছো কেন? আমি বললাম ন্যাকামি কি দেখলে, আমি যাবো না, কারণ ওরা আমাকে আগে বলেনি কিছু, আর ওদেরকে আমি চিনি না। তো বলছে এই লাইনে থাকতে হলে অনেক কিছু চিনতে হয়, অনেক কিছু করতে হয়। তো আমার একটু রাগ হলো যে শোনো, আমি কিন্তু পেটের দায় আসিনি, তুমি কি জন্য আসছো আমি জানি না, আমার জানার ইচ্ছেও নেই, কিন্তু আমি কিন্তু টাকার জন্য আসিনি এই লাইনে, ভাতের অভাব, আমার সংসার চলছে না সেজন্য না, জাস্ট শখ, মানুষ আমাকে চিনবে জানবে, শখের জন্য তো আমি নিজেকে মানে ই করে দিব না, বিলিয়ে দিব না। তো মেয়েটা বলছে দেবে দেবে সবই দেবে, বিয়ার খাও মাথা খুলবে। বিয়ার খাবো কেন, আমি বিয়ার কখনো খাইনি। তো মেয়েটাকে তাৎক্ষণিকের সাথে বলল বিয়ার খাওনি, বলো কি, মিথ্যা কথা বলার জায়গা পাও না। ওই মেয়েটা আমার থেকে একটু বয়স্ক ছিল, আপু বলতাম আর কি, বললাম আপু তুমি বিশ্বাস করো, আমার বিয়ে হয়ে গেছে আগে, আমার বেবি হয়ে গেছে আগে, সবই ঠিক আছে, আমি টুকটাক মডেলিং করেছি, কিন্তু সত্যি আমি বিয়ার খাইনি, কারণ আমার ফ্যামিলিতে কখনো এসব খায় না। বললো যে তার মানে তুমি ডিনারে যাচ্ছ না, কাজটা কিন্তু খুব খারাপ করলে। আমি সরি, আমার কিছু করার নেই, আমার চলে যেতে হবে। তো আমি আর কাউরে কিছু না বলে চলে আসলাম। তো তখনও মোবাইল আসে নাই আর কি, মোবাইলের যুগ না, TNT-র যুগে। আমি ফোন করলাম ওই অ্যাডফার্মের মালিককে যে ভাই আমি পেমেন্টের জন্য কবে আসব। তো উনি খুব রাগী ভাবে বললো আপনাকে আসতে হবে না। আর বললো কি ব্যাপার, আচ্ছা ঠিক আছে। মতিঝিলে একদিন ঘুরতে ঘুরতে আসলাম, অন্য একটা কাজ ছিল, হলো ঠিক আছে ওনার অফিসে যাই। উনি আমাকে দেখে একদম তেলে বেগুনে জ্বলে উঠলো, হ্যাঁ আপনি একটা বাজে মহিলা, খারাপ মহিলা, আপনার জন্য জানেন আমার কত ক্ষতি হয়ে গেল। হ্যাঁ আমার জন্য ক্ষতি হয়ে গেল মানে কি, বলে আপনি ওদিন ডিনারে গেলেন না দেখে আমাদের পুরো কাজটাই ক্যান্সেল হয়ে গেল। অর্থাৎ ওই কাজটা শুটিং ঠিকই ওদের করেছে, করতে শুটিং তো বাকিতে করে, মানে পার্টিতে পুরো পেমেন্ট করে না, অর্ধেক হয়তো দেয়, মানে 60%, 50%, 20% এরকম দেয়। শুটিং কমপ্লিট হওয়ার পরে যখন যায় আর কি, বিজ্ঞাপনটা তখন আর কি পুরো পেমেন্টটা করা হয়। আপনি জানেন শুধু আপনার কারণে কতগুলো টাকা আমাদের লস হলো। তো বললাম যে ভাই আসলে আমার জন্য লস হয়নি, আপনাদের নিজেদের কারণে হয়েছে। বলে আপনি কেন ডিনারে গেলে আপনার কি হয়ে যেত, আপনি মডেলিং করতে কি করতে এসছেন কি নাচতে এসে মাথায় ঘোমটা দিয়ে আবার এটা কি ঢং করেন আপনারা, আমি বুঝি না। তখন ওনাকে বললাম যে ভাই আপনি আসলে ভুল বুঝছেন আমাকে, আমি আসলে টাকার জন্য এই লাইনে ঘুরি না। হ্যাঁ টাকা মানুষের প্রয়োজন আছে হয়তো, কিন্তু আমার এত প্রয়োজন নেই যে আমি সবকিছু উজাড় করে দিয়ে আমার টাকা কামাই করতে হবে। আমার অনেক কষ্ট হলো, আমার চোখে পানি এসে গেল যে ভদ্রলোকে এতদিন থেকে চিনি, এত সুন্দর ব্যবহার করেছে এতদিন, আর আজকে কি বিশ্রী ভাবে কথা বললো আমাকে। পরে আমি আর কখনো ওখানে যাইনি। তারপরে আমার অনেকদিন গ্যাপ গেছে, বেবিটা একটু বড় হলো, অনেক কাজের অফার পাচ্ছিলাম, কিন্তু সব জায়গায় দেখি কিরকম যেন কিছু দিতে হলে কিছু নিতে হবে এই নীতিতে তারা বিশ্বাস করে, কিন্তু আমার কখনো এটা মনে হয়নি যে কিছু নিতে হলে কিছু দিতে হবে। আমার সবসময় মনে হতো যে না, আমি যেহেতু শখে এসেছি, আমার মান সম্মান বজায় রাখি, আমি একটা ভালো ফ্যামিলির মেয়ে, আমার বাবা মা, আমার বাবা শ্বশুর এরা খুব বিখ্যাত, এদের মান সম্মান তো আমি খোয়াতে পারি না। ঠিক আছে, ভালো কথা, যদি কিছু দিতেই হয় আমি লাইনেই থাকবো না, দরকার আমি ছেড়েই দিব, খুব অভিমান হলো। পরে সবাই তো আর খারাপ না, আসলে সবাই ভালোও না, এটা ঠিক। আবার দু একটা কাজ করলাম টুকটাক, তো ঘুরিয়ে ফিরে দেখা যায় ওই একই জিনিসগুলো চলে আসে। দেখা গেল এজেন্সির মালিক ভালো, অ্যাডফার্মের মালিক ভালো, যে কাজ করছে সে একটা বাজে প্রস্তাব দিয়ে বসলো, কক্সবাজারে যেতে হবে। কেন কেন বোঝেন না কেন যেতে হয়? না ভাই বুঝি না, বুঝিয়ে বলেন। তখন তো আমি একটু বড়, যেহেতু স্টেট কথা বলতে শিখেছে, আগে যেমন শাই ফিল করতাম, ভয় পেতাম কি বলবো না বলবো, তখন স্টেট বলা শুরু করলাম, হ্যাঁ আপনার এখানে কাজ করতে হলে আমাকে কি করতে হবে বলেন। হ্যাঁ আমাদের সঙ্গে ঘুরতে যেতে হবে। সরি আমি ঘুরতে পারবো না আপনাদের সঙ্গে। ঘুরতে পারবেন তাহলে কাজের দরকার নেই। ঠিক আছে দরকার নেই। এরকম করে করে আমার অনেক মন খারাপ হয়ে গেল, কিন্তু এটা আমি কাউকে বললাম না। এক সময় হাজবেন্ড বললো যে তুমি তো কিছুই করতে পারো না, নাচও তো কিছু করতে পারলে। এর মধ্যে আমাকে আমার একটা অফার ছিল স্কলারশিপ নিয়ে ইন্ডিয়া থেকে নাচ শিখবো, ওখানে একটা বাজে অফার পেলাম। স্কলারশিপ পেতে হলে মানে কিছু একটা তাদেরকে দিতে হবে, সে কিছু একটা তো যেহেতু ততদিনে আমি বুঝিয়ে গেছি কিছু একটা কি, তা আমি বললাম না আমার স্কলারশিপের দরকার নেই। তাছাড়া আমার মেয়ে যেহেতু ছোট, আমি ওই অতদিন আমি থাকতে পারবো না ওকে ছাড়া। যাই হোক ওটা বাদ হয়ে গেল। আমার হাজবেন্ড এর মধ্যে টুকিটাকি নাটক শুরু করলো টিভিতে, এবং দেখা যেত যে প্রতি মাসে কোনো না কোনো পত্রিকা আমার কাভারেজ যেত আর কি। এটা নিয়ে আমাদের একটা ইগো দ্বন্দ্ব তো হয় এরকম শুরু হলো, এবং উনি একসময় ক্ষিপ্ত হয়ে বললেন যে কিছুই তো করতে পারলে না, বড় বড় কথা বলো। তখন আমিও ক্ষিপ্ত হয়ে গেলাম, বললাম ঠিক আছে তুমি যা চাও, আমি তুমি কি টাকা চাচ্ছ আমার কাছে যে আমি তোমাকে টাকা আমি করে দিব? তাহলে ঠিক আছে, ওরা যা বলে ওদের কাছে, মানে একদম অশ্লীল ভাবেই বললাম যে ওরা তো ওদের পাশে ওদেরকে শুধু বলে, আমি কি শুভদের তোর সঙ্গে ঘুরতে যাব, কক্সবাজার যাব তোমাকে ছেড়ে? বলো তাহলে আমি ওদেরকে তোমাকে ছেড়ে ওদেরকেই চুজ করি, কক্সবাজার যাই, রাঙামাটি যাই, রদ দেখা হবে, কলা বেচা হবে। তখন ভদ্রলোক বুঝলো যে ওনার কথাটা বলা ঠিক হয়নি, তখন উনি সরি বললো। আমি খুব কান্না করলাম, আমার শ্বশুর এসে জিজ্ঞেস করলো কি হয়েছে, তখন বললাম যে আসলে আপনি ঠিকই বলেছিলেন, জায়গাটা মোটেও ভালো না, তবে হ্যাঁ কিছু কিছু ভালো লোক আছে, আমি সারা জীবন ওদের জন্য আমার দোয়া থাকবে, শুভকামনা থাকবে, এবং যারা এরকম পরিবেশটা নষ্ট মানে করছে তাদের আমি সারা জীবনই ঘৃণা জানাবো, এবং যতদিন বেঁচে থাকবো আমি ঘৃণা জানাতেই থাকবো, সেটাতে হয়তো ওরা কখনোই শুধরাবে না, তারপরে আমার ঘৃণা থাকবে ওদের জন্য। যাই হোক, এর মধ্যে তো আরো বড় হলাম, তখন আবার সেই সিনেমার ভূত মাথায় চাপলো, রাজ্জাক সাহেব একটা ই দিল, নতুন মুখ চাই, ওখানে গেলাম।
আপু ঠিক এই মুহূর্তে যে আপনি নতুন মুখ চাই, আপনি আবারও নতুন উদ্যমে আবার আপনি মুভি করবেন, তো এই মুহূর্তে আমরা একটা বিরতিতে যাব, আমরা বিরতির পর শুনবো আবার।
যেটা আমরা বিরতির আগে বিয়ে করি, কতগুলো এসএমএস আছে আমাদের, এসএমএস গুলো পড়িস আমি?
হ্যাঁ হ্যাঁ।
ওকে, মিরাজ আহমেদ আমাদের সাথে রয়েছিল, অনেক ধন্যবাদ। বায়জিত লিখেছে যে আচ্ছা খালি পুরুষদেরই দোষ, নারীদেরকে দোষ নাই, এটা আসলে কি বলো তুমি?
দোষটা আসলে আমার মনে হয় যে দুই পক্ষেরই, এবং নির্যাতনের হারটা আসলে নারীদের পক্ষেই বেশি যায়, কারণ নারীরা আসলে সবচেয়ে বেশি নির্যাতিত আমাদের সমাজে, জরিপ বলেন, ওভারঅল যে ওভার সমাজের ভিউটা বলেন, সব দিক থেকে কিন্তু নারীরা আসলে নির্যাতিত, এটা কিন্তু মানতেই হয়।
ওকে, দোষ আসলে আমরা বলছি যে মিডিয়ার কথা বলছি, মানে আমরাও মিডিয়ার কাজ করি, মানে ভালো মন্দ সব জায়গায় আছে, আপনি যেভাবে দেখছেন, কিন্তু আমাদের প্রোগ্রাম কিন্তু কাউকে ছোট করার জন্য না। কিংবা অনেকেই আমি ফেসবুকে দেখতে পাচ্ছি যে কমেন্টস যে ওদের নাম বলো, মুখোশ খুলে দাও, আসলে মুখোশ খোলার কিছুই নেই, আপনারা জানেন অনেক ভালো, কিন্তু আমরা যেটা বলতে চাই যে আমরা সচেতন করার জন্য, যে সবকিছু বুঝে আপনি মিডিয়াতে প্রতিষ্ঠা পান যা পান আপনার মতো আপনি বুঝে যাবেন, তার মানে এই না যে সবাই খারাপ, আপনি মিডিয়াতে প্রতিষ্ঠা পেতে গেলে আপনাকে এমন কিছু করতে হবে, তা কিন্তু না।
এখানে আমি দেখতে পেলাম যে ফেসবুকের যে কমেন্টগুলো তার অধিকাংশ কিন্তু ওনারা কিন্তু নাম জানতে যাচ্ছেন যে
সবাই,
কিন্তু আমরা একটা কথা বলতে চাই যে এই নামটা কিন্তু বলে দেওয়াটাই কিন্তু কোন সমস্যার সমাধান না।
এই নাম আমরা 10 জনের নাম বলে দিলাম, কিন্তু আরো 10 জন আসছে, আরো 1000 জন আসছে, আরো 1000 আসছে।
আমাদের মূল উদ্দেশ্য আসলে এই ঘটনাটা আসলে কি হলো, যে এর আসলে পেছনে কি ছিল ওটাই।
আচ্ছা, তারপর তাজুল ইসলাম আমাদের সাথে আছে। আচ্ছা, সবাইকে বলছি যে এসএমএস করার সময় একটু স্পেস দিয়ে সুন্দর করে লিখবেন, নাহলে পড়তে অসুবিধা। হাসান আমাদের সাথে রয়েছে, এক হাতে তো তালি বাজে না, এটা ঠিক যে এক হাতে তালি বাজে না আগ্রহ, কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনার আগ্রহ যখন করতে যান কেউ যদি মিস ইউজ করে, ওটা তো আবার আপনার দোষ থাকে না, আপনি তো ভালো কিছু করতেই যাবেন, এর জন্য সবকিছু বসে থাকবো করবো না তা তো না। তো অনেক সময় দেখা যায় যে সবকিছু যে আমি না চাইলেও আমি ভালো থাকতে চাই, কিন্তু কেউ দেখা গেল আমাকে প্রতারণা চলে, নানা রকম কলা কৌশল রয়েছে স্বামী, আমরা তাই কিন্তু বুঝছি কথা,
মানে নিজে থেকেই কিন্তু সচেতন
থাকতে হবে। তারপর রূপা আমাদের সাথে লালবাগ থেকে, আজকে মনে হয় আচ্ছা গল্পটা অনেক ভালো লাগবে। তারপর আশা আপুকে থ্যাংকস তার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, এবং আমরা আরো অনেক কিছু জানতে চাই। আবদুল্লাহ আমাদের সাথে রয়েছিল, অশোক ইব্রাহিম আমাদের সাথে জয়েন করেছে, তারপর সামিয়া আমাদের সাথে আছে, মোস্তফা মিরপুর থেকে ক্যান্টনমেন্ট থেকে, ব্রাদার কেমন আছো, আমি তোমাদের নতুন বন্ধু আর এই প্রোগ্রাম শুনছি, আমার ভালো লাগছে এবং আমরা অন্ধকার জগতে অনেক কিছু জানতে পারছি। হৃদয় আমাদের সাথে ছিল, মাহিদ, মাহিদকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ জানাই আচ্ছা ঢাকা এফ এম কে এরকম সুন্দর একটা আয়োজন করার জন্য, ওকে অনেক ধন্যবাদ। এবং
মুকুল ভাই, আমি দেখতে পাচ্ছি যে অনেকে কিন্তু আশাপুর ছবিও কিন্তু অনেকে দেখতে আছেন, কিন্তু আমরা চেষ্টা করবো আশাপুর, আপনি কি বলেন যে আমরা কিন্তু চেষ্টা করবো যে আশাপুর ছবিটা, আশাপুর যদি অনুমতি দেন চেষ্টা করবো,
এটা আসলে তার ইচ্ছা, মানে আমরা এই ছবিটাও প্রকাশ করতে চাচ্ছি না এখন, উনি যদি বলে তখন মুকুল কই গেলা, আমি সামি কথা বলছিলাম তখন, আমি আছি আপনাদের সাথে। তারপর নীরব লিখেছে, আপু তোমার গল্প থেকে অনেক কিছু শিখছি, অনেক কিছু শেখার আছে। তারপর আমাদের সাথে রয়েছিল আরফিন নাইন, আচ্ছা ভিতরে এক বাহিরে এক, আজিজুল হক, গল্প শুনে অনেক ভালো লাগছে, আসলে সবাই একই রকম না, ফাহিম খান লিখেছে সবাই একরকম না। তারপর আমাদের সাথে রয়েছিল খালেদ মাসুদ সুজন, আচ্ছা তারপর পেপি খান, পাপি খান আমাদের সাথে রয়েছে, কাউসার, রাতুল আমাদের সাথে জয়েন করছে, ওকে অনেকে আছেন। আবারও বলছি যে ফেসবুকে আমাদের একটা পোস্ট দেওয়া আছে, এবং আপনারা কমেন্টস গুলো করুন, এবং আপনাদের কমেন্টস গুলো আমাদের কাজে লাগবে, আমরা অফিয়ারে হলো অনিয়ারে না পড়তে পারলে অফিয়ারে সব প্রতিটা কমেন্টস পড়বো এবং আমাদের মাথায় রাখবো আপনাদের উপদেশগুলো। আর ফেসবুকে জয়েন করতে হলে facebook.com/dhakafm90.4। আর আমাদের সাথে যদি এসএমএস করতে চান, মোবাইলে মেসেজ অপশন দিয়ে আপনার নাম লিখুন, তারপর স্পেস দিয়ে লোকেশন, তারপর যা বলতে চান তার লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে, ওকে আসলামি। আর লিসেনারদের মাঝখান দিয়েও কেউ যদি অন্ধকারের গল্পে আসতে চায় তারাও অংশগ্রহণ করতে পারে, তাই না?
অবশ্যই, আমরা আসলে চাই যে আমাদের যারা লিসেনার আছেন তারাও কিন্তু আমাদের অনেক বড় একটা টার্গেট পিপল, অনেকে কিন্তু অন্ধকারের সঙ্গে হয়তো প্রত্যক্ষ কিংবা পরোক্ষ, মানে দেখা গেল যে ওনার ভিক্টিমাইজ হচ্ছেন, তো আমরা কিন্তু সেসব গল্পগুলো কিন্তু শুনতে চাই ওনাদের কাছ থেকে,
এবং তারা না আসলেও আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে এইভাবে যে তারা কোন টপিক কিংবা বলতে পারে যে এইভাবে করতে
বলতে পারে, এবং মোবাইলে রেকর্ড করে কিন্তু আমাদের ইমেল অ্যাড্রেসে, যেটা og@dhakafm904.com, সেখানে কিন্তু আমাদের পাঠিয়ে দিতে পারে,
ছোট গল্প আমরা শুনে তারপর আমরা তাদেরকে ফোন করতে পারি। ওকে, আর কেউ যদি এসএমএস করে জানাতে পারেন যে আপনি আসতে চান, আপনার জীবনের অনেক অন্ধকারের গল্প আছে যেটা থেকে আমরা কিছু শিখতে পারবো, তা সেখানে আপনি এই একই নাম্বারে এসএমএস করবেন, ও জি অন্ধকার গল্প, তারপর স্পেস দিয়ে আপনার নাম, তারপর স্পেস দিয়ে অ্যাড্রেস, তো পাঠিয়ে দিবেন সেই একই নাম্বার 16260 নাম্বারে। আর এমনিতেই যদি এই শোতে এসএমএস করতে চান তাহলে সিম্পল নাম লিখবেন, লোকেশন যা বলতে চান লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারে। আর আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে og@dhakafm904.com। ওকে, আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, আমি এবার বিজ্ঞাপন বিরতিতে যাই, তারপর ফিরে এসে আমরা আবার আশার সাথে কথা বলছি।
This track was downloaded from FusionBD.com.
ওকে, আপনারা শুনছেন ঢাকা এফএম, আজ শুরু হইতে 12:15 আমি মুকুল আছি আপনাদের সাথে, এবং আমার সাথে রয়েছে সাদেক সামী, এবং সামী আজকে কথা বলছে আমাদের আশার সাথে, আজকে যে গল্প যেটা নিয়ে বলছিলাম, এবং মিডিয়ায় যে মানুষ কিভাবে প্রতারিত হয় কিংবা মিডিয়ার স্বপ্নে সবাই বিভোর যে আমি স্টার হতে হবে, আমার অনেক কিছু করতে হবে, আর সেখানে গেলে যে অনেক প্রতারণা পড়তে হয় সেই জিনিসটা। এবং অনেক কমেন্টস দেখতে পাচ্ছি এখানে, বারে বারে বলতে চাই যে ভালো মন্দ মিলিয়ে আমরাও মিডিয়ায় কাজ করি, আরো অসংখ্য মানুষ কাজ করে, এত বড় একটা ইন্ডাস্ট্রি, সবাই যে খারাপ তা না। আপনি আমরা যেটা করতে চাই যে আসার মাধ্যমে জাস্ট সচেতন করা যে আপনি যা করবেন ভেবে চিন্তে করবেন, আর নিজের জীবনকে বিকিয়ে দিবেন না স্টার কিংবা নিজেকে চেনানোর জন্য রঙিন পর্দায়। রাসেল সরকার, আপুর গল্পটা খুবই ভালো লাগছে। তারপর জামিল আহমেদ রয়েছে, সবাই ছবি দেখতে চায়। সামি, সবাই খালি তো
আমি চাই যে আমাদের যারা লিসেনার তাদের সেই জোরালো দাবিটা আরো বেশি জোরালো হোক, উইথ ফেসবুক থ্রুতে তারা ফেসবুকে জানান দেন, এই সেই সবগুলো কমেন্ট আমরা আশাপুর কাছে পৌঁছে দিতে চাই। আমার মনে হয় যে আশাপুর যখন অনেক অনেক কমেন্ট উনি দেখবেন যে সবাই ওনার ছবি দেখেছেন, ফাইনালি আমার মনে হয় আশাপুর রাজি হবেন ওনার ছবিটা দেওয়ার জন্য, আমরা চেষ্টা করছি।
সামি, কিন্তু তোমার সাথে আমি একমত, কিন্তু আমি ব্যক্তিগত ভাবে চাই না যে ওনার পুরো ছবিটা দেখ, কারণ সবকিছুই মানে একটা কিছু
মানে এখনো কিন্তু
আমি সেটাই বলতে যাচ্ছি। ওকে, তারপর মিলন মাহমুদ সাজ্জাদ আমাদের সাথে রয়েছে, ওকে ভালো হচ্ছে। তরুণ ইসলাম, আসলেই বুঝি না মানুষের মন এরকম কেন, বুঝি না। আচ্ছা, তারপর প্রেম প্রতারক একজন আইডি ব্যবহার করছিল, ওকে আসলেই নামগুলো বলা ঠিক না। ওকে, থ্যাংকস ঢাকা এফএম এবং আশা আপুকে, আমিনুল ইসলাম, মিজান সিনহা, অনেক আগ্রহ নিয়ে গল্পটা শুনছি। তারপর রাহিল আমাদের সাথে রয়েছিল, সাব্বির আহমেদ, অনেক ভালো লাগছে গল্পটা, আর আপুর ভয়েসটা অনেক মিষ্টি, ওকে, আর আপু দেখতেও অনেক মিষ্টি, অনেক মায়াবী একটা মুখ তার। তারপর নিজাম মাসুদ আমাদের সাথে রয়েছিল, মেহেদী হাসান জুয়েল পিকচারটা দেন, ওকে। তারপর জান্নাত রিয়া আমাদের সাথে রয়েছিল, মোহাম্মদ নুরুল্লাহ, ড্যানিয়াল মোল্লা, আমার কমেন্টস পড়ো না কেন, আমরা পড়ছি, এবং বলছি যে যেগুলো পড়তে না পারবো অফিয়ারও পড়বো, আপনাদের পরামর্শ কিন্তু আমাদের খুবই দরকার, অনেক গুরুত্বপূর্ণ আমাদের কাছে, অবশ্যই লিখবেন। তারপর সুলাইমান বলেছে, আচ্ছা ঢাকা এফএম ইজ গুড, ওকে। তারপর জেওয়াত খান, মিডিয়া আসলেই খারাপ, আমি আপনার কথার সাথে একমত না, পুরো বিশ্বে আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় মিডিয়াই কিন্তু সবকিছু কন্ট্রোল করছে, সব ক্ষেত্রে যে খারাপ তা কিন্তু না,
থার্ড পার্লামেন্ট বলা হয় যে মিডিয়াকে, কিন্তু তৃতীয় পার্লামেন্ট কিন্তু বলা হয়, তো সেদিক থেকে কিন্তু ভালো মন্দ মিলিয়ে আপনি শুধুমাত্র মিডিয়া না, আপনি যদি আসলে দোকানদারও দেখেন, যে মাংসের দোকানদার বা চার দোকানদার দেখেন, সেখানেও কিন্তু আছে ভায়োলেন্স, কিন্তু নাই এরকম কোন বিষয়
কিছু নেই, রাইট। ওকে, তারপর আসাদ রয়েছে, রিপন আহমেদ, বাস্তবতা খুবই কঠিন তাই। তারপর নিক্সন আমাদের সাথে রয়েছে, ওকে। মিনহাজ হোসেন, মনটা খারাপ হয়ে গেল, আচ্ছা মনটা ভালো নেই, ওকে, এরকম গল্প শুনলে অনেকেরই মন খারাপ হতে পারে, খারাপ হওয়াটা স্বাভাবিক। সুমি আক্তার রয়েছে, আচ্ছা আশাপুর ভয়েসটা অনেক সুন্দর। মামুন আমাদের সাথে রয়েছে, তারপর নাইন পাটওয়ারি, আচ্ছা ফেসটা দেখতে পারলে ভালো হতো। তারপর আশরাফ আমাদের সাথে রয়েছিল, তারপর রাখেল খান, পলাশ, নুসরাত, আকি জামান, আমি মালয়েশিয়া থেকে তোমাদেরকে শুনছি, অনেক ধন্যবাদ যে আপনি অনেক কষ্ট করে অনেক দূর থেকে আমাদের সাথে জয়েন করছেন, আমাদের শুনেও ভালো লাগলো। তারপর রিদন আহমেদ রয়েছিল, পলাশ আচার্য, কি দুঃখ মানুষকে কাঁদায় কষ্ট দেয়। ওকে, আমরা সামি, আমরা কি তা যাই, আমরা না, আমরা মূল গল্পে ফিরে যাই আবার।
হ্যাঁ আশাপু, আপনি ওই রাজাক সাহেব একটা বিজ্ঞাপন দিলেন, সেখানে
ওনার বাসায় গেলাম, আমরা যেহেতু গুলশানে ছিলাম, গুলশানে একে, ওনার বাসা ছিল গুলশান দুই নম্বরে, এবং আমার শ্বশুরকে যেহেতু উনি চিনতেন, খুব ভালোভাবে চিনতেন, তো ওনার শ্বশুরের পরিচয় দিয়ে ঢুকতে কোনো সমস্যা হলো না, সালাম টালাম দিলাম, বসলাম, বললাম ভাই আমি ছবি করতে চাই, দেখলাম যে আপনি নতুন মুখ খুঁজছেন, আমাকে কে চলবে, বললো হ্যাঁ চলবে, আসলে আমাদের তো এরকম প্রথমে তো বলতে পারি না চলবে কি চলবে না, স্কিন টেস্ট আমাদের হয় মেকআপ টেকআপ করে, ওটাতে যদি হয়ে যায় তাহলে তো আমার কোনো সমস্যা নেই তোমাকে নিতে। তারপর আমার পারিবারিক ঝামেলার কারণে পরবর্তীতে ওনার সঙ্গে আর আমার কখনো যোগাযোগ হয়নি, বা এই পারপাসে আমি কখনো যাইনি, কিন্তু পরে আরো 5-7 বছর পরে আমি আবার আরেক নায়কের বাসায় গেলাম, আমার জানা মতে উনি খুব মানে খুবই ভালো একটা মানুষ, শিক্ষিত, সৎ, বুদ্ধিমান, মানে সব দিক দিয়ে যোগ্য আর কি সিনেমার ইসে। ওনার কাছে যাওয়ার পরে উনি আমাকে বলল, সুন্দর করে বলল, খুব সুন্দর করে আপয়েন্ট আপয়েন্ট করে বললো যে তুমি কি জন্য আস। আমি বললাম ভাই আমি সিনেমা করবো, আমার খুবই শখ ছোটবেলা থেকে, আমার একটাই শখ আমি বিখ্যাত হব। তো বলো ভালো কথা, বিখ্যাত হবেন, লেখালেখি করেন। ভাইয়া লেখালেখি আসে না, আমি লেখাপড়া খুব একটা করতেও পারছি না, আমার মাথায় ভূত ঢুকে আছে বিখ্যাত এই সিনেমার লাইনে অর্থাৎ মিডিয়া লাইনে যাব, সব আমাকে দেখবে চিনবে জানবে সুন্দর বলবে, কারণ আমি জন্মের পর থেকেই শুনে আসছি আমি খুবই সুন্দরী।
আচ্ছা,
তো এইটা আমার মাথার মধ্যে ঢুকেই আছে যে আমি খুবই একটা সুন্দরী মহিলা, সবাই বলে সুন্দরী মহিলা।
আচ্ছা, এই জায়গাটাতে আমি একটু কথা বলি যে অনেকেই এরকম কিন্তু ছোটবেলা থেকে আসলে একটা কাউন্সেলিং এর মধ্যে বড় হয় বা তার আশেপাশে যে সারাউন্ডিং তার যে মেম্বার গুলো আছে তারা বলে তুমি অনেক সুন্দর তুমি অনেক সুন্দর, মানে এটা কি আসলে তার মধ্যে খুব বেশি একটা কাজ করে একজনের মধ্যে?
অন্যদেরটা যায় না, আমার মধ্যে অনেক কাজ করতো। যেমন আমার বাসায় কাজের ছেলেও বলতো যে আপার পাটাও এত সুন্দর, আমার মুখটা থেকে আমার মুখটাও যদি আপার পায়ের মতো সুন্দর হতো আমি খুব গর্ববোধ করতাম, তাই নাকি রে? আমার পাটা এত সুন্দর, আপনি ছোট পা আপনি জানেন আপনার পায়ের তলাটাও কত সুন্দর। তো এইভাবে শুনতে শুনতে আমি অবশ্য অহংকারী ছিলাম না, কিন্তু আমার মনে হতো যে আমি খুব সুন্দরী।
আচ্ছা, মানে নিজের মধ্যেই কি একটা আসলে হাইব্রিড হলো তো যে এরকম আপনি খুব সুন্দর
খুব সুন্দর খুব সুন্দর, সুতরাং আমি তো এটা করতেই পারি, কারণ ছবিতে খুব হাতে গোনা দুই একজন আছে সুন্দরী, আর যারা আছে তারা আমার মতো মনে হয় না যে সুন্দরী, এবং কেন তা আমি কেন চান্স পাবো না, আমার মধ্যে একটা ই কাজ করতো জিদ, জিদের কি আছে রে ভাই এরা এত চান্স পাচ্ছে, কিন্তু আবার যখন মনে হলো হ্যাঁ কি আছে আসলে, কিছু না থাকলে ওই যে কিছু দিতে হবে কিছুর বিনিময়ে, তখন আবার আমি নিজেকে গুটিয়ে নিতাম নিজের মধ্যে।
মানে এখানে আরো একটা কথা বলে নি, এখানে কিন্তু সবাই যে আসলে ডালাওভাবে খারাপ ব্যাপারটা কিন্তু এরকম না, গুটি কয়েক, এই খারাপের সংখ্যাটা আসলে আমার মনে হয় এই সংখ্যাটাই আসলে গুটি কয়েক।
হ্যাঁ, গুটি কয়েক হলে হয় কি,
কিন্তু আপনার মধ্যে আসলে জিনিসটা আপনি হয়তো বা অনেক দেখেছেন বলে আপনার মধ্যে একটা বয়সটাও হয়তো বা অল্প সময় ছিল, সেই সময় আপনার মধ্যে একটা চিন্তা ভাবনা ছিল যে এরকম যে সবাই মনে হয় খারাপ, মানে এটা আসলে আপনার মধ্যে ক্রিয়েট হয়েছিল আমার মনে হয়।
হ্যাঁ না, আমি দেখলাম যে হয়তো সাতটা আট ফার্মে গেলাম, তিনটা আট ফার্মের মালিক ভালো আর বাকিগুলোই তো খারাপ, সুতরাং আমি তো দেখছি যে খারাপের সংখ্যাই বেশি।
আচ্ছা,
এবং আমি আরো আরো বলছি পরবর্তীতে আরো বলছি যে কেন আমার মনে হচ্ছে যে এরা খারাপ, এবং ছেলের জাতটাকে আমি একদমই আসলে সহ্য করতে পারি না। জানি না আপনারা কি অনেকে শুনছেন বা যে আমার ইন্টারভিউ নিচ্ছেন, সেও একটা ছেলে, আমার দুটো ছেলে আছে, তারা অনেক সময় কোশ্চেন করে যে আম্মা আমরা তো ছেলে আমাদেরকে তুমি ঘৃণা করো, সে এখনো করি না, যখন বড় হবো তখন ঘৃণা করব। আমি শুধু আমার বাবাকে ঘৃণা করিনি, আর সবাইকে ঘৃণা করি, সব ছেলেদের ঘৃণা করি, আমি জানি না এটা কিভাবে নিচ্ছেন। মানে আমি একটা অফিসে জব করি, আমি ওদেরকেও বলি যে দেখো আমি তোমাদের সবাইকে ঘৃণা করি, কিন্তু যেহেতু আমরা জব করি অনেকটা লং টাইম তোমাদের সঙ্গে কাটাতে হয়, আমি চুপচাপ বসে থাকতে পারি না, আর আমি এমনি প্রচুর কথা বলি আর কি, এই জন্য কথা বলি, কিন্তু আমার মনের মধ্যে তোমাদের জন্য কোনো সিম্প্যাথি কাজ করে না। সুন্দর ছেলে দেখতে আমার আরো অদ্ভুত একটা ঘৃণা হয়, এই সুন্দর ছেলেটা সবচেয়ে বদমাস সবচেয়ে লম্পট ও চরিত্র, মানে বলতে কিছু নাই, আমার কেন এটা আমার ব্রেনে ঢুকে গেছে আমি জানি না।
সেটা কি এখনো?
এখনো আমার মনে হয় সারা জীবনই থাকবে, আমার সুন্দর ছেলে আকর্ষণ করে না, বরং কুৎসিত ছেলে দেখলে আমার মায়া হয়, আহারে বেচারা, আর সুন্দর ছেলে দেখলে মনে হয় লম্পটে একটা একদম, মানে বাজে কথা আমি মানে বলে দিই অনেক সময়, মানে বলি মানে তার সামনে বলি না, ভিতরে থাকে আর কি।
আচ্ছা,
যে এই ছেলেটা এরকম বাজে এরকম এরকম, যাই হোক।
আচ্ছা, কিন্তু সবাই তো আসলে এরকম
না, অ্যাকচুয়ালি সবাই তো অবশ্যই এরকম না, তাহলে তো দুনিয়া চলতো না, সমাজ চলতো না, গজব পড়ে শেষ হয়ে যেত দুনিয়াটা, তাই না? ভালো থাকে, কিন্তু আমার দুর্ভাগ্য যে সেই ভালো মানুষের সংখ্যার যেটা আছে সেটার কাছাকাছি আমি খুব একটা যেতে পারিনি, এটা আমার দুর্ভাগ্য আর কি। তো যাই হোক, সেই নায়কের বাসায় গেলাম, যখন বললাম ভাইয়া আমি ছবি করতে চাই, আমি ছোটবেলা ওনার বাসায় কয়েকবার আমার শ্বশুর সঙ্গে গেছে, বলছে ভাইয়া ছবি তুলবো আপনার সঙ্গে, উনি বলতো যে আমি তো ভাইয়া আমি তো বাসায় ছবি তুলি না, তুমি এফডিসি তে এসো ছবি তুলবো। তো এফডিসি তে যখন দেখা গেলো উনি গেছে আমি যাইনি, আমি গেছি উনি যাইনি, যাই হোক, তো বললাম ভাইয়া আমি কিন্তু ছবি করব, এখন কিন্তু আমি অনেক সুন্দর অনেক বড় হয়ে গেছে, এখন আমাকে নায়িকা করাই যাবে। তো আমার দিকে তাকিয়ে হাসছে, বলছে তুমি কি পেটের দায় আসছো বোন, একদম স্ট্রেট বলবা, ভাতের জন্য আসছো, মানে পেটের ক্ষুধা না মনের ক্ষুধা? বললাম ভাইয়া মনের ক্ষুধা। বলো বাসায় ফিরে যাও। আমি এত অবাক হলাম, বাসায় ফিরে যাও মানে? বললো তুমি আজকেই বাসায় ফিরে যাবে, আর কখনো ওই ছবির লাইনে পা দেওয়ার চেষ্টা করবে না। বললাম ভাইয়া কেন বলেন আপনি? বললো শোনো, এই যে আমাকে যে খুব শ্রদ্ধা করছো, খুব ভালো একটা মানুষ ভেবেই তো আমার কাছে এসছো, খুব সুন্দর করে আহ্লাদ করে কথা বলছো, এই আমি তোমাকে অফার করবো, তখন তুমি কি করবা? তখন কি তোমার অবাক হব, মানে অবাক হবা না যে এই ভাইয়াটার কাছে আসলাম, এই ভাইয়াটাও আমাকে বলছে যে চলো তোমাকে আমার সঙ্গে থাকতে হবে, মেকআপ ম্যান বলবে যে তোমার মেকআপটা সুন্দর করে দেব আমাকে যদি খুশি না করো। ক্যামেরা ম্যান বলবে ম্যাডাম আপনার চেহারা অনেক সুন্দর করে দিব, বুঝছেন যে আপনার মানে সাবানা ববিতাও ফেল। প্রযোজক যেহেতু আমি টাকা দিচ্ছি আমাকে তো একটু খুশি আপনাকে করতেই হবে। পরিচালক বলবে আমার নেক্সট ছবিতে আপনাকে নিব, আপনি গোলক ধাঁধার মধ্যে পড়া, তুমি গোলক ধাঁধার মধ্যে পড়ে যাবে, তখন কি করবে? না পারবে এদিকে যেতে, না পারবে ওদিকে যেতে। আচ্ছা তারপরে মনে করো প্রথম তোমাকে একটা ছবিতে নেওয়া হলো, তখন কি হবে? তোমার ভিতরে লোভ এসে যাবে, তুমি দেখবা যে তোমার তোমার যে যোগ্যতা আছে তার থেকে অনেক কম যোগ্যতা সম্পন্ন একজন নায়িকা, পাঁচটা ছবি তার হাতে, তোমার হাতে ছবি নেই, তখন কি তোমার মাথাটা ঠিক থাকবে নাকি মাথা গরম হয়ে যাবে? তখন কিন্তু তুমি সবকিছু দিতে বাধ্য। তখন তোমার মনে হবে না যে না আমি আমার মনের ক্ষুধার জন্য এসেছি, বা আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এরকম, আমার স্বামী আছে, সন্তান আছে, তখন তোমার কিচ্ছু মনে হবে না। তখন মনে হবে আমাকে ছবি পেতে হবে, ছবি পেতে হবে, গাড়ি করতে হবে, বাড়ি করতে হবে, রাতারাতি আমি কিছু একটা হয়ে যাব। তো সেজন্য ভাইয়া লক্ষ্মী সোনা তুমি বাসায় ফিরে যাও, আমার মনে এটা তোমার জন্য সবচেয়েতে সবচেয়েতে ভালো। এরকম খোলামেলা কথা, এরকম মানে ভালো কথা আমার মনে হয় না তোমাকে আর কেউ কখনো বলবে। আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম ভদ্রলোকের কথা শুনে, এবং কান্না চলে আসলো, আমি কেঁদেই ফেললাম। আমি বললাম ভাইয়া আপনি এত সুন্দর করে বলছেন, ভালো করছেন, নাহলে হয়তো আমি আবার কোথাও যেতাম। কিন্তু তারপরে কিন্তু আমার আশা রয়েই গেল যে ভাইয়া আমি নায়িকা হব, বা নায়িকা হতে পারলাম না। তারপরে বললো তোমার কণ্ঠ অনেক সুন্দর, তুমি ডাবিং করতে পারো। আমার অনেক ছবিতে অনেক সময় দেখা যায় নায়িকা আসে না, বা অন্য সাইড চরিত্র যাদের থাকে দেখা যায় ডাবিং এর সময় তারা অনেক সময় আসতে পারে না, তুমি ডাবিং করো ভালো করতে পারবা। তা আমার তখন মনের কষ্টের শেষ নাই যে আমি আমার ফেস দেখাতে চাই, আমার কণ্ঠ তো আমি শোনাতে চাই না। তো আমি ভাইয়ের ওখান থেকে ব্যাক করলাম এবং দুর্ভাগ্যজনক আরেকটা অফিসে গেলাম। মানে অফিসে যাইনি ঠিক, আমার একটা ফ্রেন্ড ছিল, ও জানতো যে আমি নিট অ্যান্ড ক্লিন পরিবেশে কাজ করতে পছন্দ করি। ও আমাকে বললো যে একটা নতুন ম্যাচ আছে, তুমি কি ওখানে যাবা? ওই ছেলেটাই নায়ক। আমি বললাম তুমি নায়ক তাহলে তো কথাই নাই, আমি তোমাকে জড়িয়ে ধরতে পারবো এই সুযোগে। ফান করলাম আর কি, খুবই সুন্দর ছেলেটা, মানে আমার চোখে দেখা পরিচিতর মধ্যে একমাত্র ভালো ছেলে, আর সব খারাপ পুরান ঢাকার ছেলে। আমি ওকে হারিয়ে ফেলেছি, বাইর বছর সঙ্গে আমার যোগাযোগ নেই, আমার খুবই মানে কষ্ট হয় ওর জন্য এখনো, যে আমার মানে ভাগ্যটা এত খারাপ যে একটা ভালো ফ্রেন্ডকে আমি হারিয়ে ফেললাম। যাই হোক,
রিহার্সাল
করতাম, আমাকে এত সুন্দর করে জড়িয়ে ধরতো, বডির সঙ্গে টাচ লাগতো না কখনোই, কিন্তু জড়িয়ে ধরছে, মানে আমি ভক্ত হয়ে গেলাম ওর। যে এরকম ভালো মানুষ কিভাবে হয়, জড়িয়ে ধরছে, সে তো ইচ্ছা করলে আমাকে একটু মানে ক্লোজ করে ধরতে পারে, তাই না? সে যেহেতু আমার ফ্রেন্ড এবং খুব ভালো সম্পর্ক, একটু চেপে ধরতে পারে, কিন্তু সে কিছুই করছে না। কিন্তু আমি বলতামও না কিছু, আমার খুব ভালো লাগতো যে কত ভালো একটা ছেলে। তো আমার হাজবেন্ড মাঝে মাঝে বলতো তোমরা যে দরজা লাগিয়ে রিহার্সাল করো ও কিছু করে নাকি? বলতাম না কিছু করে না, খুব ভালো ছেলে। যাই হোক, একদিন প্রযোজকের কি মাথায় ভূত চাপলো, ওকে আউট করে দিয়ে সে নিজেই নায়ক হবে আমার সঙ্গে।
আচ্ছা, এখন প্রযোজক নিজেই নায়ক?
হ্যাঁ, সে দেখতে এতটা কুৎসিত, মানে আমার তো দেখে কান্না পাচ্ছে যে এ নায়ক হবে। এদিকে আমার নায়িকা হওয়ারও ইচ্ছা, কারণ তাদের কোনো ডিমান্ড নাই, আমি যতটুকু জানি কোনো ডিমান্ড নাই তাদের। তো আমার তো কি বিরাট একটা সুযোগ না, যে কিচ্ছু চাচ্ছে না কিন্তু আমি নায়িকা। যখনই ভদ্রলোক প্রযোজক ভদ্রলোক নায়ক হয়ে আসলেন, মানে দুটো নায়িকা ছিলেন, ওই প্রযোজক ভদ্রলোক আমার নায়ক আর কি।
মানে চলচ্চিত্রে তখন পর্যন্ত কতটুকু কাজ হয়েছিল? অর্ধেক?
না না না,
অর্ধেক হয়নি,
দুই তিন দিন শুটিং, তিন দিন।
আচ্ছা,
তিন দিন শুটিং, অর্থাৎ চতুর্থ দিন শুটিং এ আমি যে শুনলাম যে ওই আমার বন্ধুটা আউট।
আমাদের
তো ওরকম ছিল না, আমাদেরটা ছিল হলো ছেলেটা বিদেশে যাচ্ছে পড়াশোনার জন্য, মেয়েটাকে ছাদে ডাকছে, তো জড়িয়ে ধরে কাঁদছে মানে মেয়েটা, যে তুমি চলে যাচ্ছ, আমার যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায় তখন আমি কি করব। ছেলেটা বলছে যে আমাকে ছাড়া আমাকে আমাদের দুজনের কপালে আছে, আমাদের বিয়েই হবে, যদি কপালে লেখা যদি চেঞ্জ না হয় তাহলে আমাদের বিয়ে হতে বাধ্য, মানে এরকম একটা সিকোয়েন্স ছিল আর কি,
একদম ফার্স্ট।
হ্যাঁ,
আচ্ছা।
তো এরকম ছিল। তো চতুর্থ দিনে যখন শুনলাম যে ওই ভদ্রলোক আসছে প্রযোজক, তখন আমার মনটা অনেক খারাপ হলো, অনেক কান্নাকাটি করলাম। ওই ছেলেটাকে খুঁজলাম, ও আর আসে নাই, সেটি আসে নাই। এবং ভদ্রলোক প্রথম এসেই আমার সঙ্গে হ্যান্ডশেক করলো। আচ্ছা, হ্যান্ডশেক করার মতো দোষের কিছু নাই, সে হ্যান্ডশেক করতেই পারে, কিন্তু হ্যান্ডশেক করতে যেয়ে সে আমার হাতটা এমন ভাবে চেপে ধরলো যে আমি ছাড়াতে পারছি না। তখনই বুঝলাম যে এর এরাদা খারাপ, মতলব খারাপ, ভালো না। সে আমার দিকে তাকিয়ে আছে, তো তাকিয়ে আছে, আমি খুব বিব্রত বোধ করছি, কারণ একে তো দেখতে কুৎসিত, সুন্দর না হলে একটা কথা ছিল,
মানে সুন্দরের প্রতি মোহ কিন্তু আপনার আছে
না, তা তো থাকি, কিন্তু ওই যে মনে মনে ঘৃণাটাও আছে। ফুলের মানে গোলাপের পাশে, গোলাপ যেমন সুন্দর তার পাশে যেমন কাঁটা তার থাকে, সেমন আমার সুন্দরের প্রতি যেমন একদিকে আকর্ষণ আছে, একদিকে প্রচুর ঘৃণাও আছে। এখন আপনার কিভাবে নেবেন আমি জানি না কথাটাকে। যাই হোক, পরে যখন শুনলাম যে ওনার সঙ্গে ঘুরতে হবে, আগে ওনাকে সময় দিতে হবে, ওনার সঙ্গে হংকং যেতে হবে, কক্সবাজার যেতে হবে, ওনাকে ফ্রি করতে হবে, তখন আমি বললাম সরি আমি ছবি করবো না। খুবই কান্নাকাটি করলাম বাসায় এসে, মানে আমি বোধহয়।
এটা কি মানে আপনার যখন চলচ্চিত্রে আপনি যখন চুক্তিবদ্ধ হন, তখন এর আগে কি এই শর্তগুলো ছিল যে আপনি হংকং যেতে হবে, কক্সবাজার যেতে হবে? তখন পরে শর্তগুলো আসে।
পরে যাই হোক, ওই ছবি আর হলো না। খুব অনেক কান্নাকাটি করলাম, অনেক কান্নাকাটি করলাম, শ্বশুর অনেক সান্ত্বনা দিল, হাজবেন্ড সান্ত্বনা দিল। পরে শ্বশুর বললো যে ঠিক আছে, আমি যা আমি তোর নায়িকা করবো, আমি ছবি বানাবো, কারণ সবাই তো তার পরিচিত, কেউ তো ক্যামেরাম্যান থেকে শুরু করে ডিরেক্টর অনেকে আছে যে বিনা পয়সা মানে কোনো কাজই করবে না, তার সৌজন্যে যে স্যারের স্যার ছবি বানাচ্ছে এবং স্যারের ছেলের বউ নায়িকা করে দিবে। যাই হোক, সেই স্বপ্ন অবশ্য পূরণ হয়নি, তার আগে উনি মানে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। তো আমার তো চেষ্টা আছে টুকিটাকি, ওরকম না আহামরি না যে আমাকে করতেই হবে, মানে খাওয়া দাওয়া বাদ দিয়ে আমি শুধু ওই এফডিসি দৌড়াচ্ছি, এরকম না, ফাঁকে ফুকে আর কি, যে দেখি যদি চান্স মেলে। তো আরেক ভদ্রলোক এরকম অফার দিলেন, ওটাও দুই নায়িকার এক নায়িকা, কন্ট্রাক্ট সাইন হলো না, দুটা নায়ক দুটা নায়িকা।
আচ্ছা, দুটা নায়ক দুটো।
তো ভদ্রলোক আসতো আমার বাসায় গুলশান আসতো রিহার্সেল দেওয়ার জন্য। একদিন আমি খুব অদ্ভুত একটা জিনিস আবিষ্কার করলাম, মানে সে বলছে মানে আমাকে ডায়লগ বলছে যে ভিলেন আসবে, আপনাকে চেপে ধরবে এবং আপনি চিৎকার করবেন বাঁচাও বাঁচাও, তো সে আমাকে জড়িয়ে ধরছে। আমি বললাম ভাই আপনি আমাকে জড়িয়ে ধরছেন কেন? বলে না না, তাহলে জিনিসটা বাস্তব হবে আর কি, যে আপনি ব্যথা পাচ্ছেন। আমি বললাম না ভাই আপনার বাস্তব করা লাগবে না, আমি এমনি চিৎকার গলা ফেটে চিৎকার করতে পারবো, আমার কোনোই সমস্যা হবে না। আমি যতই বলি ভদ্রলোক শুনবেই না, সে আমাকে জড়িয়ে ধরবেই। আমি খুব বিব্রত বোধ করছি, কারণ ড্রয়িং রুমের পাশেই আমার বেডরুম, বেডরুমের দরজা খোলা, কখনো আমার শাশুড়ি দেখে, কখনো আমার কাজের ছেলে মেয়ে দেখে, ওরা কি ভাববে যে আপু এরকম করছে। আমি বললাম ভাই আপনি আপনি একটু আমার বেডরুমে নিয়ে গেছি ভদ্রলোককে, কারণ আমাদের ড্রয়িং রুমটা মাঝখানে এবং সবাই ওই ড্রয়িং রুমের দরজা সব দিকে দরজা দিয়ে বেডরুমে যার যার বেডরুমে ঢোকা যায় এরকম একটা মানে বাসারই। তো যতই বলছে ভাই প্লিজ আমাকে ছাড়েন, ততই সে আমাকে চেপে ধরছে আর বলে হ্যাঁ চিৎকার করেন, জোরে জোরে চিৎকার করেন। পরে একসময় আমি মানে খুব খুব ক্ষিপ্ত হয়ে গেলাম, আমি ছাড়েন তো, আপনি আসলে একটা বাজে লোক, বদমাস, আপনি এরকম আমাকে মানে শর্ট বোঝানোর জন্য তো আমাকে চেপে ধরার আপনার কোনো দরকার নেই। আউটডোরে যে শুটিং করেন নায়িকাকে কে আগে চেপে ধরে নাকি সুই ফুটায় তার গায়ের মধ্যে, কেন এরকম করছেন? বলে এরকম করলে তো নায়িকা হতে পারবেন না। বুঝতে না আমার নায়িকা হওয়ার দরকার নেই, আপনি কি চান বলেন তো? বলে একটা কিস করি। আমি বলি কেন কিস করবেন কেন, আপনার বউ নাই? হ্যাঁ বউ আছে। তাহলে বলে প্রত্যেক দিন কি মানুষ কর্ম পোলাও খেতে চায় বলেন? মাঝে মাঝে ডাল ভাত খেতে চায়। তো আমি বললাম ও আচ্ছা, আপনার বউ কর্ম পোলাও আর আমি ডাল ভাত নাকি? তো লোকটা হাসছে, মানে তার এতটুকু লজ্জা নেই। পরে আমি বললাম যে আচ্ছা আপনি যে কাজটা করছেন এরকম, আপনার আপনার বউর সঙ্গে কি আপনি সুখী না? হ্যাঁ বউর সঙ্গে সুখী, বউর সঙ্গে আমার কোনো মানে সমস্যা নেই, তাহলে আপনি কেন এরকম করছেন? তো ওই যে বললাম না ভাই প্রত্যেক দিন একই জিনিস খেতে খেতে মানুষের অরুচি ধরে। ও আচ্ছা, আপনি মানে রুচি বাড়ানোর জন্য আমার কাছে এসেছেন, সরি আমি আসলে আপনার রুচি বাড়াতে পারবো না। তারপর ভদ্রলোককে বললাম যে আপনার মিসেসও যদি এরকম করে রুচি বাড়ানোর জন্য অন্য কোথাও যায় তখন কি করবেন? সে নির্লজ্জর মতন বললো হ্যাঁ আমাকে দিয়ে যদি তার না পোষায় সে যাবে রুচি বাড়াতে অন্য জায়গায়, আমার তো কোনো সমস্যা নেই। আমি অবাক হয়ে ভদ্রলোকের দিকে তাকিয়ে থাকলাম যে একদম নির্লজ্জের মতন কোনো হাজবেন্ড কোনো মিসেসের সম্বন্ধে এইভাবে বলতে পারে আমার কোনো ধারণাই ছিল না। এখন অবশ্য অনেক ধারণা হচ্ছে পরবর্তীতে, এখন দেখি অনেকেই এটা বলে, কিন্তু তখন ওই ভদ্রলোকের কাছে ওটা শুনে মানে আমি খুবই অবাক হয়ে গেলাম। এর মধ্যে আমার কাজের ছেলে আসলো, চাটা দিল এবং বললাম তোর ভাইয়াকে ডাক। আমার হাজবেন্ড আসলো, পরে বললাম যে ওনাদের সঙ্গে একটা চুক্তি হয়েছিল, ছবি করবো, আসলে আমি ই করবো না, ছবিটা করবো না, কারণ যেহেতু সাইনিং মানি কোনো নেওয়া হয়নি। কিন্তু ওনাদের যে কন্ট্যাক্ট, মানে কন্ট্যাক্টটা এমন করেছে যেন সাইনিং মানি আমি আমাকে দিয়েছে এরকম একটা, মানে এটা করেছে এরকম,
মানে যে কন্ট্রাক্টরতে আপনি সাইন করলেন সেটাতে লেখা ছিল যে আপনি টাকা নিয়েছেন। হ্যাঁ
হ্যাঁ, তো আমি ওনার কাছে ছিল 20,000 আর কি ছিল। তো বললাম ভাই আমি তো টাকা নিয়ে নেই। বললো যে আপনি কি না পড়ে সাইন করেছেন? আমি স্যার আমি তো বিশ্বাস করেছিলাম। তো বিশ্বাস, আপনাকে বিশ্বাস করতে কে বলেছে?
এই কথাটা কে বলছে?
ওই ভদ্রলোক বলছে।
আচ্ছা,
উনিও খুব নাম করা, উনি ওনার ভাই খুব নাম, ওনার অনেক ওই ওই সময় অনেক অনেক ছবি, মানে ওনারাই ছবি করতেন আর কেউ, এত পরিচালক ছিল।
নামটা বলতে চাই না, আসলে কাউকে ছোট করার কোনো উদ্দেশ্য আমাদের নেই।
যাই হোক, পরে বলতে চাই আমি মামলা করব। উনি আবার লয়ার ছিলেন। মামলা করবেন? কি মামলা করবেন? যে আপনি সাইনিং মানি নিয়ে ফের মানে ই করেন নাই, আমার ছবিতে কাজ করেন নাই, এবং আমার অনেক টাকা ক্ষতি হয়েছে, আউটডোরে গিয়েছিলাম আপনাকে নিয়ে। আমি তো বললাম যে আপনি তো প্রমাণ করতে পারবেন না, আপনি কিভাবে, আমি আউটডোরে যে গেছি কোনো প্রমাণ আছে? কোনো স্টিল এখন তো আমাদের কোনো স্ন্যাপ নেওয়া হয়নি। যাই হোক, উনিও তর্ক করছে, আমিও তর্ক করছে। পরে আমার শ্বশুর,
এটা কি আপনার বাসায়?
হ্যাঁ, আমার বাসায়। তো আমার শ্বশুরকে ভদ্রলোক চিনতেন না। তো যখন আমার শ্বশুর আসছে, ভদ্রটা একদম একদম লাভ দিয়ে বিছানা থেকে উঠে গেছে, উঠে যে সেলুট দেওয়ার মতন করে বলতে, স্যার স্যার এটা আপনার বাসা? বলে হ্যাঁ, ও আমার ছেলের বউ, কেন কি তোমার প্রবলেম? না না স্যার, কোনো প্রবলেম নাই স্যার, স্যার মানে ম্যাডাম বলছিল ছবি করবে, এখন বলছে করবে না, এই নিয়ে স্যার আমার একটু মনে কষ্ট লাগলো যে আসলে উনি দেখতে অনেক সুন্দর, আমাদের দেশে তো এত সুন্দর নায়িকা হয় না, এই 9-6 বলে আর কি শ্বশুরকে কোনো রকম করে কনভিন্স করলো। করে সেই যে ভদ্রলোক গেছে, আর কোনোদিন ওনার সঙ্গে আমার দেখা হয়নি। আমার হাজব্যান্ডকে পুরো ঘটনাটা বললাম, যে উনি আমাকে জড়িয়ে ধরেছিল আর বলছে আপনি চিৎকার করেন, বাঁচাও বাঁচাও করে চিৎকার করেন। তো আমার হাজব্যান্ড বলছে তুমি একটা চড় মারলে না কেন? আমি স্যার আমি তো ভয় পাচ্ছিলাম, চড় মারবো কিভাবে? কাজের লোকজন আছে, ভাববে কি ব্যাপার, আপনার বাঁচাও বাঁচাও করছেন কেন হঠাৎ? বা পাশের বাসার লোকজন ভাবতে পারে যে এই বাসায় কি ডাকাত পড়লো, এই কিশোরী মেয়েটা এরকম বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে কেন? যার জন্য আমি আসতেই করছি, কিন্তু উনি আমাকে চেপে ধরছে, জোরে জোরে চিৎকার করেন, মানে উনার উদ্দেশ্য তো খারাপ আর কি। মানে উনি বোঝাচ্ছে যে আমি আপনাকে হেল্প করছি, যে আপনি ব্যথা পাচ্ছেন, আমি চিপে ধরলে তখন আপনার এটা ওইভাবে এটা সুন্দর হবে, বাঁচাও বাঁচাও এটা। তখন আমি বললাম,
সংলাপের মধ্যে তো অনেকগুলো সিকোয়েন্স ছিল, তো এই সিকোয়েন্সেই কেন আসলো? আরো তো প্রথম দিককার আর অনেক কিছু ছিল।
কেন আসলো? হয়তো ওই যে উনি আমাকে জড়ে ধরে একটা সুযোগ পাচ্ছে এই জন্য।
আচ্ছা আচ্ছা,
সম্ভবত এটার জন্য, কারণ আমি তো আর কিছু খুঁজে পাইনি ওই সময়। এখন আমার মনে হয় যে ওই জড়িয়ে ধরবে এই জন্য, কারণ উনি ওই ডায়লগটুকু শুধু লিখে নিয়ে আসছে, পুরো স্ক্রিপ্ট প্ল্যানে নেই।
আচ্ছা, মানে ওই ডায়লগটুকুই আপনার জন্য লিখে?
হ্যাঁ, বলছে যে ভিলেন আসছে, আপনাকে এরকম জড়িয়ে ধরবে, আপনি বাঁচাও বাঁচাও করে চিৎকার করবে, না করবে। তো স্ক্রিপ্ট থাকলে তো পুরোটাই সে আমাকে স্ক্রিপ্ট দিবে, তাই না? কিন্তু শুধু অতটুকু সে সাদা কাগজে লিখে নিয়ে আসছে।
আচ্ছা, মানে নামগুলো বলার দরকার নেই, আপনি ওই সিনেমাতে তো চলচ্চিত্রে আপনার বিপরীতে কে অভিনয় করছেন ওগুলো তো সব আপনি জানতেনই নাকি?
হ্যাঁ,
ওগুলো তো জানতেনি যে অমুক অভিনয় করছেন, সিকোয়েন্সটা এরকম হবে, বা কে প্রোডিউসার কে,
সবই জানতাম।
এবং নায়ক, ওই যে দুই নায়ক দুই নায়িকা বলছিলেন,
সবই জানতাম।
আপনার বিপরীতে কে, ও সবগুলোই তো জানতেন।
হ্যাঁ, কিন্তু উনি যে মাঝখান দিয়ে আমাকে জড়িয়ে ধরে যে ওরকম করবে এটাই শুধু জানতাম না।
আচ্ছা, এত গল্পটা কি ছিল একটু কি বলা যায় আমাদের?
গল্পটা হলো এরকম যে আসলে অনেক আগের, তো অতটা মনেও নেই, মানে প্রেম করে বিয়ে হয়ে যাচ্ছে একজনের, পরে হাজবেন্ড মানে খুনের আসামি, মানে খুন করে নেই কিন্তু ফেসে গেছে আর কি, হাজবেন্ড পালিয়ে যায় ওই বাসর রাতেই, মানে বাসর মানে ভোরের দিকে বা পরের দিন, অত আমার মনে নেই, চলে যায়। তার সঙ্গে আর কখনো দেখা হয় না। তো কোন একদিন সে পুলিশের তাড়া খেয়ে আবার আসে, যখন ওই ভদ্রমহিলার বাসায় আসে, ততদিনে তারা বৃদ্ধ হয়ে গেছে, তাদের ছেলে মেয়ে আবার পরবর্তীতে নায়ক নায়িকা, এরকম আর কি।
আচ্ছা, এটাই হলো দুই নায়ক দুই নায়িকা। আচ্ছা,
তো তখন আর কি ওই আমি যখন
ইয়াং
বয়সে যখন আমরা প্রেম করতাম, ছবির ঘটনা, তখন ইউনিভার্সিটিতে যাওয়ার সময় একজন আমাকে ধরবে।
আচ্ছা,
জড়িয়ে ধরবে যে তুমি শুধু ওকেই চান দিচ্ছ আমাকে কিছু দেবে না, তখন আমি বাঁচাও বাঁচাও করে চিৎকার করবো।
আপনি কি ওই আগের আগের নায়ক নায়িকা ছিলেন নাকি
আগের জন্য? আগের জন্য তখন ওই দেখে জড়িয়ে ধরবে, তুমি এতদিন পরে কোথেকে আসছো, তোমাকে মানে এটা সেটা কান্নাকাটি, তখন ছেলেটা দেখবে, দেখে মানে ভুল বুঝবে যে মায়ের চরিত্র এত খারাপ, যাকে আমি মানে দেবী মনে করতাম সে মায়ের চরিত্র এত নোংরা এত কুৎসিত, ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে যাবে। তখন পরে অনেক নাটকের মধ্যে দিয়ে পরে জানা যাবে যে এটা আসলে মায়ের চরিত্র কখনোই খারাপ ছিল না, এটাই আসলে ওর জন্মদাতা বাবা, এরকম করে আর কি ছবিটা এই হবে। এই হলো আর কি ছবির লাইনের ঘটনা।
আমরা যেখানে ছিলাম আর কি, আপনার শ্বশুর আসলেন, তারপরে ওই ডিরেক্টর চলে গেলেন।
হ্যাঁ, এই তো উনি চলে গেল, তারপরে তো আর ছবিতে আর কখনোই চেষ্টা করা হয়নি। তবে সেই ওই যে বললাম যে সেই কষ্টটা আমার এখনো রয়ে গেছে, যে আমার অনেকে বলে, দেবরা বলে যে তুমি কেন চান্স পাওনি, তো বল আমি বলতাম যে দেখো আমি যদি নায়িকা হতাম তাহলে তো তোমাদেরকে এত সময় দিতে পারতাম না, দেবদেরকে দুষ্টুমি করে বলতাম, দুলাভাইদেরকে দুষ্টুমি করে বলতাম, তাহলে আমি নায়িকা থাকতাম, তখন তো তোমরা আমার সঙ্গে কথা বলতে পারতাম না, তোমাদের কষ্ট লাগতো যে আমাদের ভাবি নায়িকা ভাবির সঙ্গে কথা বলতে পারি না, এ তোমাদেরকে সময় দেওয়ার জন্য আমি নায়িকা হইনি। না ভাবি বলো না, তোমার এত সুন্দর ফিগার এত সুন্দর চেহারা কেন হতে পারলাম না? তখন আমি বলতাম যে ভাই আমাকে আসলে আমাকে দিয়ে সব হবে না, কারণ এই আমি আজে বাজে কিছু করে আমি আমার হাজবেন্ডকে হয়তো আমি ঠকাতে পারবো, কিন্তু আমার বিবেককে আমি কি বলবো, আর উপরে যে একজন বসে আছেন আল্লাহ তাকে আমি কি জবাব দিয়ে করবো, কারণ আমি তো শখে আসছি। তবে আমার একটা গর্ববোধ আছে যে যতটুকু কাজ পেয়েছি আমি ওই কিছুর বিনিময়ে আমি কাজ করিনি। হ্যাঁ হয়তো এখন 10-15 বিজ্ঞাপন যায় না, এখন আর প্রত্যেক বছরে বা মাসে কাভারেজ যায় না, ঈদ সংখ্যাতে আমার ফ্যাশনের ওইরকম ছবি যায় না, শাড়ি পরে বা সালোয়ারগঞ্জ পরে আমার দুঃখ হয়, এখন অনেক দুঃখ হয়, অনেক কষ্ট হয়, এই সমাজটা এত খারাপ কেন, কেন বাধ্য করা হবে মানুষকে, কেন ভালো কিছু কি হতে পারে না? সে আমাকে চান্স দিতে পারতো, অভিনয় করতে পারতাম সুন্দর করে, সেটা ব্যবসার সফল ছবি হতে পারতো, কিন্তু তারা কেন ধরে নেয় যে একটা মেয়ে শুধু ভোগ্যের সামগ্রী, তাকে কখনোই ভাবে না যে সে তো মা কন্যা যায় জননী, আমরা কেন একটা মেয়ে শুধু ভোগের সামগ্রী এই এই দৃষ্টিতে কেন দেখব? তখনও এর পরিবর্তন হয়নি, এখনো হয়নি, ভবিষ্যতে হবে বলেও আমার মনে হয় না, এবং আমার মনে হচ্ছে দিনে দিনে অবনতির দিকেই যাচ্ছে, এবং সবার একটা কি একটা পাগলা ঘোড়ার মতো ছুটছে যে রাতারাতি আমাকে বিখ্যাত হতে হবে, আমাকে গাড়ি বাড়ির মালিক হতে হবে, এই যে একটা প্রতিযোগিতা, নোংরা একটা প্রতিযোগিতা, জানছে তারা বুঝছে যেটা নোংরা খারাপ চোরাবালি, তারপরেও তারা স্বাচ্ছন্দে ঝাঁপিয়ে পড়তে রাজি। আমার অনেক কষ্ট লাগে, অনেক কান্না পায়, খুব আপসেট হয়ে যায় মাঝে মাঝে, খুবই আনমনা হয়ে যায় যে কি একটা দুনিয়া আসলাম, কি একটা, আর আমার ভাগ্য কি আসলে এতই খারাপ যে আমি সবসময় খারাপ মানুষের পাল্লাই পড়ছি? কেন একটা মানুষ কি আসতে পারে না আমার জীবনে, সে বলতে পারে না যে হ্যাঁ একটা ভালো পরিবেশে আসো আমরা কাজ করি, দেখি তোমার মেধা, দেখি দেখি তোমার সৌন্দর্যটা তুমি কতটা ফুটিয়ে তুলতে পারো। আমার অনেক আত্মীয় স্বজন আছে, মেয়ে আত্মীয় স্বজন, তাদের ধারণা যে আমি হিংসায় তাদেরকে এই লাইনে আনি না। অনেকে বলে যে হ্যাঁ তুমি তো ছিলে, অনেকে তো তোমার পরিচিত আছে, তুমি আমাদেরকে কথা বলো। কারণ আমি কেমন করে বলি আমার বোনের মেয়েরে ভাইয়ের মেয়েরে যে আমাকে এই প্রস্তাব দিয়েছে, হয় ওরা ভাববে যে হ্যাঁ আন্টি কিছু দিয়েছে, না হলে ভাববে যে আন্টি কেন এই পরিবেশে কাজ করলো, আর যদি আমি না বলি তার একটা বাজে পজিশনে পড়লে তখন তো আমার খারাপ লাগে, সে তো আমার আত্মীয়, আমি না পারি ওদেরকে বলতে যে এই পরিবেশটা কেমন, না পারি সহ্য করতে, অনেকে আমাকে ভুল বোঝে, ভাবে যে তারা হয়তো অনেক সুন্দর, আমি আমার সুন্দরের অহংকারের জন্য তাদেরকে মানে এই লাইনে আনতে চাচ্ছি না, অথবা তারা বিখ্যাত হয়ে গেলে আমি বিখ্যাত হতে পারলাম না, সেই কষ্টে আমি হয়তো মানে অন্তর্জালার থেকে আমি এটা করছি, কিন্তু আসলে আমি বুঝাতে পারি না যে আমার অন্তর্জালার থেকে করি না, আমার ঘৃণার থেকে করি, যে এই সমাজটা আসলে যদি বদলাতে পারতাম, জানি না আসলে আমরা মুসলিমরা তো দ্বিতীয় জন্ম বিশ্বাস করি না, হিন্দুরে করে, আমার মাঝে মাঝে মনে হয় আমি যদি দ্বিতীয়বার জন্ম নিতাম একটা পুরুষ রাখতাম না, মেরে ফেলতাম সব পুরুষকে।
অনেক আক্ষেপ, যাক এটা আসলে আপনার মনের কথা আপনি বলছেন, বারবারই বলছি যে এগুলো আসলে আপেক্ষিক একটা বিষয়। স্বামী কি বলো?
অবশ্যই বিষয়টা কিন্তু পুরোটাই কিন্তু
আপেক্ষিক, যেটা আসলে একচেটিয়া দোষ দেওয়া ঠিক না। ওকে, আমাদের সাথে সাভার ক্যান্টনমেন্ট থেকে কাউসার জয়েন করেছে, ওকে আশাপুর কথা ভালো লাগছে। তারপর সুহাগ শেখ, আমি শুনতে চাই পারি, আমাকে যেভাবে হোক জানান। আচ্ছা, আমি কথাটা বুঝতে পারলাম না। শারমিন গুলশান থেকে রয়েছে, আশাপু যা বলছে সব সত্য, আচ্ছা সে বিশ্বাস করছে। ওকে, এবং আপনার কথা শুনে অনেকেই পত্র পত্রিকা পড়েন, বিভিন্ন সময় বিভিন্ন গল্প টল্প পড়েন, আমার মনে হয় অবিশ্বাস করার কিছু নেই। এবং বারবারই বলছি যে এর কারণে কোনো বিজ্ঞাপনী সংস্থা কিংবা কোনো কিছু, সবাইকেই খারাপ ভাববেন না, কিংবা এই ইন্ডাস্ট্রি কিন্তু অনেক বড় এবং অনেক ভালো মানুষ রয়েছে। আর কিছু তো খারাপ মানুষ শুধু এই মিডিয়াটা চোখে দেখা যায়, এটা হচ্ছে আসল কথা। স্বামী কি বলো, যে মিডিয়া পত্রপত্রিকা যেটা হচ্ছে যে চোখে দেখা যায়, কিন্তু এমনিতে কি মনে করো না যে নারী নির্যাতনটা কি কোনো অফিসেও নাই কিংবা ভিন্ন জায়গা আছে, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু হচ্ছে,
মানে আসলে যে জায়গায় কাজ করেন তার ওই সারাউন্ডিং এর মধ্যে কিন্তু হয়, এটা কিন্তু হচ্ছেই।
বাসে দেখো, রাস্তাঘাটে চলাফেরার মধ্যে এরকম ইয়া হয়, তাই না? এটা আসলে এভাবে ঢালোভাবে কিছু না বলে ঠিক। ফকরুল আমাদের সাথে রয়েছিল, আচ্ছা। তারপর শফিকুল ইসলাম মোল্লা যাত্রাবাড়ি থেকে, মোল্লা আমি, আচ্ছা, সে মনে করে মেয়েদের দোষ হচ্ছে 70% আর ছেলেদের হচ্ছে 30%। আচ্ছা, তারপর আমাদের সাথে রয়েছে তন্নি, আপুর কথা শুনে খুব ভালো লাগছে, আসলেই সবাই ভালো হয় না। বিনা লিখেছে, আমি আজকে প্রথম শুনছি। ওকে, এবং সেই সাথে যারা নতুন শুনছেন সবাইকে জানিয়ে রাখি যে প্রতি শনিবার রাত 11টা থেকে 2টা পর্যন্ত চলে আমাদের এই অন্ধকারের গল্প, এবং আমরা অন্ধকার জগতের বিভিন্ন গল্প তুলে ধরার চেষ্টা করি, এবং আপনারাও আমাদের এই গল্পে অংশগ্রহণ করতে পারেন। যদি আপনাদের জীবনে কোনো অন্ধকারের গল্প থাকে আমরা আগে শুনব, এবং আপনাদের সেই গল্প থেকে যদি শিক্ষণীয় কিছু থাকে অবশ্যই আপনিও স্টুডিওতে আসতে পারেন। আর আপনি যদি অন্ধকার গল্পে অংশগ্রহণ করতে চান, আমাদের ইমেল আছে, একটা ইমেল অ্যাড্রেসে মেল করতে পারেন, og@dhakafm904.com। আবার বলছি, og@dhakafm904.com। তাছাড়া আপনি SMS দিয়ে অংশগ্রহণ করতে পারেন, লিখতে হবে OG স্পেস দিয়ে আপনার নাম, তারপর আপনার অ্যাড্রেস, এবং আপনি যদি যে বিষয়ে কথা বলতে চান সংক্ষেপে 2-1 লাইনে লিখে পাঠিয়ে দিবেন আমাদের SMS নাম্বারে 16260 নাম্বারে। ওকে, আর ফেসবুকে তো আমরা রয়েছি, একটু আগে বললাম যে ফেসবুকে আপনারা কমেন্টস করবেন, এবং আপনাদের মতামত কিন্তু এই প্রোগ্রামের জন্য আমাদের জন্য খুবই দরকার। আমরা এগুলো সব খুব মনোযোগ সহকারে অফিয়ারও পড়ব, এবং আপনাদের যদি কোনো আইডিয়া থাকে যে তারা আসবে এই ধরনের বিষয় নিয়ে আসো, আমরা আমাদের টিম চেষ্টা করবে এটা। ওকে, ফেসবুকে অ্যাড্রেস আমরা দিচ্ছি যে facebook.com/dhakafm90.4। আর এর মধ্যে রাজ মিরপুর থেকে আমাদের সাথে রয়েছে, সেখানে বারবার আচ্ছা গেছে, বিপদ জেনে শুনেই সেখানে বারবার যাওয়াটা ঠিক না। ওকে, তারপর আলামিন টাঙ্গাল থেকে আমাদের সাথে রয়েছিল, নিপলি খিলগা থেকে, আপু তোমার গল্পটা খুবই করুন, এই পৃথিবীর নোংরা মানুষগুলো মেন্টালিটি এরকম, আচ্ছা আল্লাহ সবাইকে ভালো করুক। তারপর জয়দেব আমাদের সাথে রয়েছিল, তারপর নাসিম আমাদের সাথে জয়েন করছে, ফয়সাল ভাইদা থেকে, আচ্ছা তোমার গল্পটা অনেক জোশ লাগছে। ওকে, তারপর আলম নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে রয়েছে, খারাপ লোকদের জন্য ভালো লোকদের কদর বুঝতে পারতেছেন। ওকে, তারপর মিরন আমাদের সাথে রয়েছে, বসের কাছ থেকে অনেক দামি গিফট পেয়ে ছেলেরা, আচ্ছা বসের কাছ থেকে মেয়েরা অনেক দামি গিফট পায় কিন্তু ছেলেরা কেন পায় না? এখন যেটা বলতে চাচ্ছি যে অফিস আদালত এরকম হয় এই ব্যাপারটা। ওকে, অন্ধকারের গল্প শুনছেন এবং আপনারা শুনতে থাকবেন, এবং স্বামী আমার মনে হয় যে আমরা আমাদের মূল আলোচনা চলে যাই না?
আপু, আমরা যে কথাতে ছিলাম আর কি, যে আপনি এক সময় চলচ্চিত্র অভিনয় করতে চেয়েছিলেন, অনেক চড়াই উতরাই আপনি পার হয়েছেন, তো এই সময় বর্তমানে কি আপনার এখনো কি আপনার সেই নায়িকা হওয়ার ইচ্ছা কি এখনো আছে? আশির দশকে আপনি নায়িকা হতে চেয়েছিলেন, সেই তুলনা অনেক বেশি বয়স, ব্যাপারটা কিন্তু আমার মনে হয় না সেইরকম।
তখন আমি আসলে কৈশোর, মানে জাস্ট কৈশোরে পা দিচ্ছি এরকম একটা মেয়ে,
মানে এখন সেই সময় থেকে এখন হয়তোবা অনেকেই আপনার কথা থেকে চিন্তা করতে পারেন যে আপনার এখন চুল অনেকগুলো পেরিয়ে গেছে, আমি শ্রোতাদেরকে বলতে চাই সেই টাইপের আসলে কিছুই না। আমাদের আশাপুর চুল এখনো পাকেনি। আশাপুর, যে কথাতে আমরা ছিলাম যে এই যে আপনি যে এরকম বিভিন্ন মিডিয়া হাউসে যেতেন, তো তারা কি কখনো আপনার কাছ থেকে টাকা চাইতো যে এত টাকা দিয়ে নিবন্ধন হতে হবে? কারণ আমরা এরকম অনেক ঘটনা আমরা পেপারে পত্রিকায় পড়েছি যে
না, অ্যাকচুয়ালি আমার কাছে ওইভাবে সরাসরি কেউ টাকা চায় নাই, মানে আমাকে যা হতো আর কি।
আচ্ছা,
কারণ ওরা বুঝতো যে আমি মানে ভালো ফ্যামিলির মেয়ে বা টাকা পয়সা আছে, কিন্তু চাইলে আমি টাকা দিয়ে দিব বা টাকার জন্য যে করতে আসছি এরকম না, কিন্তু আমাকে বলা হতো আর কি যে আপু বোঝেনি তো আমরা, আপনি নতুন মুখ, আপনাকে নায়িকা করব বা টিভিতে চান্স দিব, আপনাকে কেউ চেনে না, এমন তো না যে আপনি বিখ্যাত, তাহলে কোনো বিখ্যাত কারোর ছবি হলে বা কোনো একটা বিজ্ঞাপন গেলে মানুষ আগ্রহ করে দেখে, আপনার ফেসটা যেহেতু এত পরিচিত না, হয়তো দুই একটা আপনি করেছেন, তা এখন তো আমাদের রিস্ক, আমাদের রিস্ক নিয়ে যেহেতু আমাদের করতে হবে, তা আমাদের বেনিফিট কি, আমাদের তো আপু আমাদের একটু খুশি করতে হবে, তো খুশি করা মানে কিরকম, ওই যে মনে করেন একটু আউটডোরে গেলেন আমাদের সঙ্গে, একটু আমরা গল্প টল্প করলাম, খাওয়া দাওয়া করলাম, মানে এই টাইপের আর কি। তো গল্প করা, খাওয়া দাওয়া করা, আউটডোরে যাওয়ার, এটা তো আর বুঝতে বাকি থাকে না, তাই না, যে তারা কি চায়। তখন আমি সরে আসতাম আর কি, যে না ভাই আমি সরি, আমি এইভাবে তো আসতে চাচ্ছি না। ভালো পরিবেশ পেলে, যদি সত্যিকারের অর্থে ভালো পরিবেশ আপনারা দিতে পারেন, তাহলে হয়তো আমি অভিনয় করব, কিন্তু আমি কিছুর বিনিময়ে কিছু আমি দিতে আসিনি, এটা আমি করব না, কারণ এটা আমার অহংকার, আমার সারা জীবনের অহংকার যে আমি কিছুর বিনিময়ে যতটুকু করেছি, আমি একটা বা দুটো যাই করেছি, আমার একটা অহংকার হয়ে আছে যে আমি কি বলবো, মানে ওই বিপথে যাইনি।
পরবর্তীতে
দেখা গেছে যে হয়তো একজনের মাধ্যমে আরেকজনের মাধ্যমে পরিচয় হয়ে গেছে, হয়তো বলছে যে হ্যাঁ আর প্ল্যাটফর্ম আছে আপনি যেতে পারেন, ওরকম ওরা কাজ করে, হয়তো গেলাম হ্যাঁ ঠিক আছে ছবি দেন। তো তিনটা বলেছি, তিনটা বড় প্ল্যাটফর্মে কাজ করেছি, ওদের কোনো ব্যাড ই আমি পাইনি, কিন্তু যারা ছোট ছোট ফার্ম গুলো তারা সবাই খুব বাজে বিহেভ করেছে। ওই মানে মোট কথা ওটাই যে কিছু মানে দিতে হবে, কিছু দিতে হবে মানে তো বোঝাই যাচ্ছে, যেহেতু টাকা চাচ্ছে না তারা আমাকেই চাচ্ছে, তা আমি তো নিজেকে বিকিয়ে দিয়ে এসব করবো না।
আচ্ছা আরেকটা ব্যাপার যে আপনি যে এতটা পুরুষ বিদ্বেষী, মানে একদমই কাউকে দেখতে পাচ্ছেন না, মানে আসলে এটার আপনি অনেকগুলো ঘটনার কথা বলেছেন, তারপরও আরো কোন কি ঘটনা যে যার কারণে ছোটবেলা থেকে আপনার মধ্যে এমন কিছু একটা গ্রো করেছে?
ভাই কোনটা রেখে কোনটা বলবো, পুরোটাই এরকম, সারা জীবনই এরকম। যেমন আমি বলি, কয়েকটা ঘটনার কথা বলি, এটা ওই বয়সেই নানু বাড়িতে বেড়াতে গেছে, তো আমাদের নানু বাড়ির মানে
মানে বয়সটা কত হবে আপনার?
4.5-5 এরকম। মানে আমার এইগুলো ঘটনা মানে এত ছোটবেলা থেকে ঘটেছে, এবং আমার মাথার ব্রেনে এই জন্যই ঢুকে গেছে যে সব পুরুষই খারাপ। আমি তোমার মাকেও প্রশ্ন করি, জিনিস আমার বাবাও খারাপ ছিল, কারণ আমার বাবা মাঝে মাঝে ওই সেই অনেক আগের কথা বলছি, মানে পাকিস্তান আমলে, তখন তো যাত্রা থিয়েটার এসব হতো অনেক। আমি শুনেছি মার কাছে যে মা বাবা নাকি নায়িকা মানে নায়িকার অভিনয় করতো, মানে মেয়ে সাজতো আর কি, উইক টুইক করে। তখন একদিন মাকে প্রশ্ন করলাম যে মা সব পুরুষ তো দেখলাম খারাপ, আমার অনেক ছোটবেলা বাবা মারা গেছে, যার জন্য হয়তো বাবা বেঁচে থাকলে হয়তো বাবাকেও প্রশ্ন করতাম, আমার মনে হয় এরকম যেটা। তো মাকে বললাম যে মা আমার মনে হয় বাবার চরিত্রও খারাপ ছিল, বাবাও মনে ভালো ছিল না। তার মা কিছু বললেন না, কারণ এমন হতে পারে যে সে মৃত মানুষের সম্বন্ধে কিছু বলতে চাচ্ছে না, সেটা হতে পারে, বা সে শাই ফিল করছে, আমি মেয়ে আমার কাছে কিভাবে বলবো যে হ্যাঁ তোর বাবা খারাপ ছিল। কিন্তু আমি কিন্তু বলি আমার সন্তানদের কাছে, আমি আমার তিন বাচ্চাকে বলি কিন্তু যে হ্যাঁ পুরুষরা এরকম হয়, যেমন মেয়ে বাচ্চাকে বলে দেই, ছেলেরা এরকম হয়, ছেলেদেরকেও বলি যে এরকম মেয়েরা এরকম হয়, অনেক সময় এরকম হয়। আমি কিন্তু খুব ফ্রি, কিন্তু আমার মা হয়তো ফ্রি না, ফ্রি হলে হয়তো আমার বাবার অনেক কেলেঙ্কারি হয়তো আমি জানতে পারতাম, এই আর কি ঘটনা। আরেকটা ঘটনা বলি, ওই যে বললাম নানু বাড়িতে বেড়াতে গেলাম, তো আমার আপন মামা যে ওনাদের বাসায় মেহমান আসছে, তো পাশের মামা মানে মামা তো মায়ের মামা তো ভাই আর কি, ওনাদের ঘরে ঘুমাতে গেলাম। তো আমি যেহেতু খুবই ছোট বাচ্চা এবং ছোটবেলা খুবই সুন্দর ছিলাম দেখতে, সবাই খুব আদর করত, তো আমার মামা বলল যে তখন গ্রামে তো কারেন্ট টারেন্ট ছিল না আর কি, আমার খুব গরম লাগতো, আমি ছোট্ট একেবারেই ছোট্ট হাফ প্যান্ট পরে শুয়ে আছে। তো আমার মামা বলল আমার মাকে যে বুবু তুমি এক কাজ করো, আশাকে আমাকে বাবু ডাকতো আর কি সবাই ছোটবেলা, বাবুকে আমার পাশে দাও, বারান্দা থাকলে ওর ই হবে, আমার পাশে শুয়ে থাকবে জালনা দিয়ে, বারান্দা তো বোঝেনি গ্রামের বারান্দা চারিদিকে খোলামেলা, বারান্দাতে হ্যাঁ চকি টকি আছে, ও আরাম করে ঘুমাতে পারবে। মামার সঙ্গে মামা আমাকে খুবই আদর করে, সবসময় চুমু দেয়, গালে চুমু দেয়, কোলে নেয়, ঘাড়ে নেয়, সবসময় জড়িয়ে ধরে, যেহেতু আমি একটা বাচ্চা মানুষ আমি তো তখন অত কিছু বুঝি না। তো যাই হোক ঘুমিয়ে আছি, হঠাৎ আমার মনে হচ্ছে যে আমার মানে শরীরটার মধ্যে খুব ভার লাগছে, কিছু মানে চেপে আছে শরীরের সঙ্গে। আমি খুব আতঙ্কিত হয়ে গেলাম এবং চিৎকার করা শুরু করলাম, মা মা করে। যেহেতু বারান্দার ঘর তো কাছাকাছি, তো মা বলছে কি হয়েছে কি হয়েছে। তা আমি কিছু বলতে পারছি না, আমি কাঁপছি আর কি, আমি কিছু বলতে পারছি না, মানে খুব ভয় লাগছে আমার। কারণ আমার তো বোঝার বয়স না যে ওই সময়টা মামা কি করতে চাচ্ছে বা কেন হচ্ছে। যাই হোক, প্রায় 25-26 বছর পরে আমি যখন গ্রামে যাই, মামাকে দেখলাম, সে হুজুর একদম বিশাল, তার দাড়ি, নামাজ পড়তে পড়তে কপালে দাগ তার। তখন আমার খুব জানতে ইচ্ছা করলো, মানে বলতে ইচ্ছা করলো যে মামা তোমার কি মনে পড়ে যে তুমি ছোটবেলা আমার সাথে কি কুৎসিত কাজগুলো করেছিলে। কিন্তু আসলে লজ্জায় তখন বলতে পারিনি যে এতগুলো, আমার অনেক ইচ্ছা করছিল যে বলি যে তার মনে আছে কিনা। একটা ছোট বাচ্চা মেয়ে, তার অনেকগুলো মেয়ে আছে, তার মেয়েগুলো অনেক সুন্দর, মানে ওইভাবে হয়তো বলতাম যে তুমি তো আমার উপর অনেক টর্চার করেছ, তোমার মেয়েগুলো যেন ওরকম না হয়, মানে কেউ যদি টর্চার না করে তুমি একটু দেখে শুনে রাখো, এভাবে বলার ইচ্ছা ছিল। কিন্তু আমি লজ্জা কখনোই বলতে পারিনি। আমার মায়ের মামা তো ভাই, তার হাত থেকেও তো আমি মানে নিজেকে সেভ করতে মানে এই হতে হতে বেঁচে গেছিলাম আর কি। তারপরে দুই দুলাভাই মানে আমার বাবা, আপন ভাই এবং আপন চাচা ছাড়া মানে এমন কোন মানুষ নেই যে আমাকে শারীরিক ভাবে টর্চার করার চেষ্টা না করেছে ছোটবেলার থেকে। এরকম গ্রামে ছিলাম খুব অল্প দিন, গ্রামে কারেন্ট ছিল না, দেখা গেছে এক ঘর এক বাড়ির থেকে আরেক বাড়ি, গ্রামের তো একটু দূরত্ব থাকেই, শহরে ঘিজি ভিজি, কিন্তু গ্রামে তো বিশাল বিশাল বাড়ি থাকে, পুকুর ঘাট। হয়তো দেখা গেছে ভাইয়ের কোনো ফ্রেন্ড, আপু আসো পুকুর পাড়ে যাই, নিয়ে গেছে সরল বিশ্বাসে, ছোট বাচ্চা একটা মেয়ে, আমি আমি কি বা অবিশ্বাস করতে পারি, নিয়ে গেছে, দেখা গেছে টানাটানি শুরু করছে। তো এই যে ছোটবেলার থেকে মানে এই যে পুরুষগুলো যা আমার সঙ্গে করেছে, দুই বড় দুলাভাই, মেজ দুলাভাই, ছোট দুলাভাই, সবাই দুলাভাই তো বড় হওয়ার পরও, এবং তখন আমি তাদেরকে মানে খুব অবাক হয়ে গেছি যে আমাদের ধর্মে আছে যে শালির সঙ্গে যদি অনৈতিক কোনো সম্পর্ক করে বড়ের সঙ্গে, তালাক অটোমেটিক হয়ে যায়। তো এটা তো মোটামুটি আমরা মুসলমানরা সবাই জানি, তারপরে শালির দিকে কেন তাদের এত দৃষ্টি থাকবে? অন্য মেয়ের সঙ্গে যে তাদের এত ই লাগে, অন্য মেয়ের সঙ্গে যাক, মেয়ে তার অভাব নেই, যারা করতে চায় তাদের সঙ্গে যাক, কিন্তু আমি আপন শালি তা একবারও চিন্তা করেনি যে এটা আমার বউয়ের কানে যেতে পারে। এবার আমার এক দুলাভাই এরকম করলো, বেড়াতে গেছি বাচ্চাদেরকে নিয়ে একই রুমে, আমি আমার ছোট বাচ্চাকে আমরা মেঝেতে ঘুমাসলাম, আপা দুলাভাই দুই বাচ্চা খাটে, আর অন্য অন্যরা আমার বাকি ছেলে মেয়ে বাকি ভাগনা ভাগনি সবাই যার যার রুমে। আমি ইচ্ছা করে ওদের সঙ্গে শুয়েছি যে সারারাত গল্প করবো, অনেকদিন পরে দেখা হয়েছে। মাঝরাতে দেখি দুলাভাই আমার পাশে, কি ব্যাপার? দুলাভাইয়ের সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, নাম ধরে ডাকতাম, যদিও বড় দুলাভাই, তারপর তাকে আমি নাম ধরে তুমি তুমি করে ডাকতাম। তো দুলাভাই আমার পাশে আসতেই পারে, আমি খুব ইজি ভাবে জিনিসটা নিলাম, কি ব্যাপার তুমি এখানে? হ্যাঁ তোর পাশে একটু শুতে আসলাম। তোমার ও আচ্ছা, ঝগড়া হচ্ছে নাকি তোমাদের সঙ্গে? আমি জানি জাপা খাটে, আমি কিন্তু জানি না যে জাপা মধ্যরাতে যে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে এবং আপা যে দরজা খুলে বেডরুমে চলে গেছে, দুলাভাই যে ওই চান্সে মানে বেডরুমের দরজা লক করে দিয়েছে, ওটা কিন্তু আমি জানি না। তো ঠিক আছে, তুমি শুবে আমার পাশে, শো বাচ্চাটাকে চাপায়। বাচ্চার পাশে যখন শোয়াতে যাবো, দুলাভাই বলছে না আমি তোর পাশে শুব। ও আচ্ছা, আমার পাশে শুব, আচ্ছা শো। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি দুলাভাই যে কুমতলবে আসছে। তখন সে আমাকে বলছে যে আমি তোকে খুব ভালোবাসি। আমি বললো হ্যাঁ তুমি তো ভালো আমাকে বাসবেই, কারণ তুমি আমাকে ছোটবেলা থেকে দেখছো, তুমি আমাকে ভালোবাসবে না, আমিও তোমাকে ভালোবাসি। তো বলছে ব্যাপারটা আসলে এরকম না, তুমি বুঝতে পারছো না, এর আগে মানে সে তুই তুমি মানে আবেগে কি বলবে সে বুঝতে পারছে না, একবার তুই বলছে একবার তুমি বলছে। আমি বললাম সমস্যা কি, আপা কোথায়? বলছে তোমার আপার রুমে নাই। তখন আমি ভয় পেয়ে গেলাম যে আপার রুমে নাই, দুলাভাই আমার বিছানায়। এখন আপা যদি বাইরে থেকে এসে দেখে দরজা লাগানো, সে হয়তো আমাকেই সন্দেহ করে বসবে, কারণ সে তো জানে না তাদের হাজবেন্ডটা কিরকম, সে ভাববে যে আমার বোনের হয়তো চরিত্র অধঃপতন হয়েছে। তখন আমি খুব ঘাবড়ে গেলাম, ঘাবড়ে যে বললাম যে তুমি দরজাটা আগে খুলে আসো, ওনার নাম ধরে আমি বলতাম, বললাম দরজাটা খুলে আসো। বললো না থাক কিছু হবে না, তোর বোন আসবে না। তখন আমি বললাম যে শোনো, তোমার সাথে আমার এত ভালো একটা সম্পর্ক, মানে তুমি শুধু আমার দুলাভাই না, আমার বন্ধু, আমার ভাই, আমার সবকিছু, তো তুমি এরকম করছো কেন? না তোর বোন তোর বোনকে বিয়ে করে আমার জীবনটা একদম নষ্ট হয়ে গেছে, তোকে বিয়ে করলে ভালো হতো। আমি বললাম না, আমাকে বিয়ে করলে তোমার জীবন আরো নষ্ট হতো, কারণ আমার বোন খুব সরল সোজা, অত সরল সোজা কিন্তু আমি না, আমি তো জব করি, আমি দুনিয়া অনেক কিছু খারাপ ভালো দেখছি, আমার বোন দেখেনি। তুমি তোমাকে নিয়ে আমি একদিনও সংসার করতাম না। সে আমাকে বারবারই আমার কাছে টানছে, আমি তাকে বোঝাচ্ছি যে দেখো এটা ঠিক না, এটা অনৈতিক, এটা প্রথমত তুমি আমার দুলাভাই, আমার বোনের আমানত তুমি, এটা আমি কোনোদিনই এটা করব না। আর আমার কোনো ছেলে বন্ধু, সেই অর্থে কোনো ছেলে বন্ধুও নাই, আর আমি করবোই না এইসব কিছু, মানে এনি হাউ সে আমাকে কিছু করবেই করবে। আমি তাকে বাধা দিচ্ছি এবং বুঝাচ্ছি প্লিজ এরকম করো না, এটা ঠিক না, এটা ঠিক না, তুমি যেটা করছো এটা অন্যায়। আর তুমি আজকের পর থেকে তুমি জানো না আমি তোমাকে কত ঘৃণা করব, সারাটা জীবন যতদিন বেঁচে থাকবো তোমাকে ঘৃণাই করব। না তুমি একদিনের জন্য ভালোবাসো, আসলে না কোনোদিন ভালোবাসবো না। তারপর অনেক বুঝালাম, বুঝানোর পরে মানে সে একদম পশু হয়ে গেছে যেন। আমি বললাম, এক সময় বললাম যে আমার বাচ্চা জেগে যাবে, বাচ্চা জেগে গেলে আরো খারাপ হবে, একটা ছোট বাচ্চা সে দেখবে যে তার মা এরকম করছে, আমি তো খারাপ না, তুমিও খারাপ না। তখন আমি তার ভালো গুণগুলো মানে তার সামনে তুলে ধরার চেষ্টা করলাম যে তুমি আমি একসঙ্গে বড় হয়েছি, তুমি আমার ছোটবেলা থেকে দেখছো হাফ প্যান্ট পরা অবস্থায়, তো এখন আমি তুমি আমাকে ভালোবাসো, ঠিক আছে ভালো কথা, তো এতদিন বলতে পারতো, আগে একটা সম্পর্ক করতে পারতাম, এত বছর পরে তুমি এখন এত বড় বড় ছেলে মেয়ের বাবা হয়ে গেছো, এখন আমি তোমাকে শ্রদ্ধা করি, বন্ধুর মতন ভাবি, সবকিছু শেয়ার করি, এমনকি বাসে কেউ আমার সাথে মানে কিছু করলে সেটাও বলি। এখন তুমি যদি ওরকম আট দশটা পুরুষের মতন হয়ে যাও তাহলে আমি কোথায় যাবো বলে কান্না শুরু করলাম যে প্লিজ তুমি আমার সাথে এরকম করো না। মানে একটা মানুষ অন্তত আমার জীবনে আসুক যে যাকে আমি সত্যিকার অর্থে শ্রদ্ধা করতে পারি এবং মন থেকে ভালোবাসতে পারি। প্লিজ এরকম করো না, করো না করে তাকে মাথায় হাত বুলাচ্ছে, প্লিজ এরকম করো না। হ্যাঁ লক্ষ্মী তুমি না অনেক ভালো একটা, তুমি আমার তো একটা ভালো বন্ধু, কেন এরকম করবা। পরে এরকম করতে 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 মানে সে বুঝলো ব্যাপারটা, আমি যখন কান্না শুরু করলাম যে প্লিজ এরকম করো না, এটা খুবই অন্যায়, প্রথমত আমার উপরে তুমি অন্যায় করছো, আমি তোমাকে আমার বিশ্বাসটা ভাঙছ, দ্বিতীয়ত তুমি আমার বোনের হাজবেন্ড, তুমি কি জানো, তুমি তো নিজেও আরবি পড়েছ, কোরআন পড়েছ, তুমি জানো যে মানে শালির সাথে অনৈতিক সম্পর্ক করলে বয়সে তালাক হয়ে যায়, আমার আপার সাথে তোমার তালাক হয়ে যাবে। বুঝানোর পরে একটা সময় আজান পড়ল, আল্লাহ সম্ভবত তার রহমত করলো, সে বলল ঠিক আছে সরি আমার অনেক ভুল হয়ে গেছে, তুই এটা তোর বোনকে বলিস না। হ্যাঁ বলে সে আমার গালে চুমু দিল, এবং এই চুমুটায় আমার মনে হলো এই চুমুটা ভালো পবিত্র একটা চুমু, এবং আমি এই চুমুটা গ্রহণ করলাম। সে যখন আমার গালে চুমু দিল আমি গালটা পেতে দিলাম, সে আমাকে চুমু দিল, তারপর সে বিছানায় গেল। এবং পরের দিন আমার বোনকে আমি বললাম পুরো ঘটনাটা, কারণ আমার মনে হলো বাই চান্স যদি আমার বোন হাজবেন্ডের সঙ্গে ঝগড়া করছে, বেডরুম এসে চলে গেছে, বেডরুম থেকে বের হয়ে গেছে, রাত্রে যদি আবার আসে তখন দেখবে দরজাটা বন্ধ, এবং তখন তার মনে সন্দেহ হতে পারে যে আমার ইয়াং একটা বোন ঘরের মধ্যে, যদি আমার হাজবেন্ড কিছু করে থাকে, যদি আমার বোনের কোন দুর্বলতা এসে থাকে। এই জন্য আমি ছোট সকালেই আমার বোনকে আমি বললাম যে তোমার কি মাথায় এতটুকু বুদ্ধি নাই, তোমার একটা ইয়াং বোন ঘরের মধ্যে, তুমি কিভাবে তোমার হাজবেন্ড ঘরে থাকা অবস্থায় তুমি বের হয়ে গেলে, তোমার ঝগড়া করতে ইচ্ছা করলো তুমি পরে করতে। পরে তাকে এ টু জেড আমি সব বললাম, বোন তো লজ্জায় কান্না শুরু করলো, এর মধ্যে দুই ভাগ্নি চলে আসলো, তাদের সামনেই বললাম ভীষণ পুরুষ কখনো আপন হয় না, বললো আন্টি কি হয়েছে। পরে আমি বললাম যে এরকম তোর বাবা আমাকে এরকম এরকম প্রস্তাব দিল, এবং আমাকে এরকম এরকম প্রস্তাব মানে সবকিছু বলার পর মেয়ে দুটো খুব লজ্জা পেলো। তখন ওদেরকে বললাম যে শোন সমাজটা আসলে খুব খারাপ, আর এমন একটা অবস্থা ওর পর থেকে যে আমার বোনও বোধ হয় মানসিক রোগী হয়ে গেছে, আমার দুলাভাই যখন বাসা থাকে তার ইয়াং মেয়েদেরকেও সে রেখে যায় না, বলে না আমি আর কাউরে বিশ্বাস করি না দুনিয়াতে, অদ্ভুত একটা মহিলা হয়ে গেছে। তখন আমার মনে হয় যাহা আমার ওই ঘটনা না বললে হয়তো আমার বোনটা এরকম করতো না, আবার মনে হয় যে না আমি যদি না বলতাম বোন যদি এসে দেখতো নিশ্চয়ই সে আমাকেই খারাপ ভাবত। তাহলে আপনি বলেন যে আমি কেন পুরুষদের অপছন্দ করব না।
আপনি যখন আপনার বোনকে বলেন তখন আপনার ভাগ্নিদের বয়স কিরকম ছিল সেই সময়? ওরা কি একটু বড় ছিল নাকি?
একটু বড় ছিল, ইন্টারমিডিয়েট পড়তো দুটোই।
আচ্ছা।
এবং তারা অঝরে কান্না করলো এবং আমাকে জড়িয়ে ধরে ওরাও সরি বলা শুরু করলো। বললাম না তোমরা সরি হচ্ছ কেন, তোমাদের সরি বলার কিছু নেই, আমি শুধু বললাম মানে পুরুষরা কেমন হয় এটা বোঝানোর জন্য তোমাদেরকে বললাম, নাহলে তোমরা তো বিশ্বাস করতে না। এই জন্য বলি যে খুব সেফে থাকবা, যেমন পড়াশোনা করছো, বাসে যাচ্ছ, রিক্সা যাচ্ছ, অনেক অনেক ধরনের কথা বলবে, নোংরা কথা বলবে, তোমরা খুব কষ্ট পাবে, এরকম কষ্ট পেও না। আরেকটা কথা আপনাকে বলি, এটা আমার জীবনের মানে আমার খুবই কষ্ট লাগে এই কথাটা বলতে ভাবতে। আমি প্রায় কান্নাও করে ফেলি যে শুধু এই পুরুষদের জন্য আমার থার্ড বেবিটা যখন হয় তখন আমি মানে বাসে তো অনবরত কখনো হিপে হাত দিচ্ছে, এমনকি রোজার সময় পর্যন্ত আল্লাহ মাফ করুক, মানুষের যে কি রুচি আর মানুষ যে কি অমানুষ। বাসেও হয়তো দেখা যাচ্ছে যে অফিস টাইমে উত্তরে আমার বাসা অনেক দূরে যেতে হবে, খুব ঠেলাঠেলি করে ধাক্কাধাক্কি করে ছেলেরা আমাকে জায়গা তো দিচ্ছে না, দেখা গেছে স্পর্শকাতর স্থানে আমাকে। আগে খুব কান্নাকাটি করতাম, এখন বলি ঠিক আছে যা তোদের যা মনে হয় তোরা তাই কর। মনে মনে বলি, প্রকাশ করি না, আচ্ছা তোরা যাই শান্তি পাস কর। আবার মনে মনে অনেক সময় গালি দেই, যা রে কি অদ্ভুত জীবনে আছি আমরা, যে এই মাটা কি জানে যার জন্ম দিয়েছে। আমরা যে অনেক সময় রেগে গেলে বলি কুকুরের বাচ্চা, হয়তো ওই ভদ্রলোক ভালো ভদ্রমহিলা ভালো কিন্তু সে ছেলেটা খারাপ, তাহলে আমরা ছেলেটার মাকে বা বাবাকে গালি দিয়ে তো লাভ নেই। তাহলে আমি ভয় পাই যে আমার ছেলে আছে আমার ছেলেরও কি এরকম খারাপ হবে। আমি খুব আল্লাহর কাছে মিনতি করি যে প্লিজ আল্লাহ আমার ছেলে দুটা যেন এরকম না হয়, ওরা যেন ভালো হয়, আমার জামাই যেন ভালো থাকে, আমার ভাইরা যেন এরকম না হয়। কিন্তু তারপরে আমার সন্দেহ হয় যে সবাই খারাপ দুনিয়ায়, একটাও ভালো না। আমি যখন উত্তরে বাসা ছিল আমার, একদিনের ঘটনা বলি, পিজির সামনে আমি দাঁড়ানো, অনেক রাত হয়ে গেছে, আমার বেবিটা তখন এক
বছর,
তো রাত হয়ে গেছে, ওদিন মিটিং ছিল, মিটিং আমি নর্মালি 5:30 বেরো, ওদিন আমার বেরোতে বেরোতে 8 বেজে গেছে। তো আমি শাহবাগ হাঁটতে হাঁটতে ওখানে দাঁড়িয়ে আছি, কোনো ট্রান্সপোর্ট পাচ্ছি না, তো কোনো ট্রান্সপোর্ট পাচ্ছি না, আমি খুব বিচলিত, কারণ আমার বেবিটা একদমই ছোট, ঘরে আমার অসুস্থ আম্মা খুব টেনশন ফিল করছে। তা আমার পাশে একটা অন্ধ ভিক্ষুক দাঁড়িয়ে আছে, অন্ধ কিনা প্রথম আমি বুঝিনি, প্রথম দেখলাম যে একটা পা নেই তার, স্কার্চে ভর দেওয়া, আমার খুব মায়া হলো, আহা বেচারা, আমরা দুনিয়ার এই সুন্দর সবকিছু ও না সরি পা নেই তো প্রথমে দেখলাম, খুব খারাপ লাগলো, পাশে এসে ভিক্ষা চাচ্ছে। তখন বললাম যে আমি কখনো বলি না মাফ করো, অনেকে বলে মাফ করো, তো আমি বলি যে চাচা ভাঙটি নেই আমার কাছে, কারণ আমার তো খুব টেনশন হচ্ছে, আমি শান্ত ভিক্ষুকদের ভিক্ষা দিয়ে থাকি, তখন আমি বলছি আমার কাছে ভাঙটি নেই। তো পরে সে আমার দিকে পুরো বডিটা ঘুরালো, তখন আমি ভালো করে খেয়াল করলাম তার একটা চোখও নেই, অর্থাৎ একটা পা নেই একটা চোখ নেই, আর একটা যে চোখ আছে তার, অর্থাৎ আমার পাশে ছিল বোধহয় সে ডান দিকে, বাঁ দিকে সম্ভবত তার চোখ, মানে একটা সাইডে চোখ নেই, একটা পুরো বডিটা ঘুরায় এসে আমাকে চোখ মারলো ওই একটা চোখ দিয়ে। তখন আমি এত অবাক হলাম,
ওটা তো অন্ধকার ছিল, অন্ধকারে দেখলেন কিভাবে?
না আমরা তো এসেছিলাম, ওই লাইট ছিল তো,
আচ্ছা ঠিক গেটেই ছিলেন?
গেটে ছিলাম, মানে বাস স্টপেজ এখানে তো লাইট থাকে, বড় লাইট থাকে না, ওটা বোঝা যায়। আর সে তো পুরো বডিটা আমাকে ঘুরায়, মানে আমার মুখোমুখি হচ্ছে বডিটা, আগে তো সাইডে ছিল, যখন সে পুরো বডিটা ঘুরায় আমাকে চোখ মারলো, তখন আমি প্রথম খুবই হলাম যে এটা কি কি করলো লোকটা। তারপরে আমার মানে চোখ দিয়ে পানি বের হয়ে গেল যে মেয়েদেরকে মানে এতটা তারা মানে কি বলবো, ভাষা পাচ্ছি না আসলে, নিজেকে খুব অসহায় মনে হলো যে একটা ভিক্ষুক যে যার একটা পা নেই একটা চোখ নেই সে আমাকে চোখ মারছে এক চোখ দিয়ে, আমি যদি তাকে একটু একটা আঙ্গুল দিয়ে ধাক্কা দিই সে কিন্তু পড়ে যায়। নিজেকে খুব অসহায় ভাবলাম এবং খুব কান্না করলাম, অঝরে কাঁপছি যে মেয়েরা এত অসহায় যে তাদের এই সমাজ সংসারে কোথাও এতটুকু সম্মান কেউ দেয় না, না দেয় রাষ্ট্র, না দেয় সমাজ, না দেয় সংসার, কোথাও তাদের স্থান নেই। এদিকে ট্রান্সপোর্ট পাচ্ছি না, খুবই খারাপ অবস্থা। পরে সরে আসলাম এবং অনেক কষ্ট করে একটা সিএনজি ঠিক করলাম, সিএনজি ভাড়া চাইলো 300 টাকা, যেখানে নর্মালি হয়তো অনেক আগের কথা বলছি 100-150, সেখানে 300 টাকা। তো ভাবেই চলে গেলাম আর কি, আর সারা রাস্তা কাঁদতে কাঁদতেই গেলাম যে কি অবস্থা। পরের দিন আমার বসকে বললাম, স্যার আপনি এত রাত্রে মেয়েদেরকে ছাড়েন, যে চিন্তা করেন আমাদের দেশের মেয়েদের অবস্থান কোথায়, আপনারা বলেন যে শিক্ষিত হলে মানুষেরই বাড়ে, একটা অশিক্ষিত অন্ধ ভিখারী সেও চোখ মারে, একটা শিক্ষিত ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করা ছেলে সেও, তাহলে এই সমাজের উন্নতি কবে হবে? শিক্ষিত হলেই কি সমাজের উন্নতি হয়? তখন উনি অবাক হয়ে বলছে কি হয়েছে তোমার, তুমি এরকম করছো? তখন আমি শাহবাগের ঘটনাটা বললাম, উনি খুবই মানে লজ্জিত হলো, দুঃখিত হলো, কারণ উনি নিজেও একটা ছেলে। এবং আমি বললাম যে আসলে আমার মনে হয় যে আমার বাবারও হয়তো চরিত্র ঠিক ছিল না, কারণ আমার মনে হয় সব পুরুষরা এরকম জানোয়ারের মতো। আমার মনে হয় জানোয়ার তো শুধু ক্ষুধার জন্য বা হয়তো জৈবিক তার চাহিদা একবার তার মেটানোর জন্য করে, ছেলেদের জৈবিক তার চাহিদা মানে কোনো শেষ নাই, তাদের আকাঙ্ক্ষার কোনো শেষ নাই, তাদের বদমাইশের কোনো শেষ নাই, মানে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে। অনেকক্ষণ বললাম, পরে উনি বললো যে দেখো তুমি মন খারাপ করো না, ঠিক আছে কালকে থেকে তোমাকে আগে আমি ছেড়ে দিব। আরেকদিন একটা ঘটনা, সেদিনও বাসে আমার রাত হয়ে গেছে, কোনো বাস পাচ্ছি না, উত্তরে যাওয়ার পরে বাস আমার চেঞ্জ করতে হয়, বাসে গেলে 2 টাকা। যেহেতু আমি আপনাকে বলেছি যে আমি বাসের এরকম সমস্যার জন্য মাঝে মানে আমার বেবিটা হওয়ার পর থেকে আর কি আমি সিএনজি যেতাম।
আপনার শ্বশুর বাড়ি তো ছিল গুলশানে, গুলশান থেকে উত্তরাতে কি শিফট করে চলে গেলেন?
হ্যাঁ, পরে ওনারা মারা গেলেন, ওনাদের বাড়ি সারি বিক্রি করা, ওটার অনেক কাহিনী আছে। ভাইদের যেরকম হয় সমাজ সংসারে, বাবা মা মারা গেলে দেখা যায় প্রচুর সম্পত্তি থাকে, সম্পত্তির জন্য মারামারি কাটাকাটি, ওরকম একটা সিচুয়েশন হয়েছিল আর কি। তো উত্তরে চলে গেলাম আরেকটা কাহিনীর জন্য, যে বাচ্চাদের যাতে সমস্যা না, যেহেতু আমি জানি যে বাসের মধ্যে কিরকম টর্চারটা হয়, আমার মেয়েকে বা আমার আত্মীয় যারা আমার সঙ্গে থাকে তাদের যাতে এরকম কষ্ট না হয়, এই জন্য আমি উত্তরে চলে গেলাম। যে আমার মেয়ে বলেন বা আমার ভাইয়ের মেয়ে ছিল একটা আমার সঙ্গে, ওদের যাতে বাসে যাতে উঠতে না হয়, অর্থাৎ রিক্সা রিক্সা যাতে চলে যেতে পারে, কারণ আমি চাইনি যে আমার ছোট ছোট বাচ্চাদের মনের মধ্যে ওটা ঢুকে যাক, যেমন আমার মনের মধ্যে ঢুকে গেছে ছেলেরা খারাপ, আমি চাইনি যে ওদের মনের মধ্যে ওরকম ঢুকুক। কারণ সবাই অসুস্থ হয়ে তো লাভ নেই, অসুস্থ একা আমি হচ্ছি, আমি হই, হয়তো আছে অনেক অসুস্থ এরকম যারা পুরুষ বিদ্বেষী বলেন বা পুরুষদের দেখতে পারে না, আমার দিকে ঠিক আছে, কারণ আমাকে এত টর্চার করা হয়েছে যে আমার কি বলবো, আমার মানে মনে হয় যে পুরুষ না থাকলেই ভালো হতো, কিন্তু আসলে তো এটা ঠিক না, পুরুষ তো থাকবেই, নাহলে তো বংশবৃদ্ধি হবে না, নারী পুরুষ থাকবে পৃথিবীতে, এটাই স্বাভাবিক। তো এই ঘটনাটা বলি, তো উত্তর আমি শাহবাগ থেকে উত্তরে গেলাম, ওখানে যাওয়ার পরে বাস চেঞ্জ করতে হবে, বৃষ্টি হচ্ছে, তো এত লোড মানে বাসে যে আমি কোনোভাবে উঠতে পারছি না, মানে প্রায় 10টা বেজে গেছে আমার উত্তরাতে, আমার বাচ্চারা বারবার ফোন দিচ্ছে আম্মু তুমি আসছো না কেন, তো যতবার চেষ্টা করি ছেলেদের জন্য উঠতে পারি না, জড়িয়ে ধরার চেষ্টা করবো এরকম অনুব্রত করছে, আমি একদম বিরক্ত হয়ে গেলাম। পরে বলতো ধর আজকে বাসা যাবো না, এখানেই দাঁড়িয়ে থাকবো। পরে খুব সুন্দর একটা ছেলে, ইয়াং ছেলে, খুব ইনোসেন্ট চেহারা তার, মনে হয় যে আল্লাহর ফেরেশতা তাকে নিজে আমার জন্য আমাকে সেভ করার জন্য নিয়ে আসছে। সে আসছে, এসে আমার পাশে ঘেঁষে দাঁড়াচ্ছে, তা আমি বললাম যে এটাই লাস্ট বাস, অর্থাৎ এর পরে আর কোনো বাস যাবে না ওই রুটে, কি করব আমি? বলছে ঠিক আছে আপু, আপনি টেনশন করেন না, যেভাবে হোক আমি আর আপনি এই বাসটা আমরা উঠে যাব। আমি বললাম থ্যাংক ইউ ভাইয়া। তো বাস আসলো এবং সে আমাকে খুব সেফ মতো সবাইকে, সবাই উঠলো, সবাইকে ধাক্কা টাক্কা দিয়ে সরিয়ে সরিয়ে আমাকে উঠালো, আপু আপনি উঠেন, এবং সে আমার গা ঘেঁষে দাঁড়ালো। এবং এত মানে ভিড় যে মানে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, মানে বুকে চাপ লাগছে, এমন যে একজন আমার সামনে দাঁড়িয়ে আছে তার বুকের সঙ্গে আমার বুক লেগে আছে এবং তার পিঠের সঙ্গে আরেকজন, মানে এরকম খুবই বিশ্রী অবস্থা, মানে মরে যাওয়ার মতো অবস্থা, গরম, প্রচন্ড গরম, গুড়ি গুড়ি বৃষ্টি, কিন্তু তারপরে গরমের সময় তো আবার কেমন যেন একটা ভ্যাপসা গরম। তো বাসের মধ্যে যখন লোকজন ওঠে, আপনি হয়তো খেয়াল করবেন রাত্রেবেলা ম্যাক্সিমাম সময় লাইট জ্বালায়, একটা সময় হয়তো আবার লাইটটা নিভিয়ে দেওয়া হয়, তো ওরকম একটু পরে লাইটটা নিভিয়ে দিল। যে ছেলেটা আমাকে মানে মনে হলো যে আল্লাহর ফেরেশতা, সে আমাকে হেল্প করলো, আমি তাকে মনের মাধুরী মিশিয়ে একটা হাসি দিলাম এবং তাকে আমি থ্যাংকস দিলাম।
আপু আপনি থ্যাংকস দিলেন, ঠিক এই পরে আমরা একটা ছোট্ট একটা বিরতিতে যাব, তারপরে আবার ব্যাক করছি।
ওকে সামি, বিরতিতে যাওয়ার আগে যেটা বলতে চাই যে আমরা কথা বলছি এবং এর মধ্যে কিন্তু যেটা বলছে যে পুরুষ নির্যাতনের কথাই বেশি বলছে, তা আমাদের দেশে কি পুরুষ নির্যাতন, নারী নির্যাতনের কিন্তু অনেক সংগঠন রয়েছে যারা নারী নির্যাতন নিয়ে কাজ করে, তো পুরুষরাও যে নির্যাতিত হয় মানে এরকম সংগঠন আছে নাকি?
এরকম আসলে আমরা কিন্তু প্রায় 2 সপ্তাহ যাবৎ কিন্তু আমরা এরকম খোঁজ করেছিলাম যে পুরুষ নির্যাতন করে এবং এই পুরুষ নির্যাতন বিরোধী কোন সংগঠন আছে কিনা। তো আমরা ফাইনালি কিন্তু একটা সংগঠন এরকম একটা খোঁজ পেয়েছি যারা এই পুরুষ নির্যাতনের বিরুদ্ধে যারা কাজ করছেন, মানে নারী নির্যাতন নিয়ে তো অনেক এরকম এনজিও সংগঠন নিজ উদ্যোগে অনেকে কাজ করে করছেন, কিন্তু এরকম কোন সংগঠন যারা পুরুষ নির্যাতনের বিরুদ্ধে যারা কাজ করছেন এরকম কিন্তু একটা সংগঠন আমরা খোঁজ পেয়েছি, তাই তাদের সঙ্গে কথা বলার সৌভাগ্য আমাদের হয়েছিল।
সাদিক স্বামী তাদের সাথে কথা বলেছিল, ওকে, মানে পুরুষ নির্যাতন বিরোধী সংগঠন না, পরিবার বাঁচাও আন্দোলন,
মানে এরকম তারা একটা সংগঠনের নাম দিয়েছে যেটা হলো পরিবার বাঁচাও এই আন্দোলন, এবং তাদের এই সংগঠনটার কাজই হলো যে যেখানে পুরুষ নির্যাতন হয় তারা সেখানে সেটা প্রোটেক্ট করে, সেটা হয়তো বা তাকে মেন্টালি সাপোর্ট দেওয়া বা আইনি সহায়তা দেওয়া, তো মানে বিভিন্ন ভাবে তারা চেষ্টা করে। এবং
একটা জিনিস আমার খুব মনে হচ্ছে মজা, যেটা মানে পুরুষরা নির্যাতিত হলে বলেও না মনে লজ্জায়, পুরুষরা নির্যাতিত,
হ্যাঁ হ্যাঁ, মানে এটাই কিন্তু হয় অধিকাংশ ক্ষেত্রে যে পুরুষরাও যে নির্যাতিত হয় না ঘটনা কিন্তু এরকম না, আবার নারীরা যে নির্যাতিত হচ্ছে সেটা তো আমরা একদম দেখতে পাচ্ছি, যে বাস থেকে শুরু করে ট্রান্সপোর্ট থেকে শুরু করে যেভাবে মানে আশাপু বলছেন যে সব জায়গায় কিন্তু নারীরা নির্যাতিত, কিন্তু পুরুষরাও যে নির্যাতনের শিকার হয় তারা কিন্তু কোথাও মুখ মানে মুখ ফুটে কিন্তু বলতে পারে না, তাদের কিন্তু বলার জায়গা নাই,
ডিফারেন্ট নির্যাতনের ধরনটা আসলে দুই প্রকার, রাস্তাঘাটে যেটা দেখি এখানে পুরুষ কমই হয়। ওকে, আমরা মনে হয় যে স্বামী কথা বলেছিল এই পুরুষ নির্যাতন বিরোধী একটা সংগঠন পরিবার বাঁচাও আন্দোলনের আহ্বায়ক ফেনী সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর মাহফুজুর রহমানের সঙ্গে আমরা তাদের কথোপকথনটা একটু শুনে আসি।
ভাইয়া, আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা তো আসলে একটা সংগঠন করছেন আর কি, পরিবার বাঁচাও যে আন্দোলন, জি জি, সংগঠনটা আপনারা করলেন, তো এই সংগঠনটা আসলে আপনারা কেন করলেন?
আচ্ছা, এটার আমাদের আমাদের আমার একটা ভিউ ছিল আর কি, যেটা আপনার ধরেন নির্যাতন, নির্যাতন তো আসলে এটা কোনো জেন্ডারাইজেশন হয় না, যে কোনো নির্যাতিত হতে পারে, একজন পুরুষও নির্যাতিত হতে পারে, একজন নারীও নির্যাতিত হতে পারে। আমি ধরে নিলাম যে নারী নির্যাতনের হার ধরেন আপনার 80% বা 70% 10% 20% বা 30% পুরুষ তো পুরুষ নির্যাতিত হতেই পারে বা হয়, তো দেখা যাচ্ছে যে আপনার আমাদের যতগুলা এই নির্যাতনের পক্ষে সংগঠন সবগুলোই নারীবাদী, কিন্তু 1% পুরুষও যদি নির্যাতিত হয় তার দেওয়ার কোনো প্ল্যাটফর্ম নয়, সেই ভিউ থেকে আপনার এই সংগঠনের মানে জন্ম আর কি।
আচ্ছা, পরিবার বাঁচাও যে আন্দোলন আপনারা যে পুরুষদের পক্ষে যে সংগঠনটা আপনারা করলেন, তো বর্তমানে আপনাদের সদস্য সংখ্যা কত?
আমাদের প্রায় 200 মতো।
আচ্ছা, তো এটা মুভমেন্ট আসলে কি, আপনারা কি করতে চান এই সংগঠনের মাধ্যমে?
আচ্ছা, আমাদের এগুলা কত কিছু গোল আছে, আমাদের প্রাইমারি গোল হলো যে পুরুষও যে নির্যাতিত হতে পারে এই জিনিসটার একটা মানে জনমত গঠন, এটা হলো আমাদের প্রাইমারি গোল আর কি। এরপরে আমাদের এরপরে আছে যে আরো সচেতনতা বৃদ্ধি, তারপরে তো আমরা একসময় যে এই যে বিভিন্ন ধরনের যে একপেশী আইন আছে সেগুলো এগুলো আরো আমাদের পরে, এখন আমরা চাচ্ছি যে আমাদের জনমত গঠন এবং পুরুষরা যে নির্যাতিত বা এদেরকে আমাদের যেমন আমাদের ফেনীতে কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে যে একজন স্ত্রী তার স্বামীকে খুন করে ফেলছে, এদেরকে আমাদের মানসিক সহায়তা দান, এগুলো এর মধ্যে আমাদের মোটামুটি এখন কার্যক্রম সীমাবদ্ধ আর কি।
আচ্ছা, তো আপনারা যে এই পরিবার বাঁচাও যে সংগঠনটা করলেন আর কি, তো এই সংগঠনের যে আপনারা আসলে একটা পার্সপেক্টিভ থেকে তো করেছেন যে পুরুষরা অনেক সময় নির্যাতন হয়, তো আমার একটা প্রশ্ন যে পুরুষরা আসলে কি ধরনের এরকম নির্যাতনের প্রকাশ হয়, যে আমরা তো নারীরা দেখি যে নারীরা অনেক ধরনের নির্যাতনের শিকার হন, কিন্তু পুরুষরা আসলে কি ধরনের নির্যাতনের শিকার হতে পারেন বলে আপনার মনে হয়?
হ্যাঁ, ধরেন একজন পুরুষ ধরেন একটা স্বল্প বেতনের চাকরি করে, একটা উদাহরণ দিলাম আর কি, তো তার আপনি বাসায় গেল, সেই স্ত্রী বললো যে দেখো একটা গাড়ি চালায়, ওর স্বামী একটা এলসিডি টিভি কিনছে, তুমি কি করতে পারো, তো এই এটা তো ওয়ান টাইপ অফ নির্যাতন, সে দেখা যাচ্ছে এরপর হয়তো ঘুষ খাচ্ছে বা অন্যভাবে চেষ্টা করতে সেটাকে মেকআপ করার, এটা একটা উদাহরণ দিলাম আর কি, এরকম আরো অনেক ধরনের উদাহরণ আছে।
আচ্ছা, এই যে অভিযোগ, অভিযোগগুলো বেশিরভাগ ক্ষেত্রে স্বামীদের প্রতি করা হয়, যে নারীরা যে অভিযোগগুলো করেন যে নারীরা ঘরে এবং বাইরে দুই দিকেই তারা নির্যাতনের শিকার হন, তো ঘরে যে নির্যাতিত তারা হন, তো সেক্ষেত্রে স্বামীর প্রতি সবচেয়ে বেশি অভিযোগটা করা হয় যে স্বামীরা নারীদেরকে অত্যাচার করে নির্যাতন করে, এই ব্যাপারটা আপনারা কিভাবে দেখেন?
না, এটা আসলে হচ্ছে যে এখানে ভিউটা আসলে অনেক আগে থেকে ব্যবহার হচ্ছে, সবকিছুর জন্য পুরুষই দায়ী, বিভিন্ন আপনার ধরেন অনেকগুলো এনজিও আছে, প্রচারণা সবকিছু দেখবেন যে এইভাবে করা হয়েছে, কিন্তু দেখেন এই যে বলা যে নির্যাতিত বা ইয়ে, কিন্তু অনেক সময় দেখা যায় এটা ঠিক না, নির্যাতন দুই পক্ষ থেকে হতে পারে, ঠিক আছে, যেমন অনেক সময় বলা যে পুরুষরা অনেক সময় যে পরকীয়া করে, নারীরা পরকীয়া করতেছে না, এরকম আর কি, জিনিসটা আসলে এক পেশে করে ফেলা হয়েছে, এটা ঠিক না আর কি।
আচ্ছা, তো এখন পর্যন্ত আপনার এটার জন্য কোন মানববন্ধন বা আইন পাশ করার জন্য কোন স্মারকলিপি এই টাইপের কোন কাজ
করতে পারছেন? আইন পাশ তো আসলে অনেক পরের ব্যাপার, আমরা এখন চাচ্ছি যে সচেতনতা বৃদ্ধি বা এটার একটা ভিউ গঠন, এবং দুই নম্বর হচ্ছে যে আমরা কিছু যদি যারা নির্যাতিত হচ্ছে ওদের পাশে কিছু দাঁড়াতে পারি, আইন তো হচ্ছে মানে আইন পরিবর্তন বা এগুলো হচ্ছে অনেক পরের ব্যাপার, এগুলো আরো অনেক অনেক কিছু, অনেক যখন একটা স্ট্রং হবে আরো মুভমেন্ট তখন হয়তো আমরা চিন্তা করবো, এই মুহূর্তে এগুলো নিয়ে মানে আইনের পরিবর্তনের ব্যাপারে আমাদের কোনো ইয়ে নাই, কিন্তু আমরা কিন্তু নারী নির্যাতনের বিরুদ্ধে না, এটা আমি কথায় বলিনি।
আচ্ছা, আপনাদের এই সংগঠনের নাম তো হতে পারতো যে পুরুষদেরকে নির্যাতনের হাত থেকে রক্ষা করার জন্য, এরকম এক সংগঠনের নাম হতে পারতো, কিন্তু পরিবার বাঁচাও, মানে এটা কি আসলে রিলেট, মানে পরিবার বাঁচাও, এই নামটা কেন?
সমাজকে এখন আনস্টেবল করে ফেলা হচ্ছে। আগে আমাদের সময় দেখছি আমাদের এত আইন ছিল না, এত ইয়ে ছিল না, তা আমাদের মা বাবারা কি সুখী ছিল না? এখন এত আইন করার ফলে দেখা যাচ্ছে যে এক পেশার খেলার ফলে আজকে পরিবার গুলা দেখেন আপনি ডিভোর্সের অনেক বেড়ে গেছে, বা পারিবারিক নির্যাতন বা পারিবারিক ইয়াটা সংহতিটা অনেক নষ্ট হয়ে গেছে। তা আমরা চাচ্ছি জিনিসটাকে একটা নিউট্রাল পয়েন্টে এনে যে পরিবারকে বাঁচানো, সেই কনসেপ্ট থেকে আমাদের পরিবার বাঁচানো।
আচ্ছা, তো পুরুষরাও দেখা যায় যে অনেক সময় ঘরের মধ্যে অনেক সময় নির্যাতিত হন, দেখা যায় যে আমরা হয়তো বা জানি যে, কিন্তু সেটা প্রকাশ্যে আসে না, সংবাদ মাধ্যমে সেই ব্যাপারগুলো আসে না, এই ব্যাপারটা আপনারা কিভাবে দেখেন যে সংবাদ মাধ্যম কি এক পেশে যে এই সংবাদগুলো কেন আসে না যে পুরুষরা নির্যাতিত হন?
সাংবাদিক বা সংবাদ মাধ্যম দেখে কি কোনটা সমাজ বা কোনটা ইয়ে অ্যাকসেপ্ট করবে? তো একটা পুরুষ নির্যাতিত এই সংবাদটা তো অনেক সময় দেখা যায় হাস্যকর হয়, যদি পুরুষ আবার কি নির্যাতিত হয়, ঠিক আছে না? তো এখন কিন্তু আসতেছে না, ঠিক না? যেমন আমাদের কিছু ওয়েবসাইটে প্রচুর পুরুষ নির্যাতনের খবর এখানে আমরা দিই আর কি, তো এগুলো আসতেছে, কিন্তু ওই জিনিসটা ওইভাবে এখন ডেভেলপ করে না, এই জিনিসটা খবর দেওয়া বা এই জিনিসগুলো যে দিতে হয়, যেমন এই কনসেপ্ট বা এই পার্সেপশনটা বা এই ভিউগুলো এখন ওইভাবে এস্টাবলিশ না, এই জন্য আমার মনে হয় এটার প্রতি একটু নজরটা কম, বা পুরুষরা একটু হয়তো অন্তর্মুখী হয়, যারা এই বলতে হয় এটা লজ্জাবোধ করে, এগুলো আছে, অনেকগুলো ব্যাপার আছে, এটা শুধু একটা আপনি একটা দিক থেকে চিন্তা করতে হবে না, এটার আপনার মাল্টি ভিউ একটা মাল্টি ডাইমেনশন একটা ইয়ে আছে, যে কারণে জিনিসগুলো হয়তো ওইভাবে আসে না।
এই নির্যাতনের জন্য যে পুরুষরা যে নির্যাতিত হয় বা নারীরা যে নির্যাতিত হয় ঘরের মধ্যে, যে নারীরা নির্যাতিত হয় এর জন্য আসলে আপনার কি মনে হয় যে পুরুষরাই বেশি দায়ী না নারীরা বেশি দায়ী?
এটা আসলে কতদূর কে দায়ী এটা নিয়ে আসলে কোন ডাটা না, এটা যেমন আপনার ইন্ডিয়ায় কিছু ডাটা আছে, ওখানে বোধ হয় এরকম 40-60 এরকম বোধ হয় পুরুষরা 60% অথবা মহিলারা 40%, আমাদের একজ্যাক্ট কোনো আসলে কোনো এটা নিয়ে কোনো অবজারভেশন বা সোশ্যাল কোনো স্টাডি নাই, সে হিসেবে আসলে আমার ভিউতে মনে হচ্ছে যেমন 60-40 এরকম হতে পারে, বা এটা আসলে অবজারভেশনাল, কিন্তু এরকম কোনো স্টাডি আসলে নাই, সেক্ষেত্রে আসলে কমেন্ট করা খুব টাফ।
আচ্ছা, পুরুষদের প্রতি যে সমাজে আসলে প্রথম যে অভিযোগটা করা হয় যে অর্থনৈতিক একটা অভিযোগ করা হয় যে ঠিক মতো নারীদেরকে ঘরের মধ্যে হয়তো বা তাকে টাকা পয়সা দিচ্ছে না সংসার চালানোর জন্য, এবং এরপরে আরেকটা যে অভিযোগ করা হয় যে নারীরা যখন কোন একটা বিষয়ে পুরুষ তার স্বামীর প্রতি সেটা প্রতিবাদ জানায় তখন সেটা স্বামীরা সেটা দমানোর জন্য একটা চেষ্টা করে, তা আপনার কি মনে হয় যে এরকম কি ঘটনাগুলো কি এরকমই হয় যে সব ক্ষেত্রে পুরুষরা
না? কিছু তো এরকম ঘটনা হয়, কিন্তু তাই বলে সব হয় এরকম না, উল্টা হয়, উল্টা ঘটনা ঘটে, তো কিছু যে হয় না তা না, নারী তো নির্যাতিত হয়, তো নারী নির্যাতন যেমন হয় পুরুষ নির্যাতন হয়, তো আমাদেরকে দুইটাকে আসলে নিউট্রাল পয়েন্ট অফ ভিউতে দেখতে হবে, নারী নির্যাতনের প্রতিবাদ করতে হবে, পুরুষ নির্যাতনের প্রতিবাদ করতে হবে।
আচ্ছা, পুরুষ নির্যাতন প্রতিরোধ করার জন্য আসলে কি করা দরকার আপনার কি মনে হয়? যে সচেতনতা তো অবশ্যই দরকার, এরপরে আসলে কি কি করা দরকার?
এরপরে হচ্ছে যে সামাজিক কিছু যে মূল্যবোধ গুলো ওগুলোরও পরিবর্তন করতে হবে, তারপর হচ্ছে যে আপনার যে মানুষের অর্থনৈতিক সক্ষমতা বাড়ালেও কিন্তু নির্যাতনের হার গুলো অনেক কমে যায়, তারপর আপনার এই যে আরো কিছু ব্যাপার আছে যে পুরুষদেরকে অনেক কিছু যে মানে অনেক মনে করা যে পুরুষরা অনেক কিছু করবে সবকিছু ইয়ে করবে, কিন্তু তারও যে কিছু লিমিটেশন আছে এই জিনিসগুলো বোঝানো, তারপর আইনের কিছু ব্যাপার আছে যেমন দেখেন দেখেন নারী নির্যাতন বিরুদ্ধে যে আইনগুলো আছে সেগুলো অনেক অনেক অপপ্রয়োগ হচ্ছে, সেগুলোর ব্যাপারেও চিন্তা করতে হবে আর কি।
আচ্ছা, তো সব দিক মিলে তো আসলে একটা সমাজ, একটা সমাজের মধ্যে যেমন একজন স্বামী থাকেন, একজন স্ত্রী থাকেন, একজন সন্তান থাকেন, সবকিছু মিলে একটা সমাজ, সেই সমাজের পরিবার বাঁচাও আপনাদের যে আন্দোলন, এই আন্দোলনটাকে আপনারা আসলে আরো কত দূর এগিয়ে নিয়ে যেতে চান আপনারা?
আমরা তো আসলে মাত্র শুরু করলাম, তো আমরা চিন্তা করি যে এটা শেষ আমরা কত দূর দেখবো যাই না, আমরা একসময় দেখবো যে এক সময় এই নির্যাতনকে আমরা চাই যে এক সময় নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে দেখা হবে এবং পুরুষ নারী যে দুজনে নির্যাতিত হবে এটা সমাজ এবং আইন বা রাষ্ট্র ব্যবস্থা স্বীকার করে নেবে এবং মানে এটার আইনেরও কিছু পরিবর্তন করবে যেগুলো এক পেশ আইন আছে।
আচ্ছা, আপনাদের সংগঠনটা কত সালে হয় মানে সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় কত সালে, এবং আপনাদের সংগঠনটা উইং এখন কতগুলো শহরে?
আচ্ছা, এটা শুরু হয়েছে আসলে 2013-তে, এখন উইং আছে আমাদের তিনটা শহরের মতো উইং আছে আর কি, আমাদের মেইনলি ফেনী থেকেই শুরু করছি, আমাদের চিটাং আছে কিছু আর আমাদের ইয়েতে ঢাকায় আর আমাদের বাইরে কিছু কানেকশন আছে আর কি আপনার ইন্ডিয়ার সাথে আর হচ্ছে ইউএসএ তে।
আচ্ছা, এই সর্বপ্রথম ইন্সপায়ার্ড হন কোথেকে যে পরিবার বাঁচাও আন্দোলন এরকম একটা সংগঠন আপনারা করবেন, এর শুরুটা আসলে কিভাবে হয়েছিল?
শুরুটা হয়েছিল আসলে আমি এটা নিজেও কিছু চিন্তা ভাবনা করছিলাম, পরে আমি ইন্ডিয়া একটা সংগঠন দেখলাম যে সেভ ইন্ডিয়ান ফ্যামিলি ফেডারেশন SIFF একটা ওদের খুব বড় সংগঠন আছে, এদের প্রায় সব স্টেটেই আপনার ইয়ে আছে আর কি, যে ওদের উইং আছে। তো আমি ওইটা দেখে আমিও চিন্তা করলাম যে বাংলাদেশে এরকম করা যায়। তো আমি চার পাঁচজন নিয়ে বসলাম, তাদের আরো অনেকের সাথে কথা বললাম, অনেকদিন ধরে আমি অনেকের সাথে কথা বলে দেখলাম যে অনেকে এটার পক্ষে। তারপরে আমি আরো চার পাঁচজন বা আরো সাত আটজন আমরা প্রথমে এটা নিয়ে বসে নিজে একটা আমরা একটা জায়গায় বসে মিটিং করে এটার জন্ম দিই আর কি।
আচ্ছা, এই সংগঠনটা যখন আপনারা করলেন তখন এর এর বিরূপ কোন প্রতিক্রিয়া কি আপনারা পেয়েছিলেন বিভিন্ন জায়গা থেকে?
হ্যাঁ, অনেকে বলছে যে হাস্যকর, কি এগুলা কি করতেছো, মানে এরকম কি হতে পারে কিনা এরকম, বা অনেকে বলছে যে না এটা তোমাদের পুরো অনেক বিভাগে আঘাত টাকা আসতে পারে এরকম আর কি, কিছু কিছু তো ছিল বিরূপ মন্তব্য।
তো এখন পর্যন্ত কি সরাসরি এরকম কোন প্রতিরোধ কি আপনারা আপনাদের চোখে পড়েছে কিনা?
না না, ওরকম ওরকম ইয়ে পড়ে না। তবে অনেকে বলছে যে অনেকে ধরেন এটাকে মানে একটু ভিন্ন চোখে দেখে বা এরকম কি হয়েছে বা এরকম এটা কি করতেছে, বা অনেকে মানে জিনিসটা তো একটু আসলে অন্যরকম আর কি, আগে এরকম তো কেউ চিন্তা করে নাই বা চিন্তা করলে এটার কোনো বাস্তব রূপ ছিল না।
আচ্ছা, ডক্টর মাহফুজুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ অন্ধকারের গল্প অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য।
আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ।
রাইট, পুরুষ নির্যাতন বিরোধী সংগঠন পরিবার বাঁচাও আন্দোলনের আহ্বায়ক, ফেনী সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর মাহফুজুর রহমান সঙ্গে কথা বলছিলেন আমাদের সাদেক সামি। ওকে সামি, অনেক SMS এবং আমি ওভারঅল যেটা বলতে চাই যে সবারই অনেকের অভিযোগ মানে আশা পুরুষদের ছোট করছে, খালি পুরুষদের পক্ষে বলছে, আর মেয়েরা কিন্তু বলছে যে আশা একদম সত্যি কথাই বলছে।
মানে আসলে এই কন্ট্রোভার্সিটা কিন্তু দুপক্ষ থেকেই হয় যে আসলে আশাও কিন্তু অনেকগুলো ঘটনার সাক্ষী এবং অনেক অনেক উনি ভায়োলেন্সের উনি শিকার হয়েছেন এবং তার ফলে কিন্তু আসলে ওনার এই মুভমেন্ট।
রাইট, এবং আমি কারো পক্ষ নিয়ে বলছি না, যারা ছেলেরা আছে অনেকে খেপে গেছে, আমি আপনাদের দলে, কিন্তু তারপরে বলছি যে এটা ঠিক যে মেয়েরা কিন্তু কিছুটা অবদা শিকার হয়, উঠলে যেটা দেখবেন যে মেয়েরা এরকম
মানে আরবান লাইফে হয়তো বা আমরা একটু ব্যাপারটা কম দেখলো, কিন্তু গ্রামীণ যে অবকাঠামো গ্রামে কিন্তু ব্যাপারটা কিন্তু অনেক করুন,
অনেক আমরা জানিও না আর কি, ওগুলো অনেক কিছু অজান্তে
লাইমলাইটে আসে না।
ওকে, জয় উত্তরা থেকে, আচ্ছা সুন্দর একটা এসেন্স, জাস্ট ফেমাস হওয়ার জন্য বা নিজে সুন্দরী হলে আর্টিস্ট হওয়া যায় না, এটা আর্ট একটা, এটা একটা শিল্প এবং শিল্প গুণ সম্পর্কে জানতে হয় যখন আর্টিস্ট হতে হবে। ওকে, মানিক মিরপুর থেকে আমাদের সাথে রয়েছিল, আর সামি যেটা করতে হবে আমাদের ওজি লিখে কিন্তু অনেক SMS আসছে যারা অন্ধকারের গল্প বলতে চায়, আমরা তাদের সাথে পরবর্তীতে যোগাযোগ
অবশ্যই আমরা মানে যারা এই অন্ধকারের যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সাক্ষী আশাপুর মতো অনেকে হয়তো এরকম আছেন যে নিজের এলাকায় এরকম কোন অনেক এরকম ঘটনা ঘটছে কিন্তু সন্ত্রাসী কার্যক্রম ঘটছে, তারা কিন্তু আমাদেরকে জানাতে পারেন এবং আমাদের সেই অন্ধকারের গল্প টিম কিন্তু সেখানে যাবে এবং সেটা ইনভেস্টিগেশন করে আমরা হয়তো বা কোনো না কোনো পর্বে কিন্তু সেটা নিয়ে আসবো।
অনেক সময় নেশাগ্রস্ত অনেকে দেখা যায় যে ভালো করে একটা মানুষ কিংবা ছেলেমেয়েরাও দেখি ভালো ভালো জায়গায়,
আমরা কিন্তু দেখি যে পত্রিকার খবরে বা কিংবা টিভিতে কিন্তু সেগুলো দেখি এবং সেগুলোকে আসলে আমরা যেটা করতে চাই যে একটা টোটাল একটা প্যাকেজ একটা করতে চাই যে শুধুমাত্র 5 মিনিট বা 10 মিনিট না, সময়টাকে 3 ঘন্টা 1 ঘন্টা থেকে বাড়িয়ে 2 ঘন্টা 2 ঘন্টা থেকে বাড়িয়ে 3 ঘন্টা মানে অনেক বড় আকারে আসলে আমরা করতে চাই সেটা, যেমন আজকে আমরা করেছি যে অনেক দিক থেকে কিন্তু আমরা একটা জিনিসকে উপস্থাপন করার চেষ্টা করেছি, যেটা জরিপ থেকে শুরু করে প্রতিবেদন, প্রতিবেদন থেকে শুরু করে এই সংশ্লিষ্ট কোনো সংগঠন থাকলে সে তার সঙ্গে কিন্তু আমরা যোগাযোগ চেষ্টা করি।
রাইট, নীলপরি লিখেছে, আচ্ছা আই এম সো প্রাউড অফ ইউ। ওকে, এবং মেয়েদের তোমার মতোই মেন্টালিটি হওয়া উচিত, নিজের আত্মসম্মান সবচেয়ে বড়। ওকে, তারপর দুলাল আমাদের সাথে রয়েছিল, আরো অনেক অনেক SMS দেখতে পাচ্ছি, এগুলো পড়বো। আমি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, যাওয়ার আগে আবারও বলছি যে আপনারা আমাদের ফেসবুকে একটা পোস্ট রয়েছে, ফেসবুকে আপনারা কমেন্টস করতে পারেন এবং আমরা সময়ের জন্য হয়তো অনেকগুলো পড়তে পারছি কিন্তু অফ এয়ারে পড়বো, এবং আপনাদের কোনো যদি বস্তুনিষ্ঠ কোনো কথা কিংবা আপনাদের কোনো উপদেশ যদি থাকে তাহলে আমরা সেগুলো পড়ে আমরা আরো সুন্দরভাবে প্রোগ্রামটা করতে পারবো। facebook.com/dhakafm90.4 আবারও বলছি facebook.com/dhakafm90.4 আর SMS করতে চাইলে কেউ যদি অন্ধকারের গল্পে আসতে চান যে আপনার জীবনের এমন কোন গল্প রয়েছে যা শুনলে আমরাও কিছু শিখতে পারবো কিংবা আমরা সচেতন হতে পারবো, আপনি ট্যাগ করবেন OG স্পেস দিয়ে আপনার নাম, তারপর আপনার অ্যাড্রেস আর কিছু বলার থাকলেও লিখে পাঠিয়ে দিবেন 16260 নম্বরে। আমি ছোট্ট একটা বিজ্ঞাপন দিয়ে দিতে যাচ্ছি, তারপরে ফিরে আসছি আবারও। রাইট, আপনারা শুনছেন ঢাকা এফএম, আর স্টুডিও হইতে একটা বেজে ৩৪ মিনিট। মুকুল আছে আপনাদের সাথে এবং সেই সাথে সাদেক সামিও আমাদের সাথে রয়েছে। এবং অন্ধকারের গল্প যারা হঠাৎ করে শুনছেন তাদেরকে বলছি যে অন্ধকারের গল্পে আমরা অন্ধকার জগতের মানুষদের নিয়ে আসি এবং তাদের কথা শুনি। আমরা একজন নরখাতকের গল্প শুনেছিলাম একদিন, তারপর একজন অজ্ঞান পার্টির দলনেতার কথা শুনেছিলাম। সেভাবে আজকে আশা রয়েছেন যে মিডিয়াতে কাজ করতে গেলে নানাভাবে প্রতারিত হয়, ছেলেরাও হয় মেয়েরাও হয়, কিন্তু ফিজিক্যালি কিন্তু প্রতারণার শিকার হয় বেশি মেয়েরা। ওকে, তা আমরা সেগুলো নিয়ে কথা বলছিলাম। এর মধ্যে অনেক অনেক এসএমএস, মাসুম বিল্লা আমাদের সাথে যোগাযোগ করেছে, আচ্ছা বলেছে যে মেয়েদের পোশাক আশাকের কথাটা তুলে ধরেছে যে পোশাক আশাকটা খুব ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেয়েরা তাদের পোশাক আশাকের কারণেও ছেলেরা প্রলুব্ধ হয় কিংবা কিছু একটা বলে কিংবা একটা সাহস পায় খুঁজে। আমিও এ কথার সাথে একমত, মানে শুধু পোশাক আশাক ব্যাপার না, মানে এটা আবার এভাবে বললেও না যে আমার তো অধিকার রয়েছে, কিন্তু কতগুলো ক্ষেত্রে দেখা যায় যে আমার মনে হয় যে নিজের একটা পার্সোনালিটি রাখা উচিত যে কেউ ওইভাবে না বলতে পারে। তারপরও বিভিন্ন রকম মানুষ থাকে সমাজে, অনেক ওরকম শিক্ষা পায়নি ফ্যামিলি থেকে কিছু একটা বলে, তবে এটা ঠিক যে পুরো পোশাকেরও দোষ দেওয়া যাবে না, তাদের একটা রুচি রয়েছে কিংবা মানুষ স্টাইল করবে কিংবা তার একটা ব্যক্তিগত একটা ব্যাপার থাকতে পারে যে আমি এরকম পরবো, কিন্তু তার মানেই না যে তাকে কনফ্রন্স করতে হবে কিংবা বিপদে পড়তে হবে। তারপর এটা ঠিক যে পোশাক আশাকের কারণে অনেক সময় দেখা যায় এটা হতেই পারে। তারপর আমাদের সাথে রয়েছিল তানজিদ পাবনা থেকে, রংপুর বয়, স্যার শুধু নারী নয় পুরুষরাও নির্যাতনের শিকার হয়, যার প্রমাণ মেয়েদের দ্বারা নির্যাতনের শিকার হয়েছে। আচ্ছা, তারপর রংপুর বয় নাই, মেয়েদের দ্বারা নির্যাতনের শিকার হয়েছে। আমরা রংপুর বয়কে ফোন দিব, জানবো তার ঘটনাটা কি। সালিম হাসান আমাদের সাথে রয়েছিল শান্তা গাজীপুর থেকে, আচ্ছা। তারপর শান্ত রয়েছিল জয় উত্তরা থেকে, ওকে অনেকে রয়েছে, আর ফেসবুকেও অনেক কমেন্টস দেখতে পাচ্ছি। এর মধ্যে আমাদের সাথে আতিক আছেন, ছেলেরা খারাপ বেশি চালা হয় বলছে, আচ্ছা ছেলেরা খারাপ বেশি, আচ্ছা আমি কথাটা, আচ্ছা আপনার অভিমত এটা। তারপর বিপ্লব আমাদের সাথে জয়েন করেছে, তারপর পুতুল আশা পো তুমি কারেক্ট, আচ্ছা অসভ্যদের কারণে অনেক কষ্ট পোহাতে হচ্ছে আমাদেরকে, আচ্ছা। তারপর মিরাজ আহমেদ রয়েছিল, আপনারা যা বলছেন সব সত্যি না, ওকে এটা হচ্ছে আপনার অভিমত, আর আমি বললাম যে এগুলো নিয়ে একটু কন্ট্রোভার্সি থাকবে। তারপর নাজমুল হাসান শুভ আমাদের সাথে রয়েছে, রকি এনএসসি থেকে জয়েন করেছে, আচ্ছা তবে আশা যে সকল অভিযোগ করেছে তা ঠিক, তবে বলছি যে অভিযোগ থাকবে না, আচ্ছা সে পোশাক আশাকের কথা বলছে কিংবা ইসলামিক অনুশাসনের কথা বলছে। তারপর শাহরিয়ার, ফাহাদ, ফাহিম খান অনেকে আমাদের সাথে আছে এখনো। আর আমরা প্রোগ্রামের শেষ দিকে চলে আসছি, আমরা আবারও গল্পে যাব। তার আগে আবারও বলছি যে আমাদের সাথে জয়েন করতে চাইলে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে আপনার নাম লিখুন, স্পেস দিয়ে লোকেশন, তারপর যা বলতে চান লিখে পাঠিয়ে দিন 16260 নম্বরে। ফেসবুকে আমরা রয়েছি facebook.com/dhakafm90.4। ওকে, আমরা সামি, আমরা আবারও আটটায় ফিরে যাই।
আপু আপনি ওই ছোট্ট করে একটা হাসি দিলেন, তারপরে কি হলো?
হাসি দিলাম, থ্যাংকস দিলাম, তারপরে তো জাস্ট আমি তার মানে সে আমাকে উঠতে সাহায্য করলো, এই জন্য ভদ্রতার হাসি এটা, কিন্তু সে কি মনে করলো আমি জানি না। একটু পরে আমি মানে অনুভব করলাম সে খুব মানে এমনি তো ভিড় ছিল, সে আরো ক্লোজ হচ্ছে, আরো ক্লোজ হচ্ছে আমার মানে বডির সঙ্গে। আমি খুবই অবাক হচ্ছে, বোঝার চেষ্টা করছে ব্যাপারটা কি, সে এত ক্লোজ কেন হচ্ছে, আমি যে ঘাটটা ঘুরিয়ে দেখবো সে অবস্থাও নেই। এবং আপনি অবাক হবেন শুনে, আমার বলতে কি বলবো সংকোচ হচ্ছে না, পারলে হয়তো আমি যদি আমার সম্ভব হতো এটা প্রকাশ্যে মানে সামাজিক সম্মেলন করে হয়তো এই কথাগুলো আমি বলতাম, কিন্তু এটা আমাকে বলতে দেওয়া হবে না, কারণ পুরুষ শাসিত সমস্ত, তখন আমার চরিত্র প্রায় কালিমা পড়বে যে মহিলাটা এত খারাপ, এমন কথা সে কিভাবে বললো, কোনো ভদ্রমহিলা এরকম বলতে পারে কিনা, নানান কথা মানে আসবে, নাহলে সত্যি আমি এই কথাগুলো বলতাম। আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আমাকে মানে সুযোগ করে দেওয়া হয়েছে যে অনুষ্ঠানে এসে আমি আমার মনের রাগ ক্ষোভ অভিমান একটু হলেও আমি বলতে পারছি, কিন্তু সবচেয়ে ভালো হতো যদি আমি প্রকাশ্যে জনসম্মুখে বলতে পারতাম যে এই পুরুষদের জন্য আমার কত কিছু যে সহ্য করতে হয়েছে। আমার ছোট বেবিটাকে ভাতের মারও খাওয়াতে হয়েছে জানেন। কেন বলি, এদের অত্যাচার থেকে বাঁচার জন্য আমি সিএনজিতে আসা যাওয়া করতাম এবং আমার স্যালারির অর্ধেক টাকাই আমার চলে যেত সিএনজি ভাড়ায়। অল্প যে সামান্য টাকা থাকতো সেটা দিয়ে তো আমার বাচ্চাদেরকে আমি ওইভাবে খাওয়াতে পারতাম না। দেখা গেল আমার বড় ছেলেটা ডিম চাচ্ছে, ডিমের জন্য কান্নাকাটি করছে, আমি তাকে বুঝাতাম বাবা আজকে না কালকে দেব। হয়তো মাকে বললাম ছোট বেবিকে মা এক বেলা ভাতের মার খাও। ভাতের মার খাওয়াটা এখানে বড় কথা না, কারণ আমাদের আমাদের দেশ গরিব দেশ, গ্রাম অঞ্চলে অনেকেই ভাতের মার খায়। কিন্তু আমি তো একটা মা, আমি এটা সহ্য করতে পারি না যে আমার মাঝে মাঝে খুব কান্না পায়। আমি এই ঘটনাটা প্রায় অনেককেই বলি, হয়তো এখনো কান্না পাচ্ছে কিন্তু এখন আসলে কাঁদলে চলবে না, আমাকে বলতে হবে। মাঝে মাঝে খুব কষ্ট হয় যে এই পুরুষদের জন্যই আমার বেবিকে আমি ভাতের মার খাওয়াতে বাধ্য হয়েছিলাম, কারণ অনেক টাকা আমার সিএনজি ভাড়া চলে যেত। আমার তখন মানে আমি দুধ কিনতে পারতাম আমার বেবির জন্য। এই জন্য আমি পুরুষদেরকে প্রচন্ড ঘৃণা করি, ওটাও শেষ করিনি এখনো, মাঝখানে এটা বলে নিলাম আর কি। তো ছেলেটা খুব ক্লোজ হচ্ছে, এক সময় আমি খুবই অবাক হলাম যে ছেলেটা এত ক্লোজ কেন হচ্ছে, এত ভদ্র একটা ছেলে, একটা ভালো ইনোসেন্ট একটা ছেলে, তার তো এরকম করার কথা না। আমি কাটা মুরগির মতন ছটপট করছি আর ভাবছি আল্লাহ কেন ছেলেটা এরকম করছে, একটা ভালো ছেলে, একটা সুন্দর ছেলে, এই ছেলেটা এরকম, তার তো এরকম করা উচিত না। সে আমাকে হেল্প করলো, রক্ষকই যদি ভক্ষক হয় তাহলে মানুষ কোথায় যাবে। আমি অসহ্য হয়ে গেলাম একটা সময়, আমার বাধা দেওয়ার কোনো অবস্থা নাই, কারণ আমি নড়তেও পারছি না। এক সময় নিজের ধৈর্য চ্যুতি হলো, ড্রাইভারকে বললাম ড্রাইভার সাহেব আপনি গাড়িটা এখানে থামান আমি নামবো। ড্রাইভার খুবই অবাক হলো যে আপনি তো ওইখানে যাবেন, এখানে নামবেন কেন। তখন আমি বললাম যে কিছু কুকুর আছে, সেই কুকুরদের কামড় আমি সহ্য করতে পারছি না, অনেকক্ষণ কুকুরের কামড় সহ্য করেছে আর আমার পক্ষে কুকুরের কামড় সহ্য করা সম্ভব নয়। এ কথা বলার পরে কন্ডাক্টর আসলো, সে টাকা নিবে, কারণ সে জানে যে আমি এক জায়গায় যাবো। মাঝখানে যেহেতু আমি নেমে যাচ্ছি, লাইট জ্বালানো হলো এবং আমি সারাটা রাস্তা আমি কাঁদতে কাঁদতে গেছি। যেহেতু বৃষ্টি হচ্ছিল আমার পায়ে প্রচন্ড কাদা, আমার মুখে মানে কান্নার চিহ্নটাতে বোঝা যাচ্ছিল, আমার মেয়ে খুব অবাক হলো, বাচ্চারা আমি কাঁদছো কেন, ব্যথা পেয়েছেন, হ্যাঁ অনেক ব্যথা, অনেক ব্যথা পাচ্ছি মনে বলে আবারও কান্না শুরু করলাম। তারপর বললাম যে ছোটবেলার থেকে এত ব্যথা পাচ্ছি মনে, এত ব্যথা পাচ্ছি, কখনো মনে হয় যে ওভারফ্লো হয়ে বেরোয় যাচ্ছে, কখনো মনে হয় পাথর হয়ে গেছি। আমি আসলে বুঝতে পারছি না আমি কি মানুষ আছি নাকি, আমার মাঝে মাঝে নিজেকে মানুষ মনে হয় না বলে কান্না শুরু করলাম। সম্ভবত আমার মা বুঝতে পারছে যে কিছু একটা হয়েছে। আমার বাচ্চাদেরকে সামলালেন আমার মা, বললো যা কত কিছুই তো জীবনে সহ্য করতে হয়, তো অনেক কিছু সহ্য করতে হয়, এত অল্পতে ভেঙে বলে কিভাবে চলবে। ফ্রেশ হলাম, তারপর থেকে সুন্দর ছেলেদের দেখলে অটোমেটিক থুতু চলে আসে, থুতু ফেলি অটোমেটিক চলে আসে, এটা অনেক বছর থেকে আমার মনে হয় সুন্দরের মধ্যে সবচেয়ে নাপাক জিনিসটা লুকিয়ে আছে। একটা অশিক্ষিত, একটা রিক্সাওয়ালা, একটা ভিক্ষু করতে পারে, মনে হয় তার ভিতরে শিক্ষার আলো নাই, তার আল্লাহ বিবেক বুদ্ধি দেয়নি, কিন্তু একটা শিক্ষিত যে ভালো ঘরে জন্ম নিয়েছে তারা এরকম করলে নিজেকে আমি ঠিক রাখতে পারি না, মনে হয় থেকে জঙ্গলে চলে গেলে ভালো হতো।
আপু আপনি যেমনটা বলছিলেন যে আসলে এই রাস্তাঘাটে যে চলাচল, যে গণপরিবহনে যারা আমাদের যারা কর্মজীবী নারী ছাড়াও যারা আমার স্টুডেন্ট ছাত্রছাত্রী তারা কিন্তু রাস্তাঘাটে চলাফেরা করেন, বিশেষ করে নারীরা কিন্তু এই অশ্লীল অঙ্গভঙ্গির কিন্তু সবচেয়ে বেশি ওনারা শিকারে পরিণত হন আপনি যেমনটা বলছিলেন। তো এই সংক্রান্ত আমাদের প্রতিবেদক তারেক আহমেদ একটি প্রতিবেদন তৈরি করেছেন, বিভিন্ন জনের সাথে কথা বলে উনি সরাসরি মাঠে গিয়ে কিন্তু একটি প্রতিবেদন তৈরি করেছেন। আপু এই এই এর উপর আমরা একটা প্রতিবেদন
সাদা চোখে রাস্তাঘাটে চলাফেরায় প্রায় চোখে পড়ে যৌন নির্যাতনের অঙ্গভঙ্গির দৃশ্য, আর এসব অশ্লীল অঙ্গভঙ্গির দৃশ্য সবচেয়ে বেশি চোখে পড়ে কর্মজীবী নারীদের বেলায়। অফিস টাইমে অফিসে যাওয়ার পথে কিংবা কাজ শেষে বাড়ি ফেরার পথে গণপরিবহনের অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে থাকা নারীদের অসহায়ত্ব নগরবাসীর নিত্য অভিজ্ঞতা। এ সম্পর্কে একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত আলিয়া বলছিলেন,
আমাদের বাসের সুবিধা আরো বাড়ানো উচিত, বাস বাড়ানো উচিত অ্যাকচুয়ালি। আমাদের এইসব রুটে, যে কোনো রুটে বাস খুব কম, মানে সাফিসিয়েন্ট না, মানে প্যাসেঞ্জার যতটুকু বাস তার থেকে অনেক কম।
আচ্ছা, এই যে বাসে যাতায়াতের ক্ষেত্রে আপনার সাধারণত কি কি ধরনের সমস্যা পড়ে?
আমাদের মেয়েদের জন্য অনেক সমস্যা হয়, মেয়েদের সিট দেখা যায় খুবই কম, এবং এই সিট গুলো পুরুষ লোকেরা অনেক সময় দখল করে বসে থাকে, তারা সিট ছাড়ে না, ছাড়তে চায় না। যেটা আমি বাইরের দেশগুলোতে দেখছি যে মেয়েদের, আমাদের পাশের দেশটার কথাই আমি বলি, ইন্ডিয়াতে মেয়েদের জন্য ট্রেনের যথেষ্ট সুবিধা আছে, একটা কম্পার্টমেন্ট আলাদা আলাদা মেয়েদের, এবং মেয়েদের কম্পার্টমেন্টে যদি ছেলেরা দাঁড়ায় তাহলে 500 টাকা সেখানে ফাইন। আর সেইখানে আমাদের দেশে মেয়েদের সিট তো খুবই কম, এবং সেখানে ছেলেরাও বসে থাকে, যদি উঠতে বলা হয় তারা উঠে না।
আচ্ছা, আমাদের এখানে দেখা যায় যারা লোকাল বাসে চলাচল করে, তো দেখা যায় অনেক সময় মেয়েদেরকে, বিশেষ করে মেয়েদেরকে অনেক রকম বিড়ম্বনায় পড়তে হয়। আপনি কি বিড়ম্বনায় পড়েছেন?
বিড়ম্বনা আমি পড়িনি, তবে আমি পড়তে দেখেছি অনেক অনেক লোকজন আছে যে তারা মেয়েদের সাইডে এসে দাঁড়ায়, পুরুষ লোকদের সিট ছেড়ে মেয়েদের সাইডে এসে দাঁড়ায় অনেক। তো এতে হয় কি, মেয়েদের গায়ে ধাক্কা লাগে, মেয়েরা বিরক্ত হয়, সেটাতেও তারা মানে খুব বিরক্ত বোধ করে, এবং এমন ধরনের অ্যাটিটিউড করে যে কেন আমরা বাসে উঠলাম।
কর্মজীবী নারী ছাড়াও পড়াশোনার কাজে ঢাকার ব্যস্ত রাস্তায় গণপরিবহনে প্রতিদিন চলাচল করেন হাজার হাজার শিক্ষার্থী। শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও ব্যস্ত রাস্তায় ভোগান্তি পোহাতে হয় তাদেরও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মৌসুমী ঘোষ বলেন,
জ্যামটা সবচেয়ে বড় প্রবলেম এখানে, জ্যাম, ট্রাফিক জ্যাম কমলে ভালো হয়, আর বাস অন্যান্য যে প্রাইভেট কারগুলো ওইগুলো কমিয়ে দেওয়া উচিত। এক একটা ফ্যামিলির জন্য এক একটা লাইসেন্স করা উচিত, যাতে প্রত্যেক মেম্বার না পায়, তখন বাস চলাচলটা বাড়বে আর বাসে ভিড় কমবে।
আচ্ছা, আপনি তো বাসে যাতায়াত করার সময় আপনারা কি কি ধরনের প্রবলেম ফেস করেন?
প্রবলেম ফেস করি বলতে, জ্যামটা তো মেইন প্রবলেম, তারপর উঠতে গেলে দেখা যাচ্ছে যে আমাদেরকে মানে মহিলা বলে যে মহিলা সিট নেই, ওঠা যাবে না, তখন তো উঠতে ঝামেলা, আর মহিলা সিটেও ছেলেরা বসে থাকে, ওইখানেও পাওয়া যায় না, তো ওইটা একটা বড় প্রবলেম। আমি অনেকবার পড়েছি যে বাহার থেকে আসতে গেলে দেখা যাচ্ছে ওঠার সময় কন্ট্রাক্টর থেকে শুরু করে প্যাসেঞ্জাররা দেখা যায় যাদেরকে দেখে খুবই ভদ্র মনে হইতেছে, তারা পর্যন্ত এরকম করে যে ওঠাতে হেল্প করার কথা বলে টাচ করতেছে গায়ে, তো তখন বলার কিছু বলে বলে আমি হেল্প করতেছি, বা সিটে বসলো বাস ব্রেক করলো তখন ইচ্ছা করে গায়ে পড়তেছে, কিছু বলা হলে যে আপনি সরে যান, এরকম যে মহিলা সিটে বসে উঠলেন কেন, তখন কিছু বলা থাকে না, অন্যান্য কেউ কিছু বলে না যে ঠিকই মহিলা সিটে বসতে হবে, বা দাঁড়ায় ওঠার তো কোনো মানে নেই, কিন্তু আমার যেতে হবে, তাড়াতাড়ি উঠতে হয়।
আপনার কি মনে হয় মানে কি করলে এই ধরনের মানসিকতা চেঞ্জ হবে মানুষ?
এটা অনেকদিন ধরে তো চলতেছে এরকম মানসিকতা, এখন আর চেঞ্জ হওয়ার নয় আমার মনে হচ্ছে, ওদের চলবেই, মহিলা বাসগুলো বাড়ানো দরকার।
তবে গণপরিবহনে যারা সবচেয়ে বেশি যাতায়াত করেন সেসব যাত্রীদের চোখে অশ্লীল অঙ্গভঙ্গি তথা নির্যাতনের বিষয়টি ধরা পড়ে। সময় সুযোগের অভাবে হয়তো অনেকেই বিষয়টির প্রতিবাদ করতে পারেন না। এ সম্পর্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসাদুজ্জামান বলেন,
রাস্তাঘাটে চলার সময় নানা রকম সময় নানা রকম পরিস্থিতির সম্মুখীন আমাকে হতে হয়েছে, কারণ স্টুডেন্ট মানুষ হিসেবে আমাদের বাসে চড়া ছাড়া গত্যন্তর নেই। তো ফার্মগেট এলাকায় আমি এখন 6 নম্বর বাসের সামনে, যে বাসের সামনে দাঁড়িয়ে আছি, প্রায় আমাকে এই বাসে চড়ে যেতে হয়। কিছুদিন আগের ঘটনা, কিছুদিন আগে একসাথে আমরা সিরিয়াল করে দাঁড়িয়েছিলাম বাসে ওঠার জন্য, হঠাৎ করে বাস এলো এবং হুড়মুড় করে সবাই বাসে ওঠার জন্য একসাথে এগোলো। এর মধ্যে আমি দেখি যে কিছু মেয়েও ছিল, এবং একটি মেয়ের পেছনে একটি ছেলে এমনভাবে দাঁড়িয়েছিল যে পজিশনটা অড ছিল। এরকম ঘটনা অহরহ ঘটে যাচ্ছে। আরেকটি ঘটনার কথা আমি বলি, সেই ঘটনাটি হচ্ছে, আমি গুলশানের দিকে যাচ্ছিলাম একদিন সকালে, সেই সকালবেলায় গুলশানের দিকে যাওয়ার সময় বাসে আমি যখন চড়লাম, সেই সময় কলেজের কিছু ছাত্রীও বাসে উঠেছিল, যেহেতু সেই সময়টি রাশ টাইম ছিল, অতএব তারা বাসে সিট পায়নি, তো তারা দাঁড়িয়েছিল এবং কিছু ছেলেও দাঁড়িয়েছিল। একজন মধ্যবয়স্ক লোক লুঙ্গি পরা, সে একটি কলেজ ছাত্রীর পেছনে দাঁড়িয়েছিল এবং ঘষাঘষি করছিল, জিনিসটা খুব অড ছিল, এবং আমরা যে কয়জন দেখছিলাম সেই কয়জন দেখেও না দেখার ভাব করছিল, আর মেয়েটি অবশ্যই মেয়েটি বুঝেও না বোঝার ভান করছিল, কারণ কিছুই করার নেই, কিছু বলতে গেলে মেয়েটির সম্মান নষ্ট হবে, আর আমরা কিছু বলতে গেলে দেখা যাবে যে আমরা কালার হয়ে যাচ্ছি। আসলে সমাজটা এরকম হয়ে গেছে যে সমাজের নারীদের স্বাধীনতা মুখে আছে কিন্তু কর্মে নেই, আর স্বাধীনতার কর্ম এবং ফল দুটোই এখন দেখা যাচ্ছে যে সত্যিই খুব খারাপ। আসলে আমাদের নারীদের স্বাধীনতার দরকার নেই, দরকার হচ্ছে নারীদের জন্য সম্মান, আর সেই সম্মানটাই আশা করি আমরা সবাই দেব।
যারা এসব গণপরিবহনে কাজ করেন তাদের কাছেও বিষয়টি পরিষ্কার, চোখে ধরা পড়লেও কিংবা নিজেদের দিকে মন্তব্যের তীর থাকলেও নির্যাতনের বিষয়টি তারা স্বাভাবিকভাবেই দেখেন। এ সম্পর্কে ঢাকার একটি গণপরিবহনের কন্ট্রাক্টর আবু আব্দুল্লাহ জানান,
একটা মেয়েকে বলে আপনি দেখা গেছে, দেখেন আপনি অবস্থা আপনি পা দিয়ে আপনি স্বাভাবিক ইস্তাব আপনি ধরবো গেলে চাকা চলে যাবেন, আপনি ড্রাইভারের ধরে মারামারি করবেন, ইস্তাবে ধরে মারবেন,
সাধারণ যাত্রী থেকে শুরু করে ছাত্রছাত্রী সবাইকে এসব অপরাধের বিষয়ে প্রতিবাদী সমস্যার অনেকটা সমাধান করতে পারে বলে মনে করেন এ সংশ্লিষ্ট ভুক্তভোগীরা।
প্রতিবেদনটি তৈরি করেছেন তারেক আহমেদ, তারেক আহমেদের প্রতিবেদনটি আমরা শুনছিলাম। তো প্রতিবেদনটি আমরা যখন শুনছিলাম আমরা কিন্তু আশাপুকে দেখছিলাম যে উনি অনেকটাই আবেগতাড়িত। আবু আপনি কিছুটা নিজেকে সামলে নিলে আমার মনে হয় ভালো হয়। আপনার অনবরত আমরা লিসেনার হয়তো বুঝতে পারছেন যে কি অবস্থা।
সরি, আসলে আমি এতটা আবেগপ্রবণ হয়ে যাব আমি নিজেও ভাবিনি।
আপু আপনার সঙ্গে আমরাও অনেকটা আবেগপ্রবণ হয়ে গেছি, আমাদের লিসেনাররাও আবেগপ্রবণ হয়ে গেছেন। অনেকের কমেন্ট আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফেসবুকে। ফেসবুকে অরুণ নাসেম আমাদেরকে লিখেছেন, আপু আপনার ঘটনাটা ওনার শুনতে অনেক ভালো লাগছে, আমাদেরকে কমেন্ট করেছেন। আরিফ উনি উত্তরা থেকে জানিয়েছেন যে আপনার উনি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, আরিফ শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। এছাড়াও আমি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে সবুজ আছেন, আমাদের সঙ্গে আছেন আরিফুল ইসলাম আরমান। আরমান আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে বিথি আক্তার আছেন, উনি জানতে চেয়েছেন যে আপু আপনার ছোটবেলাটা কেমন কেটেছে, উনি ছোটবেলার গল্পটাও আপনার কাছে শুনতে চান যে আপনার অনেক কষ্টের মধ্যে দিয়ে আপনি বড় হয়েছেন উনি বুঝতে পেরেছেন, উনি আপনার ছোটবেলাটাও একটু জানতে চান। আমি একটু ফেসবুকে কমেন্ট করেছেন বিথি আক্তার, বিথি আক্তারের সুরি আপনাকে একটু প্রশ্ন করতে চাই যে আপু আপনার ছোটবেলাটা কেমন ছিল।
না আসলে ছোটবেলা বাবা মারা যাওয়ার পরে আমাদের একটু আর্থিক অনটন গেছে, এটা সত্য। অনেক বড় বড় আত্মীয় স্বজন ছিল, বাবা মারা যাওয়ার পরে ওরা ভেবেছিল হয়তো বা যে আমরা ওদের কাছে সাহায্যের হাত পাতবো, যার জন্য সবাই একটু দূরে সরে গেছিল। কিন্তু আল্লাহর অশেষ মেহরবানি এবং আমার মার ধৈর্য বলতে হবে, অনেক কষ্ট করে আমরা বড় হয়েছি। কিন্তু আমার ছোটবেলাটা একদমই ভালো লাগে নেই, একদমই ভালো কাটে নেই, সেটার জন্য বললাম সব পুরুষরাই দায়ী। কারণ এত ছোট ছিলাম, কখনো চাচাতো ভাই কোলে নিয়ে শারীরিক মানসিক ভাবে টর্চার করার চেষ্টা করেছে, কখনো ভাইয়ের বন্ধুরা।
This track was downloaded from fusionbd.com.
লিসেনার আপনারা কিন্তু চাইলে আশাপুকে প্রশ্ন করতে পারেন, যেমনটা আমি করছি, আমার মনে অনেক প্রশ্ন এসেছে, সেগুলো আমি একের পর এক কিন্তু করে যাচ্ছি। আপনারা কিন্তু চাইলে কিন্তু আশাপুকে সেই প্রশ্নগুলো করতে পারেন, আপনাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে আশাপুর সেই জীবন সম্পর্কে। উনি যেমনটা বলছিলেন যে উনি ছোটবেলা থেকে অনেক কষ্টের মধ্যে দিয়ে বড় হচ্ছেন, ওনার অনেক মডেল হতে চেয়েছিলেন উনি জীবনে, উনি চলচ্চিত্রে অভিনয় করতে চেয়েছিলেন, অনেক অনেক প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরগুলোও কিন্তু আমরা খোঁজার চেষ্টা করছি। চেষ্টা করছি যে উনার জীবনটা আসলে কেমন কেটেছিল, হয়তো বা অনেকের জীবনের সঙ্গে, আমাদের যে যারা সমাজে বাস করছে অনেকের জীবনের সঙ্গে কিন্তু এটা মিলে যাবে, একটা মিলে যাওয়ার একটা ঘটনা। আপনারা কিন্তু চাইলে আমাদেরকে কোশ্চেন করতে পারেন, যে কোনো কোশ্চেন। সেজন্য সেজন্য আমাদের ফেসবুকে একটি পোস্ট রয়েছে অলরেডি, আপনারা সেখানে গিয়ে কমেন্ট করতে পারেন। সেই অ্যাড্রেসটি হলো facebook.com/dhakafm90.4, সেখানে আশাপুর একটি পোস্ট দেওয়া আছে, আপনারা সেখানে কমেন্ট করতে পারেন। এছাড়াও কিন্তু আমাদেরকে এসএমএস করতে পারেন, সেই জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আপনার নাম ঠিকানা এবং যে কোনো কোশ্চেন লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর ফেসবুকে তো আমরা রয়েছি, যেমনটা বলছি facebook.com/dhakafm90.4। ফেসবুকে দেখতে পাচ্ছি যে তনু আমাদের সঙ্গে আছেন, উনি আশাপু আপনার মামার নাম উনি জানতে চেয়েছেন। তবে আমরা যেটা বলতে চাই লিসেনার আপনাদের উদ্দেশ্যে, আমরা কিন্তু কাউকে ছোট করার উদ্দেশ্য কিন্তু আমাদের নেই, আমাদের ঘটনাটা জানাই আমাদের মূল উদ্দেশ্য, জীবনটা আসলে কেমন গেছে, আশাপুর অন্ধকারের যে গল্পটা সেই গল্পটা আমাদের জানার উদ্দেশ্য। এর বাইরে আসলে এই নামগুলো বা কাউকে ছোট করার কোনো উদ্দেশ্যই আমাদের কিন্তু নেই। আমি এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন রাজীব, আমাদের সঙ্গে আছেন রাজীব, বলতে আছেন যে আশাপুর এই গল্পটাই, অন্ধকারের এই গল্পটা শুনে ওনার খুব খারাপ লাগছে, আমারও আসলে অনেকটাই খারাপ লাগছে, আমি আসলে অনেকটাই আবেগতাড়িত। আপনার
হয়তো বুঝতে পারছেন আপনাদের সঙ্গে। আমি এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে আরো একজন অনেক দূর থেকে আসাদ আছেন, আমাদের সেই আসাদ ফেনী থেকে আছেন। আসাদ, আপনি আমাদের সঙ্গে আছেন, এত রাত পর্যন্ত আছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। এছাড়াও আমাদের সঙ্গে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমাদের অনেকে এসএমএস করেছেন, এসএমএস আমি কিছু এসএমএস পড়তে চাই এই মুহূর্তে। আমি দেখতে পাচ্ছি যে সজীব আমাদেরকে এসএমএস করেছেন, উনি বলতে চাচ্ছেন যে আশাপু আপনার যে গল্পটা সেটা উনার অনেক অনেক প্যাথেটিক, উনি আরো শুনতে চান, অবশ্যই আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন। এই মুহূর্তে আমি আরো একটি যে ফেসবুকের কমেন্ট সেটি আসলে আমার খুব বেশি চোখে লেগেছে আমি বলতে পারবো, আমি সেটা একটু আশাপুকে জিজ্ঞেস করতে চাই যে আশাপু আমাদের অনেক দূর থেকে আমি দেখতে পাচ্ছি যে সুদূর ইন্ডিয়া থেকে উনি আমাদেরকে শুনতে পাচ্ছেন, যে রাজীব পল, তো রাজীব পল রাজীব পাল আর কি, উনি জানতে চাচ্ছেন যে আশাপু আপনার যে এই যে এত এত ঘটনা, যে এত এত বৈচিত্র্যময়, যে এত প্রতিবাদী, বা আপনার জীবনে এত এত চড়াই উতরাই, যে সবাই আসলে আপনার সঙ্গে এমন করছে, তো আপনার কি এই বিষয়গুলো নিয়ে কি কখনো আপনি প্রতিবাদ বা প্রতিবাদী হয়ে ওঠেনি আপনি, বা কখনো প্রতিবাদ করার চেষ্টা করেননি?
না, আসলে আমার মনে হতো আমি একটু অন্যরকম ছিলাম, ভাই বোনেতে একটু চাপা স্বভাবের ছিলাম, ছোটবেলা আমি কাউকে কিছু বলতে পারতাম না, এবং আমার মনে হতো যে আমি বললে ওরা হয়তো সব দোষগুলো আমার আমার ঘাড়েই চাপাবে, যে তুমি এটা এটা করলো কেন, তোমার জন্য এটা হয়েছে। শুধু এখন ছোটবেলা না, এটা আমার অনেক বড় হওয়া পর্যন্ত এটা আমি কাউকে বলতে মানে বলতে পারিনি, আমার জীবনের অনেক ঘটে যাওয়া ঘটনাই, তবে এখন বলতে পারি, এখন বলতে পারি, এখন প্রতিবাদী হই, প্রতিবাদ করি, কিন্তু দেখা যায় হিতে বিপরীত হয়ে যায়। প্রতিবাদ করতে গেলে বলে আপনারা তো প্রধানমন্ত্রী, আপনারা তো বিরোধী দলের নেত্রী সব মেয়ে, আপনারা দাপট দেখান, আপনারা তো এটা করেন সেটা করেন, সম অধিকার চান। অনেক সময় বাসের মধ্যে হয়তো বলি না, আমি কখনোই বলি না যে ভাইয়া একটু বসবো, অনেক সময় দেখা যায় মুরব্বী বুড়ো হয়তো বয়স্ক একটা মহিলা পড়ে যাচ্ছে, তারপরে ছেলেরা উঠছে না, তখন বলি কি ভাই আপনার কি কোমরে ব্যথা, মা তো নানুর বয়সী একটা মহিলা, আপনি বসছেন মানে উঠতে পারছেন না, একটু উঠে দাঁড়ান। তখন ওনারা বলবে যে কেন উনি উঠলো কেন। তা এখন শুধু ছেলেদের কি কাজ থাকে, মেয়েরও তো কাজে বের হয়, সব জায়গায় তো এখন মেয়েরা, যে কুলির থেকে শুরু করে মুচির কাজও ছেলেরা করে, সরি মেয়েরা করে, বিল্ডিং বানান থেকে শুরু করে সব জায়গায়। তো বাসে উঠতে গেলেই ছেলেরা বলবে যে না মেয়েদের উঠানো যাবে না, ড্রাইভার বলবে মেয়েদের উঠানো যাবে না, ছেলেরা হেল্পার বলবে উঠানো যাবে না, তো মেয়েরা কিভাবে যাবে, এটা কেউ চিন্তা করে না। এই ছেলেগুলো চিন্তা করে না যে আমার মাও বাসে যেতে পারে, আমার বোনও যেতে পারে, আমার বউও যেতে পারে, তাদের হেল্প করি। একটা মেয়ে সন্ধ্যার সময় কিছু কিছু এলাকা আছে ঢাকা শহরে, যেমন ফার্মগেট, মতিঝিল, গুলিস্তান, এসব জায়গায় মেয়েদের জন্য সেফ না, মেয়েদের জন্য আসলে কোনো জায়গায় সেফ না। তারপরে যদি ছেলেগুলো একটু চিন্তা করে, যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে, মহিলাটাকে একটু উঠতে দে, আমরা দুই মিনিট পরে যাই, আমরা তো ঝুলে যেতে পারবো, কিন্তু তারা কখনোই কনসিডার গুলো করে না। তো ছোটবেলা ওই ওরকম ব্যাপারগুলোই এত বেশি মানে ঘটেছে আমার জীবনে। ছোটবেলাটা আমার কখনোই আমি হ্যাঁ আমার যখন কিশোরী বয়সটা ছিল তখন আমি ওই লাইফটা খুব এনজয় করেছি, নাচ করতাম, কিছু মানে শ্বশুরবাড়ির লোকজনরা খুব ভালো ছিল, ওই সময়টা আমি খুব এনজয় করেছি এবং খুব সুখী ছিলাম ওই সময়টা। তারপরে আবার সেই দুঃখী হয়ে গেছি, আবার সেই অশান্তি, আবার সেই বাসে যাতায়াত, আবার সেই কটুক্তি, সারাক্ষণ রাস্তা পার হওয়ার সময় কটুক্তি করবে, অন্যটা যখন আঁটো সাঁটো হয়ে থাকবে হয়তো কমেন্ট করে ফেললো, এগুলো শুনলে হঠাৎ দেখা যায় আমি রাস্তার মাঝখানে থমকে দাঁড়িয়েছি, আমি কি শুনছি, আমার তখন আর মনে হচ্ছে না যে আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়েছি, আমার এখন এই কথা শোনার দরকার নেই, আমার এখন পার হতে হবে, আমার এটা মনে হয় না। আমি অবাক হয়ে যাই যে একটা মানুষ কিভাবে একটা মেয়েকে দেখলেই এই কমেন্ট করে, সে কি তার ঘরে মেয়ে না থাকতে পারে, তার বোন না থাকতে পারে, কিন্তু সে তো একটা মায়ের পেটে তো জন্ম নিয়েছে, এতটুকু সম্মান তো একটা মানুষ মানে একটা মানে পুরুষ সাথে একটা মা হিসেবে তো একটা সম্মান করতে পারে। কেন তারা সবসময় ভাগে যে মেয়েরা শুধু ভোগের সামগ্রী, শুধু ভোগ করার জন্যই মেয়ে।
লিসেনার, আপনারা কিন্তু চাইলে আশাপুকে যে কোনো কোশ্চেন করতে পারেন, সেজন্য আমাদের সঙ্গে জয়েন করতে পারেন facebook.com/dhakafm90.4 এপিসডিতে গেলে আপনি অন্ধকারের গল্পের একটি পোস্ট পেয়ে যাবেন, সেখানে আশাপুর একটি পোস্ট দেওয়া আছে, আপনি সেখানে যে কোনো কমেন্ট বা যে কোনো প্রশ্ন কিন্তু করতে পারেন আশাপুকে, আমরা চেষ্টা করবো আশাপুকে সেই কোশ্চেনগুলো করার জন্য এবং কোশ্চেনগুলো ফাইন্ড আউট করার জন্য। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে অনেক অনেক এসএমএস এই মুহূর্তে আমাদের কাছে চলে এসেছে, আমি সবগুলো পড়তে চাই এসএমএস, আমি হয়তো বা অন এয়ারে সবগুলো পড়ার চেষ্টা করবো, সবগুলো পড়তে না পারলে আমি অফ ইয়ারে সবগুলো পড়ার চেষ্টা করবো। আমি দেখতে পাচ্ছি আমাদেরকে আফিয়া আমাকে এসএমএস করেছেন, আফসার আমাকে এসএমএস করেছেন, আমাকে রনক এসএমএস করেছেন, আহমেদ রিজভী আমাকে এসএমএস করেছে, আমাকে এসএমএস করেছেন এজাজুল ইসলাম। আমি একটু আমাদের ফেসবুক প্যানেলের দিকে একটু তাকাতে চাই, সেখানে দেখতে পাচ্ছি আমাকে আমাকে ফেসবুকে লিখেছেন আকাশ, উনি জানতে চেয়েছেন যে আশাপু আপনার গ্রামের বাড়ি কোথায়। আমরা অবশ্যই চেষ্টা করবো আশাপুর কাছে জানার জন্য। আমি কি দেখতে পাচ্ছি, আমাকে ফেসবুকে পোস্ট করেছেন আমাকে সামিউর, আমাকে আলামিন ফেসবুকে পোস্ট করেছেন, উনি ওনার অনেক কোশ্চেন, আমরা চেষ্টা করবো সেগুলো জানার জন্য। আমি দেখতে পাচ্ছি আলিম ফেসবুকে উনি কমেন্ট করেছেন, আমি দেখতে পাচ্ছি আলমগীর আমাকে ফেসবুকে কমেন্ট করেছেন, আমি দেখতে পাচ্ছি যে এই সময় আমিন আমাকে ফেসবুকে কমেন্ট করেছেন। তবে একটি কমেন্ট আমাকে খুব বেশি ছুঁয়ে গেছে, আমি সেই কমেন্ট কি সেই কমেন্ট সেই প্রশ্নটি আমি আশাপুকে করতে চাই। আমারও আসলে সেই প্রশ্ন যে আশাপু আপনার ফ্যামিলি মেম্বার আসলে কতজন কতজন ছিলেন আপনাদের ফ্যামিলিতে?
আমরা অনেক, ছয় ভাই বোন, বোনদের মধ্যে আমি ছোট। আমি একটু কালচার লাইনটা পছন্দ করি, যার জন্য আমার সবসময় মনের ভিতর একটা আকুলি বিকুলি থাকে, যাহা আমি যদি এটা করতে পারতাম ওটা করতে পারতাম। আমার ভাই বোন সবাই খুব সুন্দর করে গান গায়, কোনো অনুষ্ঠানে না, বাবা যেহেতু গান গাইতে জানতেন খুব সুন্দর করে গান গায়, গুনগুন করে। আমি নিজেও একটু গুনগুন করি নিজের জন্য, কখনো কোনো ফাংশনে গান করিনি। নাচ করতে ভালোবাসতাম, ভালো মানে লেখালেখি করি মাঝে মাঝে, সেটাও নিজের জন্য। আর যে বললাম খুব বিখ্যাত হওয়ার শখ ছিল, আমি মরে যাওয়ার পরেও দুফোঁটা চোখের পানি আমার জন্য অন্য কেউ ফেলবে, আমার ফ্যামিলি মেম্বার ছাড়াও, কিন্তু সেটা আরো হবার নয়, হবেও না বোধহয় কখনো। তারপরেও আশা রাখি কোনো একদিন হয়তো নতুন সূর্য উঠবে, নতুন কিছু মানুষ আসবে, হয়তো নতুন করে জীবন মানে পৃথিবী আলোকিত হবে, হয়তো কেউ অফার দিবে যাপা ভালো পরিবেশ আছে, সুন্দর পরিবেশ আছে, আসেন আমরা কাজ করি, হয়তো সেটা কখনোই হবে না, সারা জীবন স্বপ্নই থেকে যাবে।
আপু আপনার পড়াশোনাটা যদি একটু, এবং আপনি এখন বর্তমানে খুব ভালো একটা কোম্পানিতে আপনি জব করছেন?
হ্যাঁ, আমি একটা কোম্পানিতে জব করছি, হ্যাঁ, খুব মানে ভালো একটা পোস্টে ডিপুটি ম্যানেজার হিসেবে।
পড়াশোনাটা?
হ্যাঁ, পড়াশোনা আমি প্রথমে আমার মামার বাড়িতে শুরু করেছিলাম, ক্লাস টু পর্যন্ত ওখানেই, পরে আমি ঢাকা এসে আগা সাদেক রোড ওখানে একটা স্কুলে পড়তাম, আমার মনে নেই এখন স্কুলটা, কারণ এই কথা বলতে বলতে আমি এত আবেগপ্রবণ হয়ে গেছি যে অনেক কিছু এখন
আমি একটু চাচ্ছি যে আপনাকে একটু অন্যদিকে
আসলে সিচুয়েশনটাই তো মানে এরকম যে মানে আবেগ চলে আসছে, মানে আমি এত দুর্বিষহ মানে মাঝে মাঝে আমার জীবনটা এখনো, ইভেন এখনো যখন কেউ কমেন্ট পাস করে, আমি হয়তো একটা একটা কিশোর ছেলেকে দেখলাম, আমি এইভাবেই করি কম্পেয়ার করি যে আচ্ছা আমার তো দুটো ছেলে আছে, আচ্ছা ওরা কি বড় হয়ে এরকম হবে, ওরা কি একটু মোচ রাখবে, ওদের দাঁতগুলো কিরকম হবে, তাই এগুলো ছেলেটা আমার দিকে আবেগ নিয়ে তাকাচ্ছে, তখন আবার শাই ফিল করি যে আহা রে বাবা আমি তো তোদের মায়ের দৃষ্টিতে দেখছি, আর তোরা যে লাভারের দৃষ্টিতে দেখিস আমাকে তাহলে তো হবে না। মানে এই যে কষ্টগুলো ইভেন এখনো তো আমি মানে সেগুলো অনুভব করি।
চাকরি জীবনে আর কি, জব লাইফে, এই চাকরি জীবনে কি এরকম কোন সিচুয়েশন, আপনি তো এরকম বললেন যে বাইরের সিচুয়েশনটা এরকম
না, চাকরিটা আসলে এটা আমার আমি খুব ভাগ্যবতী মনে করব নিজেকে এই ক্ষেত্রে, যেটা আমার ফার্স্ট এবং এটাই লাস্ট, যে কোম্পানিতে আমি আছি উনি আমার মানে ফ্যামিলি মেম্বারের মতনই, উনি জানে যেহেতু আমি কিরকম, এই জন্য আমার উপরে কোনো ঝড় ঝাপটা আসে নাই। প্রথম প্রথম যারা জানতো না অনেকেই আবেগ ঘন চোখে তাকাতো, অনেকে একটা কলম দেওয়ার ভান করে একটু হাতটা ছুঁয়ে দিত, তো এখন যেহেতু আমি একটু ঠোঁট কাটা হয়ে গেছি, ছোটবেলা তো কথা বলতেই পারতাম না, আর এখন একটু বেশি বলি, তখন হয়তো হাতটা সবার সামনে বাড়িয়ে দেয়, কি আপনি কি আমার হাতটা একটু ধরতে চাচ্ছেন, ঠিক আছে নেন একটু ছুঁয়ে দেখেন, ওরা নিজেরা লজ্জা পেয়ে যায়, কারণ সবার সামনে যেরকম বিব্রত করবো ওরা তো সেটা কল্পনাই করতে পারে না, কিন্তু আমি সেটা এখন করে দেই। ডাইরেক্ট বলি যে শোনো মানে আমার অনেক সিনিয়রদেরকে অনেক সময় তুই তুকারি করি, মানে বন্ধুর মতন হয়ে গেছে, তো বলি যে আমি তুমি বলি বা তুই বলি সেটা মানে এটা মাথায় রেখো না, কিন্তু তুমি কিন্তু আপনিতেই থেকো, তুমি আর আমাকে আপনি বলার মানে তুমি বলার চেষ্টা করো না, এরকম করে করি বা তাকে বুঝিয়ে দেই যে আসলে যদিও মানে এটা মনে হয় মানে কথাটা বললে যে নিজেকে আমি খুব সুন্দরী মনে করি এবং খুব অহংকারী মনে করি, এটা না, অনেক সময় বলি যে চাঁদ কিন্তু সুন্দর, চাঁদ কিন্তু সবাই ধরতে পারে না, তো তোমরা যারা চাঁদে হাত দিতে চেষ্টা করো বা ছুতে চেষ্টা করো মনে মনে, মনের কামনা মনেই রাখো। অনেক এরকম আছে অফিসে, তারা হয়তো মনে করে যে হা একটু যদি ছুঁয়ে দেখতে পারতাম বা এরকম সুন্দর করে হাসে, আমি এবার একটু হাসি খুশি, হাসি, তো হাসির অর্থ যদি প্রেম মনে করো সেটাও তোমরা ভুল করবে, যে আমি আজকে আশা আপু হেসে দিল তার মানে কালকে তাকে আমি আই লাভ ইউ বললে পরশু দিন আমি তাকে বেঁধে নিতে পারবো। আমি ওপেন তাদেরকে বলি যে এটা কখনোই ভাববা না, এটা ভাবার কোনো অবকাশও নাই। আমি যেহেতু লং টাইম তোমাদের সঙ্গে থাকি আমি মুখ গোমরা করে এখানে থাকতে পারবো না, কারণ কষ্ট তো সবারই আছে, সবার ফ্যামিলিতে সুখ দুঃখ আছে। আমরা এখানে এক পরিবারের মতন থাকবো, তোমরা কখনো কুদৃষ্টিতে আমার দিকে তাকাও না। অনেকে তাকায়, একদম দেখা গেল যে পাতলে শাড়ি পরে আছে, আমি তাকিয়ে আছে, আমি তখন বলি কি পছন্দ হচ্ছে নাকি তোমার, মানে এরকম করে ওদেরকে বোল্ড করি। কারণ আগে হলো হয়তো শাড়িটা একটু ঠিক করতাম, একটু মানে শাই ফিল করতাম, একটু কাচুমাচু হয়ে, এখন ওরকম করি না। না সারা জীবন কি মানে শুধু ওরা মারবে আমাদেরকে, আমাদের টর্চার করবে আর আমরা সহ্য করবো না। এখন আমার ফিরিয়ে দেওয়ার পালা, মানসিক ভাবে টর্চার করি, গায়ে তো হাত তুলতে পারি না অফিস সন্ধে, ওইভাবে বলি কি ব্যাপার, মুখের দিকে তাকান, বুকের দিকে তাকাচ্ছেন কেন আগে, আপনাদের তো আসলে চরিত্র খারাপ হয়ে গেছে, মানে এইভাবে করে ওদেরকে আমি অপমান করি। এবং ইদানিং অনেকেই খুব ভালো হয়ে গেছে, অনেকে আবার যারা নতুন অফিসার আসে তাদেরকে বলে ম্যাডাম কিন্তু খুব ঠোঁট কাটা, বলে কেন স্যারের কাছে বলে চাকরি খাবে নাকি, বলে চাকরি খাবে না এমন কথা বলবে যে মনে হয় বাবা ওই আমাদের দেশে একটা কথা বলে না ভিক্ষার দরকার নেই কুত্তা সামলাই, ওই অবস্থা। ম্যাডামের দিকে একটু তাকাবা, ম্যাডাম এমন কথা বলবে যে লজ্জায় আর ম্যাডামের সামনে আসতে পারবো না। আমি এরকম প্রায় করি, মানে ওই প্রতিশোধটা এভাবে তুলি আর কি।
আচ্ছা, একদম আমরা প্রোগ্রাম প্রায় শেষের দিকে চলে এসেছি। ভাতের মার একটু আপনি বলছিলেন যে সিএনজির অর্ধেক টাকাই আপনার স্যালারি অর্ধেক টাকাই চলে যেত সিএনজির পেছনে,
যেহেতু উত্তরে থাকতাম এবং প্রতিদিন এরকম আমাকে টর্চার করা হতো শারীরিক ভাবে, তখন আমি ফেরা হয়ে গেলাম আর কি, যে আর ভালো লাগে না আর কত, তখন আর কি আমি সিএনজিতে আসা যাওয়া শুরু করলাম। এবং সিএনজিতে আসা যাওয়া শুরু করার কারণেই অনেকটা টাকা আমার তো ট্রান্সপোর্ট খরচ চলে যেত, যার জন্য ওই দেখা যেত যে বাজার করতে পারতাম না ভালো করে, বাচ্চাদেরকে বাচ্চাদের চাহিদা মেটাতে পারতাম না, হয়তো বড় ছেলেরা ডিম চাচ্ছে, ছোট ছেলেরা দুধ চাচ্ছে, তখন হয়তো আমাকে বলতাম মাম্মা এক বেলা ভাতের মার দিয়ে কাভার করো, বাচ্চাকে বলতাম বাবা এখন টাকা পাইনি কালকে মানে ডিম কিনে দিব। এই জিনিসগুলো আমাকে কষ্ট দেয় যে শুধু যদি ওরা আমাকে এরকম না করতো তাহলে তো আর আমাকে এটা করতে হতো না, এবং আমার মনে হয় আমার সারা জীবন এই কষ্ট আমার থেকে যাবে যে আমার ভাতের মার খাওয়াতে হয়েছে আমার মানে ছোট বেবিটাকে। যদিও মারটা খুব মানে স্বাস্থ্যসম্মত, তারপরেও আমার মনে আমার অনেক অনেক কষ্ট লাগে। এবং আমি মানে আজকেও মানে কান্না করলাম আপনাদের অনুষ্ঠানে, আমি প্রায়ই গল্পগুলো বলি, প্রায়ই বলি, অনেকে খুব আপসেট হয়, অনেকে বলে যে আপু চাকরি পাই না, ছেলেরা কেমন করে যেন তাকায়। যেহেতু এখন এখন টর্চারটা একটু কম হয়, কোয়েশ্চেন করি কি ব্যাপার হাতটা এখানে যায় কেন, তখন উনি মানে লজ্জা পেয়ে যায়। আবার অনেকে বলে না আপু হাত তো এখানেই ছিল কোথায় না, চুপ করেন, মেয়েদের কি ইজ্জত করে শেখেন, ঘরে তো মা আছে নাকি, বোন না থাকতে পারে, বোন না থাকতে পারে, অনেক ফ্যামিলিতে মেয়ে নাই, কিন্তু আপনি তো মায়ের পেটে জন্ম নিয়েছেন নাকি, মানে এইভাবে বলে দেই। অনেক মেয়ে বলে রাস্তায়, তো অনেকের সাথে পরিচয় হয় বাসে, কখনো দেখা যায় অনেক মেয়ে রিক্সায় উঠতে পারছে না, তাদের অনেক দূরে যাবে, রিক্সা ভাড়া নাই, অনেক সময় আমি তাদেরকে বলি ঠিক আছে আমি ওরা উঠে উঠে যাচ্ছে, তুমি যদি ভয় না পাও আমার সঙ্গে আসতে পারো, সব আমার ভিজিটিং কার্ড দিই, কারণ আজকাল তো মেয়েরও ফ্রড হয়ে গেছে, ছিনতাইকারী বা দেখা গেল কোনো একটা বিপদে ফেললো, তো আমার ভিজিটিং কার্ড দিই যে আমার নামেই, আমি অফিসে চাকরি করি, আমি ওই রুটে যাচ্ছি, তুমি যদি আসতে চাও তো আসতে পারো। তখন তাদের কাহিনী বলে যে আপু আমাদেরকে এরকম টর্চার করে ছেলেরা, খুব ভয় লাগে আপু এরকম। তো তখন আমি আমার জীবনের কথা বলি যে দেখো ভয় পেও না, ভয় পেয়ে পেয়ে আমি অনেক অত্যাচারিত হয়েছি, এখন সময় এসছে আমাদের উত্তর দেওয়ার, মুছে দিবে হাতটা, নাহলে কোষে দুটো চর লাগাই দিবা, আর দুটো মানুষ যাতে লজ্জা পায় ওই ছেলেটা যে চর খেয়েছে ওটা দেখে, নাহলে আপু লজ্জা পায় না, ওরা আরো হাসে। এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা।
আপু প্রোগ্রামে যেতে একদমই শেষের দিকে চলে এসেছি, যে যারা আসলে মিডিয়াতে আসতে চায় নতুন, আপনি যেরকম ভাবে নায়িকা হতে চেয়েছিলেন একসময়, এখনো চান, এখনো চান, তো তাদের জন্য যে তারা, আপনি তো অনেকগুলো মিডিয়া হাউসে গিয়েছিলেন, ফার্মে গিয়েছেন, তাদের জন্য কি আপনার কোন সাজেশন বা কিছু?
আসলে আমি যেটা বলবো তাদের তো মানে তাদের হতাশা কাজ করবে, আমি তো বলবো যে আসলে মেয়েদের উচিতই না আসা, কিন্তু এটাও বলা উচিত না যেহেতু এখন
সবাই তো আসলে ঢালাওভাবে আমরা কাউকে খারাপ বলতে পারি,
মানে মেয়েরা অংশগ্রহণ করছে, তবে আমার যেটা মনে হয় লোভে পড়ে নিজের সতীত্ব বিকায় দিয়ে বা কিছু পাওয়ার লোভে, লোভ হওয়ার দরকার নেই, সে তার প্রতিভা বিকাশ ঘটাক অন্যভাবে, মানে আমাকে কাপড় খুলতেই হবে নাহলে আমাকে আমি কিছু পাবো না, এই যে একটা মোহ যে এখনকার মেয়েদের মধ্যে যে রাতারাতি আমাদেরকে মৌসুমি হয়ে যেতে হবে, আমার ধানমন্ডি গুলশান একটা বাড়ি থাকতে হবে, এটা না, আমি সৎ থাকবো, সুস্থ থাকবো, আমি বিনোদনের লাইনে ঢুকবো, ভালো কিছু করবো যাতে নিজের বিবেকের কাছে আমি সৎ থাকতে পারি। যেন আমি মডেলিং করেছি, হয়তো কেউ বলে যে হ্যাঁ আপু তো সবকিছু দিয়েছে, কিন্তু আমি জানি আমার বিবেকের কাছে আমি পরিষ্কার যে না আমি কিছু দিতে পারিনি দেখে আমি উঠতে পারিনি। আমি লাস্ট ডাইরেক্ট সবাইকে বলি যে হ্যাঁ আমি কিছু দিতে পারিনি, আমি বেড়ে যেতে পারিনি যে আমি উঠতে পারিনি, আমি বেড়ে গেলে হয়তো উঠতাম, কিন্তু সবাই যে বেড়ে যাচ্ছে আমি সেটাও বলছি না। অনেকে আছে যে পরিচালক বাবা, প্রযোজক বাবা, সেই ক্ষেত্রে তাদের তো প্রশ্নই আসে না ওরকম কিছু করা। তবে আমি ছেলেদের মানে একটাই কথা বলবো যে আসলে বাধ্য করা উচিত না। হ্যাঁ ঠিক আছে, মিডিয়াতে যারা কাজ করুক, কারোর সাথে ফ্রেন্ডশিপ হোক, ভালো লাগা হোক, ভালোবাসা হোক, তারপরে যে নিজেরা কিছু করতে চায় সেটা অন্য, কিন্তু এই যে মানে ফোর্স করে তাকে তাকে লোভ দেখায় যে তোমাকে আমি নায়িকা বানাবো, টাকা দেবো, হ্যান করবো, ত্যান করবো, এই জিনিসটা থেকে যদি তারা একটু দূরে থাকতো আমার মনে হয় অনেক মেয়ে মান সম্মান নিয়ে এই মিডিয়া জগতে কাজ করতে পারত, তাহলে আমার মতন কষ্ট পেতে হতো না যে আমি কিছু দিতে পারিনি দেখে আজ আমি এখানে পড়ে আছি। কারণ আমি হয়তো অনেকে ভাববে খুব অহংকারী, খুব নিজেকেই করে, কিন্তু আমি মনে করি যে যারা এখন কাজ করে মিডিয়াতে আমার নখের যোগ্যতাও কারো নাই, অনেকের নাই। কারণ টিভি যেহেতু একটা দেখার বিষয়, অবশ্যই প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারী আমাদের দেশে কথা এই প্রবাদটা আছে, তো যেহেতু সিনেমা এবং টিভি এই তো দেখার বিষয়, দেখতেই যদি সে অসুন্দর হলো তাহলে তো মানুষ কেন দেখবে? এটা তো রেডিও না, রেডিওতে কণ্ঠ দেখে, যেমন আমি কিন্তু রেডিওতে নাটক করি, সেখানেও সমস্যা, আগে নাটক পেতাম, এখন তিন মাসে একটা করে প্রোগ্রাম, এখন আর আমাকে দিচ্ছে না, কারণ ওই যে ধর্ণা ধরে বসে থাকা ওটা আমার, আমি ওটা পারি না কখনো, বসে থাকবো, আড্ডা মারবো, চা খাবো, ভাই আমাকে একটা অনুষ্ঠান দেন, আমাকে একটা, আমার ওরকম সময় নেই, কখনোই ছিল না, কখনোই করতাম না। আমার হলো যে আমার যোগ্যতা অনুযায়ী আমাকে কাজ দিক তারা, এখন আমাকে রেডিও থেকে ডাকে না, আমি যাইও না, গত 8 বছর আমাকে রেডিও থেকে ডাকা হয়নি, আমি আর রেডিওতে যাইনি। তো আমার কথা একটাই রিকোয়েস্ট থাকলো মেয়েদের প্রতি, তোমরা যে নারী, তোমাদের সেই সম্মানটুকু বজায় রাখো, তোমরা বিকিয়ে দিও না। আর ছেলেদেরকেও অনুরোধ করব, বউ আপনার অনেকে হয়তো বিয়ে করেন নেই, অনেকের বোন নেই, ঠিক আছে, মামাতো বোন, খালাতো বোন কারো থাকে হয়তো, যদি মনে করেন কিছুই নেই, মা তো আছে, অন্তত সেই সম্মানটুকু মেয়েদেরকে দেখানো উচিত, বাসে হোক, সিনেমা হলে হোক, রাস্তায় হোক, অফিসে, আদালতে, যেখানে হোক, আপনারা একটু মেয়েদেরকে সম্মান করবেন, দেখবেন মেয়েরাও আপনাদেরকে সম্মান করবে।
আপু, এই যে কথাগুলো আজকে আপনি বললেন, তো এই কথাগুলো আপনি সংবাদ সম্মেলন করে বলতে চেয়েছিলেন, আজকে এই প্ল্যাটফর্মে আপনি এই কথাগুলো বলেছেন, ইনফ্যাক্ট আপনি সব ছেলেদেরকে ঢালাওভাবে খারাপ বলেছেন, শুধুমাত্র আপনার পার্সপেক্টিভ, কেমন লাগছে আজকে কথাগুলো বলতে পেরে?
হ্যাঁ, নিজেকে অনেক হালকা মনে হচ্ছে, সত্যি কথা বলছি, যে আমার যে বললাম যেহেতু বিখ্যাত হওয়ার ইচ্ছা ছিল, হতে পারিনি, কিন্তু আমার সবসময় মনে হতো যে আমার এই কথাগুলো আমি কাউকে বলতে পারতাম, কিন্তু আমার কখনো বলা হয়নি। আমি এক লেখককে একবার বলেছিলাম, খুব নাম করা লেখক, সে ওনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় হয়েছিল, বললাম যে আমার জীবনী নিয়ে আপনি একটা বই লিখবেন এবং সব বলবো, আমার সিনেমাতে যেমন অ্যাকশন থাকে, নাচ গানে ভরপুর, আমার জীবনটা সবকিছু আছে। তো ভদ্রলোক বলেছিলেন যে হ্যাঁ একসময় আসবেন, আপনার জীবনে আমি পুরোটা শুনে চেষ্টা করবো লেখার, তো পরবর্তীতে আমার সময় সুযোগ হয়নি। তবে সত্যি সত্যি বলছি, আমার অনেক অনেক ভালো লাগছে বলতে, মানে এই অনুষ্ঠানে এসে এবং বলতে পারার জন্য নিজেকে, মানে কি বলবো, খুব হালকা লাগছে। আর আমি আরেকবারও থ্যাঙ্কস জানাচ্ছি এই অনুষ্ঠানের যারা কর্মকর্তা আছে তাদেরকে এবং আপনাকেও।
অনেক কথা শুনছি, ওকে, অন্ধকারের গল্প একদম শেষ পর্যায়ে, স্টুডিও হইতে 12:12 এবং আশাপাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর আমাদের প্রোগ্রামের টাইম আমরা পার করে ফেলেছি, তারপরও বলতে চাই যে আমরা তো অনেক কথা শুনলাম, আমরা মিডিয়ার অনেক বদনাম শুনলাম, এরকম শুনলাম, কিন্তু তারপরও বারবারই বলি যে ভালো মন্দ মিলিয়ে, তা আমরা এবার একজনকে ফোন দিচ্ছি, এমন একজনকে ফোন দিব খুবই জনপ্রিয় একজন,
মুকুল ভাই, আমি একটু বলতে চাই যে সময়টা কিন্তু 2:12, তো এত রাতে কিন্তু আমরা চেষ্টা করছিলাম ওনাকে লাইভে নেওয়ার জন্য, উনি আমাদের কথা দিয়েছিলেন যে উনি লাইভে থাকবেন, আমার মনে হয় যে উনি ঘুমিয়ে পড়েছেন, এজন্য আমরা পাইনি, কিন্তু ফোনে কিন্তু আমরা কথা বলার সুযোগ আমাদের হয়েছিল।
ওকে, আমরা পরিচালক অঞ্জন আজকে ফোন করেছিলাম, আমরা তার মুখে কিছু শুনে ফিরে আসছি।
মানে মিডিয়াতে আসলে ওদের অনেক সমস্যা হয়, মিডিয়াতে আসলে নাকি ডিরেক্টর অনেক কথা বলে, প্রোডিউসাররা অনেক কথা বলে, তো দাদা মানে আপনি একজন ওনাদের প্রতিনিধি হিসেবে যে ব্যাপারটা আসলেই কতটুকু সত্য যে এরকম তো অভিযোগ করেই, এই ব্যাপারটা আপনি কেমন ভাবে দেখেন?
আমার কমেন্টসটা হচ্ছে যে মানে প্রত্যেকদিন আমরা সকাল দেখি, আবার অবশ্যই অবধারিত ভাবে প্রত্যেকদিন আমরা রাত দেখবই, তেমনি এখানে যদি মানে এরকম অভিযোগ আসে, নিশ্চয়ই এরকম কোনো ব্যাপার থাকে, থেকেই থাকে, হয়তো কোনো একটা জায়গায় হয়তো কোনো সমস্যা থাকে। কিন্তু এগেনস্টে যে কথাটা আছে যে আসলে অধিকাংশ মানুষই আমার মনে হয় ভালো, কারণ আমি আসলে যাদের সাথে ডিল করি বা যে সমস্ত জায়গায় আমি 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 সাস্টেইন করি, আমি এখানে আসলে অসৎ অসুন্দর খুব কম পাই সত্যি কথা যেটা।
আচ্ছা তো দাদা,
আমার মতামত আসলে এটুকু, এবং যেটা হয় যে আসলে মানে থাকতে পারে, অনেক জায়গায় হয়তো থাকতে পারে বা কিছু, কিন্তু আমার মনে হয় যে বেশিরভাগ জায়গাটাই আসলে ভালো, মন্দ জায়গার সংখ্যা আসলে কম। আর যারা মন্দ তারা আসলে খুব মুষ্টিমেয়, এবং যারা মন্দ তারা কিন্তু দীর্ঘদিন টিকতে পারে না, হয়তো কিছুদিন টিকলো, হয়তো মানে লং জার্নিতে তারা যেতে পারে না, মন্দ লোকরা কখনোই লং জার্নিতে যেতে পারে না। লং জার্নিতে টিকে আছে এরা অবশ্যই অনেক মানে এক প্রেসের কাছ থেকে শুনেছি যে তারা উইলিংলি এসে বলতেছে যে এরকম এরকম কি এরকম তাদেরকে বলা হয়েছে, এবং তারা ওটা কি তারা এগ্রি বা কিছু সামথিং, তখন আমি আমি খুবই বিস্মিত হয়েছি যে আমার অনেক নাটকে এরকম অনেকে কাজ করছে, খুবই আশ্চর্য ব্যাপার। আমি কিন্তু তাকে আগে হয়তো ছবি দেখেছি বা হয়তো কোন একটা জায়গায় আমি একটা নাটকে অ্যাক্টিং করতে দেখছি, তারপরে আমার নাটকে অ্যাক্টিং করে গেছে, দুই দিন হয়তো অ্যাক্টিং করছে, আমি অ্যাক্টিং চলাকালীন সময় তাদের সাথে হয়তো কথা বলছি যে এই তোমাকে এটা করতে হবে, তোমার পোশাকটা এরকম হতে হবে বা আপনার পোশাকটা এরকম হতে হবে, এরকম পড়েন। এর বাইরে কোনোদিন আমি এমন হয়েছে যে মানে আমি তাদের ফোন নাম্বারও নিইনি।
আচ্ছা,
ইন্টারেস্টিং কেস, মানে অনেকে আমাকে বলতেছে যে মানে এত সুপার পরিবেশ যে হয় আসলে জানে না, তো আমি বললাম যে ভাই সুপার পরিবেশের কিছু না, আসলে এটা তো মানে এটাই তো হওয়া উচিত। আমার যদি আপনাকে প্রয়োজন হয় আপনার ফোন নাম্বার নিশ্চয়ই আমার এডির কাছে আসে, আমার প্রয়োজন হলে আমি আমার এডি আপনাকে ডেকে নিবে, বা আপনার সাথে আমার যদি কোনো ব্যক্তিগত কোনো কথা থাকে যে আমার নাটকটা এরকম হতে হবে, নেক্সট একটা নাটকে আপনি কাজ করবেন, তো সেটা আমরা বলতে পারি। তার মানে এটা না যে আপনাকে আমি মানে কোনোভাবে বাজার করব, কোনোভাবে বাজারে শুরু করবো।
আচ্ছা,
এই হয় আর কি।
আচ্ছা দাদা, এটা কি এখন চেঞ্জ হচ্ছে যে মানে এটা কি এরকম ব্যাপার যে আগে বেশি ছিল এখন কম হচ্ছে, অথবা ব্যাপারটা সবসময় ছিল এর মধ্যে ভালো মন্দ মিশেল, এরকম ব্যাপারটা কি?
ভালো মন্দ আছে, ভালো মন্দ সব জায়গায় থাকে, এটা সত্যি কথা। কিন্তু
আচ্ছা
মানে চেঞ্জ হওয়ার কিছু না, তবে আমার মনে হয় যে এখন মানে ইয়াং যারা কাজ করতে আসছে এরা আসলে অনেক ট্রেন্ডটাকে, এই ধরনের ট্রেন্ডটাকে তারা আসলে সাপোর্ট করার কথা না, মানে আমরা যারা কাজ করতে চাই ন্যাচুরালি, আমি লাইক আমার এখন প্রায় তিনটা সিরিয়াল অন এয়ার চলছে, তো আমার আসলে লেখা থেকে শুরু করে আমার এডিটিং এর টাইম দেওয়া থেকে শুরু করে আমার শুটিং করা থেকে শুরু করে কাজের এমন একটা প্রেশার, মানে কি বলবো, কাজের প্রেশারে চলে আসছে। আমি আমি অনেক সময় দেখা যায় যে এই কাস্টিংটা আমি দেখলাম যে ওই নাটকে একটা ভালো একজন কাস্টিং করছে, তাকে দেখে নিয়ে কাজ করে ফেললাম। আগে যেটা ছিল যে আমাদের মধ্যে অনেকের মধ্যে ছিল যে যেটা হয় কি যে একজনকে নিবো, অনেক চুজের ব্যাপার আছে, ওই টিভি কি বললো, ও কি বললো, সে কি বললো, এখন দেখা যায় টিভি কে আমি বলে নি ভাই এই তো আছে, এ নিয়ে কাজ করা যাবে কিনা। তারপরেও কিন্তু আমি কিন্তু তারপরে আমি প্রশ্ন চিহ্ন রেখে দিচ্ছি, অনেক জায়গায় অনেক রকম ব্যাপার স্যাপার থাকে, কিন্তু সেটা ধরেন আমি যখন ফেস করি আমি শুনতে পাই না, তার মানে আমি ওই জিনিসটা যদি এই জিনিসটা ভালো না হয়, আমাকে যদি না বলা হয়, তাহলে তো আমার আসলে কিছু মানে যায় আসে না, আমাকে কেউ এই জিনিসটা আমি জানছি না, কিন্তু আমি জানি যে এরকম হয়তো অনেক জায়গায় অনেক মানে কদর্যতা থাকে, কিন্তু আমাকে কেউ বলছে না, তো আমি তো আসলে ওটার মধ্যে বন্ধু কিছু পাচ্ছি না।
দাদা, অনেকে মানে নিজে থেকে হয়তো বা নিজে থেকে উইলিংলি আসলে এই ক্রু প্রস্তাব গুলো দেখা যায় যে যে আসলে অভিনয় করতে চায় সে আসলে নিজে থেকে এক ধাপ এগিয়ে এসে নিজেই আসলে প্রস্তাবটা আগে দিয়ে দেয়, অনেক ক্ষেত্রে কিন্তু এরকম হয়, তো এরকম ঘটনাও কি আপনার এরকম আপনার জানা মতো এরকম হয় কিনা, যেমন মিডিয়া হাউস?
অনেকে জানা মতো হয়, মানে ধরেন আমাকে রাত 12টার পরে আমাকে মানে আমি সাধারণত আমি লিখি রাত্রেবেলা, আমি দেখা যায় রাত্রেবেলা আমি ফোন টোন ধরি না, সত্যি কথা আমার ফোনে কথা বলার অভ্যাস খুব কম।
আচ্ছা,
মানে ফোনে আমি খুব কমফোর্ট না, কেন জানি আমি হয়তো মানে ফোনটাকে ফেসবুকটাকে আমি একটু কম ইউজ করি, কিন্তু আমি দেখছি আমি নিজে দেখছি ভাই আমি চিনি না, কিন্তু এরকম অনেক দেখছি রাত 12টা 1টার সময় কল দিচ্ছি, তো আমি তো ফোনটা সাইলেন্ট করা, পরে হয়তো আমি ভাবলাম যে কেউ কোনো মানে ইম্পর্টেন্ট কথা আছে বা কিছু, যে এত রাত্রে ফোন দিছে, আমি ধরেন ফোনটাকে ব্যাক করলাম পরে দিন, পরে দেখলাম যে না আসলে মানে কোন ইম্পর্টেন্ট কিছু নাই, এমনি তখন নাকি কথা বলার জন্য ফোন দেওয়া হয়েছে। তা আমি তো খুবই, আমি পরে অনেক সময় আমি খুব মানে খারাপ ব্যবহার করছি, এখানে আবার একটা বিপদ আছে যে স্বামী আমি যখন তার সাথে খারাপ ব্যবহারটা করলাম সে কিন্তু পরে দেখা যাবে যে আমার নামে একটা বাজে কথা ছড়াই দিবে।
আচ্ছা এরকম হয়? কিন্তু
আমি আমি ফোন করে বুঝছি যে আচ্ছা আপনি আমাকে কে বলছিলেন, বলে আমি অমুক বলছি, পরে আমি তাকে চিনলাম যে এরকম। তা আমি বললাম যে আপনি আমাকে কল দিচ্ছিলেন কালকে প্রায় একটার দিকে, বলে জি আমি একটু কল দিচ্ছিলাম একটু কথা বলার জন্য। তা আমি বললাম যে এটা তো আপনার ঠিক হয়নি, কারণ আপনি আমাকে রাত একটা কেন ফোন দিলেন, আপনার সাথে আমার এমন কোন বন্ধুত্ব নাই যে আপনি আমাকে একটার সময় ফোন দিলেন। আমাকে একটার সময় ফোন দিতে পারে যারা আমার খুব কাছের মানুষ, যারা বা কারো কোনো বিপদ হলে সে আমাকে কল দিতে পারে। এটা বলার পরে দেখলাম যে না খুবই মনক্ষুণ্ণ হয়েছে আমাকে, মানে গ্রামের লোকই ভাবছে কিনা কে জানে, যাই হোক সেটা কোনো দোষের কিছু না।
দাদা এখানে কি মানে মেধা থেকে আসলে মেধাকে ছাপিয়ে গিয়ে যে তারা মেধাটাকে আসলে চর্চা না করে, যে অনেক ক্ষেত্রে মনে করে যে মেধার কোনো মূল্য নাই এখানে, যে মেধার থেকে মনে হয় যে মেধা ছাড়া অন্য কিছুতেই সৌন্দর্য, নিজের সৌন্দর্যকে কাজে লাগানোর বেশি চেষ্টা করে, যে মেধার থেকে এখানে কি সৌন্দর্যটাই বেশি কাজ করে তাদের মধ্যে?
এটা হতে পারে হয়তো, নাহলে এরকম কেন করবে? আমি অবশ্যই সবাইকে বলছি না, হয়তো দুই একজনের জন্য বাকি সবাইকে দোষ দেওয়ার কোনো মানে নেই।
অবশ্যই
হ্যাঁ, হয়তো মানে দুই চারজন বা
মানে সংখ্যাটা আসলে কম
কম, এবং যারা বিপদগামী সোজা কথা তারা মনে করে হয়তো এইভাবেই হয়তো সাস্টেন করা যায় বা কিছু, বা হয়তো আমি আপনি হয়তো জানি না এরকম কিছু ব্যাপার হয়তো আছে যেটা পর্দার অন্তরালে হয়তো চলে।
আচ্ছা দাদা, মানে সাদা চোখে মানে সাধারণের আসলে অনেকের একটা ধারণা যে মনে হয় যে বাইরে যে নাটকের শুটিং গুলো হয়, যে বাইরে শুটিং হওয়া মানে মনে হয় কিছু একটা হয়, এটা আসলে কতটুকু সত্য?
মানে এটা এটা সত্য হলো কি যে বাইরে যখন শুটিং গুলো হয় তখন আমার সাথে কথা আমি বলতে পারি, তখন কেউ যদি আমাদের সাথে একটু যায় তাহলে আমাদের অবস্থায় খুব দুঃখ পাবে যে কি যে কিছু হওয়ার তো দূরের কথা, মানে এরা যে কি পরিমাণ কষ্টের মধ্যে এরা দিন, মানে আমি বললাম যে সহজে কাজ করার কিছু। আর আপনি যদি এখন একটা নাটক নিয়ে আমি গেলাম, এই নাটকটা জীবনে কোনোদিন অনেয়ার হবে না, এটার কোনো ভবিষ্যৎ নাই, তখন আসলে তারা হয়তো অন্য কোনো উদ্দেশ্য নিয়ে যায়। যদি আপনার কাজের উদ্দেশ্য থাকে তাহলে আসলে এটা এটা হয় না, সত্যি কথা যেটা। আর আমার ক্ষেত্রে যেটা হয়, আমি আসলে মানে খুব আউটডোরে শুটিং করার এক্সপিরিয়েন্স আমার একটু কম, একটু কম, মানে এই জন্য আমি হয়তো এই জিনিসটা খুব বেশি ভালো মতো বুঝি না। আমার বেশিরভাগ দেখা যায় যে হয়তো কোয়েল শুটিং করছি, আমি আবার কোয়েল শুটিং করে আমি আবার ফেরত আসছি, বা আমি আমার শুটিং একটা কোয়েলে আমার শুটিং একটা নিয়ম আছে, সেই নিয়মটা হচ্ছে আমি কোন ফিমেল আর্টিস্টকে আমি ওখানে থাকতে দিই না আমার সাথে, এটা আমি একটা নিয়ম করে রাখছি। আমি না কোনো ফিমেল আর্টিস্ট রাত্রে ওখানে থাকতে পারবে না, সে চলে আসবে পরে দিন তাকে নেওয়ার ব্যবস্থা করবো আমরা, আমি নিজেও থাকি না কখনো, সেটা আমার একটা নিয়ম, অলিখিত নিয়ম। এই নিয়মটার কারণে হয়তো আমি অনেকের কাছে মানে নিন্দনীয়, কারণ আপনি আপনি যদি আপনি স্বামী আপনি এই রিপোর্ট আপনি যখন লিখবেন বা এই রিপোর্ট যখন আপনি আপনি প্রচার করবেন, আপনি কিন্তু অনেকের ই হবেন, অনেকের কাছে ভিলেন হয়ে যাবেন। কিন্তু
আমার কাছে মনে হচ্ছে
আমি কিন্তু মানে সাচ কাইন্ড অফ ভিলেন, কারণ আমি যখন এই কথাগুলো বলি খুব জোর দিয়ে তখন অনেকে আমার বিরুদ্ধে গল্প বানায় দিল, দুই চারটা গল্প বানায় দিল আমাকে শুভনাপ সেদিন এই কথাটা বলতে শুভনাম হচ্ছে, সে বলছে অঞ্জন তুমি এত কিছুর জন্য এত ভালো কথা বলতে যাও না, দেখবো যে তোমার নামে কোনদিন কি বলে দিছে উল্টা পাল্টা কথা ছড়ায় ট্রায়া করে বলছে, কারণ এদের সংখ্যা বেশি তোমার সংখ্যা কম। তা বললাম যে আপা এটা বলতে পারে, বললে হয় কি আপনি একটা মিথ্যা কথা হাজার দিন চিরাচরি করেন, ওই কিছু লোক তার মতো লোক যারা তারাই বিশ্বাস করবে, তারপরে আবার যখন আমার দিন ফেরত আসবে তখন আমাকে খুব সবাই খুব ভালোভাবেই নিবে, তো আমি এসে এদেরকে ভয় পাই না।
মানে সত্যের জয়টা আসলে আলটিমেটলি হয়,
আপনার সাথে আসি আপনার এই যে এই কথাগুলো এতগুলো এতগুলো কথা আমি বলার কিন্তু একটাই কারণ, কারণ আমি এই আপনার কনসেপ্টটা বা আপনার যে জন্য আপনি করছেন এটার সাথে আমি খুবই একাত্ম।
দাদা আরো একটা কোশ্চেন আপনাকে যদি কিছু না মনে করেন, যে যেটা হয় যে নতুন যারা আসবে বা যারা আপকামিং চিন্তা করছে যে মিডিয়াতে তারা পা রাখবে বা সোনালী রূপালী আলোকসজ্জায় তারা নিজেদেরকে সজ্জিত করবেন, ক্যামেরার সামনে ওনারা দাঁড়াবেন, একসময় মিডিয়া হাউস পাড়া থেকে শুরু করে সাধারণ দর্শক সবাই তাদেরকে চিনবেন, তাদের জন্য আসলে আপনার সাজেশনটা কি থাকবে, যে এখানে কি রূপ সৌন্দর্য বা নিজেকে বিলিয়ে দেওয়ার থেকে নিজের মেধার মূল্যায়নটাই কি চর্চাটাই করা বেশি উত্তম হবে, অথবা তারা কিভাবে যোগাযোগটা করবে, যোগাযোগের
অবশ্যই মেধার মূল্যায়নটা অবশ্যই করা উচিত, 100 বার করা উচিত। আর আমি তো বললাম যে আসলে যদি 100 জন লোক থাকে তার মধ্যে মানে অন্তত 50 জন ভালো আছে, তো এই ভালোটা খুঁজে বের করা তো করতে তো হবেই, কিছু করার নেই। খুঁজে বের করতে হবে। আমার মনে হয় যে মানে যে 50 জন আছে তারা কাজই করতে চায়। আপনি দেখবেন যে প্রতিদিন অনেক নাটক তৈরি হচ্ছে, অনেক সিনেমা তৈরি হচ্ছে, প্রত্যেকটা নাটক কিন্তু এটা মানে টিভির পর্দায় মুখ দেখে না, আলোর মুখ দেখে না। তার কারণটা কি? ওই একটাই কারণ, তারা অনেকে আছে যে এটা আসে নাটক বানাচ্ছে এরকম, তাদের কোনো মানে নাটকটা বানানো আছে তাদের কোনো উদ্দেশ্য না, হয়তো অন্য কোনো উদ্দেশ্য আছে মধ্যে।
দাদা, নতুন যারা আসবে তাদের তাদের আসলে যোগাযোগের মাধ্যমটা আসলে কি হওয়া উচিত? তারা আসলে কিভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে?
তারা যোগাযোগ করতে পারে যে মানে খুব কঠিন যে যোগাযোগের মাধ্যম যে তাও না, তারা তারা আসলে তাদেরকে জানতে হবে যে নতুন যারা আসছে যে কাজ করতেছে কারা, এর মধ্যে কারা কি ধরনের কাজ করতেছে, কতটুকু কাজ করতেছে। এরপরে তারা কিন্তু ওয়ে আছে, ইচ্ছা করলেই তো মানে যদি কেউ চায় যে আমাদের বাংলাদেশে 20 জন 25 জন 30 জন ডিরেক্টরের নাম খুঁজে বের করতে পারে, তাদেরকে দরকার হলে ফেসবুকে মেসেজ পাঠাতে পারে, বা তাদের তারা তাদের অফিস কোথায় কি একটু যোগাযোগ করতে পারে, কিন্তু বের করাটা খুব টাফ কিছু না।
আচ্ছা,
মানে করে তারা তাদেরকে নিজেদেরকে যোগাযোগ করতে হবে, নিজেদের যোগাযোগ করে তার যদি যোগ্যতা থাকে তারা টিভি দিবে, তার যদি কোনো শরীর থাকে দেখালো, শরীর না থাকলে সে কোন রকম কি ধরনের কাজ করতে চায়, তার ডেডিকেশন আছে কিনা, এটাই আসলে বিষয়। আর এটা শুধু মেয়ে না, আসলে মেয়ে ছিল আমি আসলে বোধের জন্যই বলি, সবাইকে তো আপকামিং তো সবাই।
দাদা, এই অভিযোগটা আসলে মেয়েরাই বেশি করেন যে এরকম যে মিডিয়াতে আসার ক্ষেত্রে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে ঘটনাটা আসলে কি হয়?
ছেলেদের ক্ষেত্রে ঘটনা যে ছেলেদের ক্ষেত্রে আপনি দেখবেন যে ওই সে প্রতিবাদী থাকে, ছেলেটার মধ্যে যদি তার যদি তার ক্ষমতা থাকে তাহলে সে কিন্তু বেরিয়ে ঠিকই আসবে, মানে তাকে আটকানো আসলে যায় না। তবে ওই প্রথম মানে প্রাইমারি কাজটা আসলে কঠিন, তাকে তো আসলে চোখে পড়তে হবে।
দাদা, এই ক্ষেত্রে যারা কথা বলতে যান বা যারা এই বিষয়টাতে প্রতিবাদ করতে যান, অনেক সময় দেখা যায় যে তাদেরকে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়, তো এই ব্যাপারটাও কতটা এই জন্যই কি ব্যাপারগুলো কি চাপা থাকে নাকি এই জন্যই প্রকাশ্য হয় না ঘটনাগুলো?
না, আমার আমি তো মানে এটা তো অস্বীকার করছি না যে ধরনের অনেক কিছু হয়, কিন্তু একটা মেয়ে কোনোভাবে যদি সে যদি ফেয়ার হয় এবং সে যদি ফেয়ার হয় এবং সে যদি বাস্তবিক অর্থে সে যদি এই মানে কদর যে জায়গার থাকে এড়িয়ে চলতে চায় তাহলে যে সে পারে না আমার সেটা মনে হয় না, আমার মনে হয় না। মানে সে হ্যাঁ তাকে তো কেউ জোর করে কেউ কিছু করছে না আমার মনে হয়।
আপনাকে অনেক ধন্যবাদ অন্ধকারের গল্প অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য।
রাইট, আপনারা শুনছেন অন্ধকারের গল্প এবং সেই সাথে ঢাকা এফএম আর স্টুডিও হইতে 2:26 এবং আজকে বিদায় নিতেই হচ্ছে, আজকে প্রোগ্রাম আমরা অনেকক্ষণ চালিয়েছি। ওকে, আপনাদের অনেক অনেক কমেন্টস ফেসবুকে আমরা অফিয়ারগুলো পড়বো, অনেক অনেক এসএমএস ছিল পড়তে পারিনি বলে দুঃখিত। আর বলতে চাই যে অন্ধকারের গল্প প্রতি শনিবার রাত 11 থেকে রাত 2 পর্যন্ত হয় এবং অন্ধকার জগতের গল্পগুলো আমরা তুলে আনি, এবং আপনারও যদি অন্ধকার জগতে কোনো গল্প থাকে কিংবা কোনো কিছু শেয়ার করতে চান আমাদেরকে মেইল করতে পারেন og@dhakafm904.com, অ্যাড্রেসটা হচ্ছে og@dhakafm904.com। ওকে, আর অনেক কথাই আসলো, এর মধ্যে আসলে তর্ক বিতর্ক অনেক কিছু আছে, তারপরও বলতে চাই যে দেশটা আমাদের, আমরা ছেলে মেয়ে এবং সবাই মিলেই কিন্তু সমাজ গঠন কিংবা সবকিছুর মধ্যেই দুজনের সমান অধিকার রয়েছে, মেয়েরাও অনেক এগিয়ে যাচ্ছে এবং এটা সত্যি যে অনেক ক্ষেত্রে তারা বিড়ম্বনার শিকার হচ্ছে, কিন্তু সবকিছু মিলিয়ে আমরা যেটা বলতে চাই যে আমরা আসলে সুন্দর একটা সমাজ চাই এবং আমাদের পারিবারিক শিক্ষাটা এই ক্ষেত্রে মনে হয় সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে। ওকে সামি, আর কিছু বলার আছে?
আসলে একদম শেষ সময়ে এবং শ্রোতাদের কাছে আমরা আসলে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ 2 পর্যন্ত আমাদের প্রোগ্রাম ছিল, প্রোগ্রামটা আমরা প্রায় 26 মিনিট আমরা আসলে ওভার করে ফেলেছি, তো সেজন্য সবার কাছে সরি বলছি, কিন্তু আসলে প্রোগ্রামের স্বার্থেই আসলে করা, আমরা শেষ করতে পারছিলাম না এবং শেষ সময়ে কিন্তু আমাদের যে পরিচালক যে অঞ্জনা উনি কিন্তু একটি কমেন্ট করেছেন এবং আমরা ওনার সঙ্গে লাকিলি ওনার সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছিলাম। যেমন আশাপু কিন্তু এক পক্ষ থেকে শুধু বলছিলেন যে ব্যাপারটা আসলে কি হয়, আমরা চেষ্টা করছিলাম যে ডিরেক্টর বা প্রডিউসার ওনাদের পক্ষ থেকে কেউ একজন বলুক, তো অঞ্জনা ওনাকে আমরা অনেক ধন্যবাদ দিতে চাই যে উনি
কথার মাধ্যমে বোঝা গেছে যে ভালো মানুষরা আছেন,
ভালো খারাপের একটা মিশেল অবশ্যই এখানে আছেন, সব জায়গার মতো এখানে একটা আছেন।
ওকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আবারও কথা হবে আগামী শনিবার অন্ধকারের গল্পে, আমরা অন্য কোন অন্ধকারের গল্প নিয়ে আসবো এবং যাওয়ার বেলা আবারও বলছি যে আপনারা আপনাদের জীবনেও যদি কোন অন্ধকারের গল্প থাকে আমাদের সাথে শেয়ার করতে চান অবশ্যই আমাদেরকে মেইল করবেন, তারপর আমরা যোগাযোগ করবো। মেইল অ্যাড্রেস হচ্ছে og@dhakafm904.com। আর কেউ যদি SMS করতে চান যে আসতে চান, SMS ও করতে পারেন, মোবাইলে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে OG আপনার নাম তারপর আপনার অ্যাড্রেস এবং পাঠিয়ে দিবেন সেই আমাদের SMS যে নাম্বারটা 6260 নম্বরে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঢাকা এফএম এর সাথে থাকুন। আবার কথা হবে আগামী শনিবার অন্ধকারের গল্পে। This track was downloaded from FusionBD.com.